This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, বুধবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920-তে। আর যে কিবরিয়া চলে এসছে তার মানে বুঝতেই পারছেন জীবনের গল্প, এবং বুঝতেই পারছেন বুধবারের রাত মানে হচ্ছে লাখো লাখো শ্রোতার প্রিয় রাত, এবং যে রাতে একজন বন্ধু একেবারে বলা যেতে পারে যে লাখো মানুষের কাছে লাখো মানুষকে বন্ধু মনে করে নিজের জীবনের গল্পটি অকপটে বলে যাবেন। কি আছে সেই জীবনের গল্পে সেটা তো আমরা উদ্ধার করব পুরো গল্প জুড়েই, কিন্তু তার আগে বলতে চাই যেটা থাকুক নাই থাকুক, প্রত্যাশা থাকুক প্রাপ্তি থাকুক কিংবা কিছু নাই থাকুক, একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আপনি যদি কিছু শিখতে চান এই জীবনের গল্প থেকে আপনি নিশ্চয়ই কিছু না কিছু শিখতে পারবেন। এবং এই জন্যই আমরা বলে থাকি হ্যালো 8920 যে কাজটি কখনোই করে না, এটা একটা সিলেবাসহীন অনুষ্ঠান। হ্যালো 8920 জীবনের গল্প বলে। জীবনটা আসলে কি? জীবনটা হচ্ছে এমন একটি জিনিস যেখানে সাফল্য থাকবে, ব্যর্থতা থাকবে, চড়াই থাকবে, উত্তরাই থাকবে, আনন্দ থাকবে, বেদনা থাকবে, কষ্ট থাকবে, সুখ থাকবে, সুপার ন্যাচারাল পাওয়ার থাকবে কিংবা একদম রূঢ় বাস্তব থাকবে, সবকিছু মিলিয়েই জীবন। এবং জীবন সত্যিকার অর্থেই অনেক অনেক বেশি পরিমাণে বৈচিত্র্যময়। সেই অর্থে আমরা হ্যালো 8920-কে জীবনের সাথে সখ্যতা করে নিয়েছি। আমরা বিশেষ কোনো কালার দেইনি, আমরা বলিনি যে এটাকে শুধুমাত্র সাফল্যের অনুষ্ঠান হবে কিংবা এটা শুধুমাত্র কনফেস অনুষ্ঠান হবে কিংবা এটা শুধুমাত্র আমরা বলতে পারি যে প্রেমের অনুষ্ঠান হবে কিংবা এটা শুধুমাত্র ভৌতিক অধিভৌতিক কিংবা আমরা বলতে পারি সাফল্য ব্যর্থতার অনুষ্ঠান হবে। হ্যালো 8920 সবকিছু নিয়ে কথা বলবে। জীবন যে সব বিষয় নিয়ে কথা বলে, হ্যালো 8920 ঠিক সেই সব বিষয়গুলো নিয়েই কথা বলে। সেই অর্থে হ্যালো 8920 সীমানা বিস্তৃত এবং অসীম। বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, এই 16 কোটি মানুষের জীবনের গল্পই আমরা কোনো না কোনোভাবে হ্যালো 8920-তে তুলে ধরতে চাই। প্রিয় শ্রোতা, আজকে যে বন্ধুটি আমার সঙ্গে রয়েছেন তার সঙ্গে আমরা পরিচিত হব, তবে তার আগে বলতে চাই হ্যালো 8920-তে এসে আপনি যদি আপনার জীবনের গল্প এখানে বলতে চান সেজন্য দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে ফোন নম্বর। হ্যালো 8920 শ্রোতারা নিশ্চয়ই জানেন ফোন নম্বরটি কি, তারপরে আমি আবারও বলে দিচ্ছি 9115668। আমি আবারও বলি 9115668। ফোন করবেন, ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে 2 মিনিটের মধ্যে আপনার জীবনের গল্পের সারাংশ বলে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আরেকটি পদ্ধতি সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুক হচ্ছে হ্যালো 8920 আলোচনার, সমালোচনার, গঠনমূলক আইডিয়ার সবকিছুর কেন্দ্রবিন্দু। মানে আপনি সারা সপ্তাহ হ্যালো 8920 না শুনেও আপনি হ্যালো 8920 মধ্যে থাকতে পারবেন যদি আপনি ফেসবুক মেম্বার হন। আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আরেকটি পদ্ধতিতে আপনি আমাদের ফেসবুকটি খুঁজতে পারেন, সেটা হল আরজে কিবরিয়া নামে। আরজে স্পেস KEBRIA। আমি আবারও বলি আরজে স্পেস KEBRIA। এটা দিয়ে খোঁজ করলে আপনি আরজে কিবরিয়া নামে অসংখ্য পেজ পাবেন, কিন্তু তার মধ্যে সবচাইতে মেম্বার বেশি যে পেজটি, সেই পেজটি হচ্ছে আমাদের হ্যালো 8920 পেজ, যেটি আছে আরজে কিবরিয়া নামে। এবং সেখানে আজকের অতিথিকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আমরা ছবি দিয়ে দিব, ডকুমেন্টস দিয়ে দিব, যাবতীয় আলোচনা সমালোচনা সেখানে হবে। লাখো বন্ধুর একটা কমিউনিটি আমরা বলতে পারি হ্যালো 8920। আপনি গিয়ে ওখানে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, চলুন এ পর্যায়ে কে রয়েছে আমার সঙ্গে আজকের হ্যালো 8920-তে জীবনের গল্প বলার জন্য তার সঙ্গে আমরা একটু পরিচিত হই। আপনি আপনার নামটা একটু বলবেন?
আমার নাম চামেলি, আমি পুরান ঢাকা থেকে এসেছি।
আচ্ছা, চামেলি পুরান ঢাকা থেকে এসছে। চামেলি তো হ্যালো 8920 নিশ্চয়ই শোনেন না?
হ্যাঁ অবশ্যই।
আচ্ছা, তার মানে আপনি নিশ্চয়ই জানেন যেখানে কিছু বেসিক পরিচয় প্রথমে দিয়ে নিতে হয়। একটা হচ্ছে আপনার বয়সটা যদি বলতেন।
সরি ভাই, আমার বয়সটা আমি নিজেও বলতে পারছি না।
চামেলি প্রথমেই আমাদেরকে একটা ধাক্কা দিয়েছে। চামেলি জানে না তার বয়স কত। প্রিয় শ্রোতা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম বলতে পারি হ্যালো 8920 শুরুর আগেই কেমন যেন একটা দোলাচালের মধ্যে আমরা পড়ে গেলাম। কেন জানে না চামেলি তার বয়স, সেটা আমরা পুরোটা অনুষ্ঠান শুনলেই বুঝতে পারব। আচ্ছা, আপনি বয়স জানেন না, আপনি পুরান ঢাকাতে থাকছেন এখন বর্তমানে, রাইট? ওকে, আর কি বলবো, পুরান ঢাকা থেকে এসেছেন চামেলি, যে একটি মুহূর্তে আমি বলতে পারি লাল ড্রেস পরে আছে। আপনারা চাইলে তার ছবিটা ফেসবুক আমরা একটু পরে দিয়ে দিব, আপনারা সেখানে এসে দেখতে পারবেন। আমরা বাকিটুকু ওর জীবনের গল্প থেকেই আবিষ্কার করি। চামেলি কোথা থেকে শুরু করবেন?
ছোটবেলা আমার, আমি নিজে জানি না, আমার আব্বু অমুকে তো আমাকে একজনে নিয়ে আসছে, তার নাম ছিল নাজমা। উনি আমাকে নিয়ে এক বাসা আমাকে দিছে, তো বাসা আমাকে রাখার পর বলছে যে মেয়েটা তো ভালোই, তো আমার কাজে মেয়ে নাই, ও আমার কাছে থাক।
এটা কি আপনার সেই ছোটবেলার একেবারে ছোটবেলার স্মৃতি, মানে এটা কি আপনার মনে আছে নাকি আপনি কারো কাছ থেকে শুনেছেন?
না, এটা আমার মনে আছে।
ওকে,
তো আমার হাতে একটা পিঠা ছিল, তেলের পিঠা, যেটা বলেন যে পোয়া পিঠা।
পোয়া পিঠা বলে অনেকে তেল পিঠাও বলে।
তো আমার গলা মিদাবার পাশটাই ছিল স্বর্ণের মতো, তাবিজের মতো, যে গ্রামে মেয়েরা পরে ওটা ছিল। তো ওনারা আবার খুলে নিয়ে নিল, আমার চুল ছিল বড় বড়, তো চুলগুলি কেটে ফেলে দিল। কেটে ফেলে দেওয়ার বলতে স্যার পায়ে ছিকল দে।
ওই সময়টাতে শিকল দেওয়ার কথা বলছিল, আপনি তখন কথা বলতে পারেন?
হ্যাঁ, কথা বলতে পারি, তখন আমি এতটুক ছিলাম।
আপনার ওই সময়টায় মা বাবা কোনো কিছু মানে না?
আমি নিজেও জানি না আমার মাকে বাবাকে, শুধু একবার শুধু জানতে চাই যে মা তুমি যেখানে থাকো আমাকে একটু আদর করে বুকে টেনে নাও, ব্যাস এতটুকু আমার রিকোয়েস্ট। তো যে বাসা আমি বড় হয়েছি ওনারা আমাকে পাইছি বল দিয়ে ভাইয়া অনেক অত্যাচার করছে, মারধর করছে, এবং গরম পানি ঢালা হয়েছে পাকের ঘরে, আমাকে ঠিক মতো খাওয়া দাওয়া দেয়নি, বড় একটা মাছ রান্না করলে মাছও আমাকে দেয়নি, কা মাছের মাথা দিছে, মুরগি রান্না করলে মুরগির খাঁচা দিছে, কোনোদিন আবার জুঠা ভাতও খেতে হয়েছে, তিন দিন কার পচা ভাত ধুয়ে ধুয়ে খেতে হয়েছে আমার। জাস্ট আমি শুধু,
আমরা শুরু করেছি মাত্র, আমরা জানি না শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে থামবো।
প্রায় বারোটা বছর আমার পায়ে শিকল ছিল।
বারো বছর আপনার পায়ে শিকল ছিল। আপনি পুরান ঢাকার কোন বাড়িতে বড় হয়েছেন আমাদেরকে একটু বলবেন?
ভাই আমি ও বাড়ির নাম বলতে পারবো না।
এটা কি পুরান ঢাকাতেই ছিল?
এবং যাকে আমি বাবা ডাকতাম যখন আমি সাবালক হইনি, সে বাবা আমার সাথে, কি বলবো, আজকাল বলে শুনছি যে মেয়েদের পাললে বলে মেয়েদের আপন মেয়ের মতো দেখে, কিন্তু তারা আমাকে আপন মেয়ের মতো দেখেনি, সে বাবা আমার সাথে এটা করছে। সে নাকি বড় ভাই, বড় ভাই শুদ্ধ আমার সাথে এটা করছে।
এটা মানে আপনি শারীরিক সম্পর্কের কথা বলছেন?
আমাকে মুখ বেঁধে, হাত বেঁধে, তখন আমার পায়ে শিকল, আমি বুঝিনি কিছু, আমাকে পেন পড়তে দেয়নি, আমাকে স্কার্ট পরা রাখতো।
পরিবারের অন্যান্য মেম্বাররা ছিল না? ওনার স্ত্রী?
আমি ওনাকে বলছি যে মা আব্বু আমার সাথে এটা করছে, কয় কি বড় হইলে ভালো জায়গা বিয়ে দিব না, এসব কথা যে মানুষ না জানে, কিন্তু আমি মহল্লা মানুষ সবাইকে বলছি, কারণ আমি মিথ্যা তো বলতে পারি না কারোর কাছে, আর সত্যটা আমার পেটে থাকে না, তো আমি সবার কাছে বলছি। বলার পর বলছে বোন আমরা কি করবো বল, আমরা তো ওদের বিরুদ্ধে যেতে পারি না। তো আমার যে একটা চাচি ছিল, চাচির কাছে বলছি, চাচি বলছে এসব কথা কারোর কাছে বলিস না, মানুষে খারাপ করবো, মনে ভিতরে রাখা দিয়ে ঠিক আছে বড় হইলে এটা মনে কর প্রকাশ করিস। তো যখন আমি সাবালক হয়েছি আমাকে একটা গরম ট্যাবলেট খাওয়ানো হয়েছে, মানে যে মাসে মাসে যেটা হয় সেটা হয়নি, তো আমাকে গরম পানি দিয়ে একটা ওষুধ খাওয়ানো হয়েছে। খাওয়ানোর পর
আপনি বলুন, আপনি আজকে সবচেয়ে ভালো জায়গায় এসেছেন, যে জায়গাটায় মন খুলে মানুষ মনের কথা বলতে পারে, আমরা হয়তো কিছুই দিতে পারবো না আপনাকে, আপনি যদি কাঁদতে চান আপনি মন খুলে কাঁদুন, আপনি যদি বলতে চান মন খুলে বলুন।
আমি কখনো বাচ্চা কি জিনিস, আমি বাচ্চা বুঝিনি, আমি তখন বড় হইনি যে আমার পেটে যে একটা বাচ্চা আসবে, আমার তখন বিয়ে হয়নি, আমার বাচ্চা আসবে কোথা থেকে, আমি কারোর সাথে কিছু করিনি, শুধু ওনারাই করছে। তো ওনারা আমাকে একটা গরম পানি দিয়ে একটা ওষুধ খাওয়াচ্ছে, খাওয়ার পর এতটুকু একটা জিনিস বেরোইছে, বেরোর পর মহিলার মেয়ে বলতেছে মা এটা কি, একটা বাচ্চা, দুইটা চোখের পানি ঝরঝরা পড়ছে, যে আমি তো একটা বাচ্চা, আমার পেটে কিভাবে একটা বাচ্চা বেরোয়। তখন আমার অনেক বেলেটিং শুরু হয়, শুয়ার পর আমাকে হাসপাতালে নিয়ে যায় না, আমাকে ঘরের ভিতরে রাখে গরম পানি ঢালে।
এই কাজটা করতো আপনার পালক পিতা?
হ্যাঁ।
আমি একটু আপনাকে থামাচ্ছি চামেলি। প্রিয় শ্রোতা, আমরা আসলে প্রথমেই এত বড় একটা ধাক্কা খেয়েছি, আমি গল্পটাকে চামেলি আমি এবং আমার শ্রোতা যারা রয়েছেন তাদের বোঝার জন্য আপনি একটু ধীরে ধীরে সুন্দর করে গুছিয়ে যদি বলেন স্টেপ বাই স্টেপ, কারণ আপনি খুব দ্রুত যাচ্ছেন, অনেকেই হয়তো খেয়ে হারাই ফেলবে। কিভাবে আপনি আসলেন ফ্যামিলিতে, কি করতো আচরণ, কোন রাতে আপনার সাথে ঘটনাগুলো ঘটলো, এবং ঘটার পরে এটা ক্রমান্বয়ে ঘটতো কিনা, আপনি ধীরে ধীরে যদি সামনের দিকে যান।
নাজমা যখনই বাসা দিয়ে,
নাজমাটা কে ছিল?
ও এলাকায় থাকে, ওর হাজবেন্ড নাম হলো কালাম। আমি ওনাকে বারবার জিজ্ঞেস করছি যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে কোথা থেকে আনছো, যখন ওনারা কিছু বলে না তখন আমি আর কোনো কিছু বলি না।
এই নাজমার সাথে কি পরবর্তীতে আপনার যোগাযোগ ছিল?
হ্যাঁ
হ্যাঁ, পরবর্তীতে আপনি যোগাযোগ করেছেন?
অনেক জিজ্ঞাসার চেষ্টা করছি, নাজমা আপা আমাকে কইতে আনছেন, আমার মাকে, আমি কি মুসলমান না আমি বৈদ্য না খ্রিস্টান, আমাকে বলেন, আমি যদি মারা যাই আমার মাটি দিবে কে, তো বলতেছে তুই জানোস ভালো, আমি কি জানি, যাতে গালাগালি করে তুই একটা রাস্তার মেয়ে চা মুখ দেখতেছে তাকুতাছে। তো আমি কিছু বলিনি, মানে এটা পরে হয়েছে যখন আমার পায়ে ছিগল খুলাইছি তখন আমি উনাকে জিজ্ঞেস করছিলাম। তো যে বাসা আমি ছোটবেলা থেকে পড়েছি পায়ে ছিগল ছিল ভাইয়া, বিশেষ করে আমাকে পায়ে ছিগল উঁচা করে রাখত,
উঁচা মানে
উঁচা করে পা যেমন কুকুরদের বেঁধে কুকুরদের
পাটা টানে
এইভাবে রাখতো। তো আমি এখন আমার ছোটবেলার অভ্যাস, পা উঁচু করে না ঘুমাইলে আমার রাত্রে ঘুম আসে না, পা প্রচন্ড ব্যথা করে। তো ওনারা আমাকে কারেন্টের তার পেঁচানো মারতো, বেল দিয়ে মারতো, এবং যেটা হলো মরিচ বাটা, যে কোনো মেয়েদের মনে হয় এসব যে মেয়েরা এখন শুনতেছ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে কোনোদিন কে কখনো বিশ্বাস করো না, আমি ছেলেদের বিশ্বাস করতে পারি না, আমাকে মরিচ বাটা লাগানো হয়েছিল, যে কোথায় লাগানো হয়েছিল সেটা আমি প্রকাশ করব না, সেটা আপনারা ভালো করে বুঝে নিতে পারছেন। মরিচ বাটা লাগানো হতো তো আমি মুরগির মতো লাফাইতাম, তো আমাকে ঠান্ডা পানির ভিতরে রেখা দিত, শীতের ভিতরে আমাকে উলঙ্গ করে বাইরে খাড়া করে রাখতো, তখন দশজনের সাথে সারা রাত সারা মামাকে দেখতো, তখন প্রচন্ড খারাপ লাগতো। তো আমি খালি চিন্তা করি
এগুলো কেন করতো আপনার সঙ্গে,
কাজ না করলে আমাকে মারধর করা হইতো। আর ভাইয়া আমার পায়ে প্রচন্ড ঘা হয়ে গেছিল, পাও রাতে অনেক চুলকাতো, তো আমি বলছি মা আমার পাও দুইটা কাইটা ফালাই দেন, আমার আর ভাল লাগে না যন্ত্রণা। এই পার গাও নিয়ে আবার পানি চাপ দিতাম, বালতি বইরা বইরা কাপড় আমাকে ধুইতে হইতো, ঘর পুষতে হইতো।
ওই লোকের নাম কি ছিল বলবেন?
আমি নামটা বলতে পারবো না ভাইয়া।
ওকে, আপনি যদি না বলতে চান আমার নামটা আপনার কাছ থেকে জোর করে বেরো করবো। ঠিক আছে,
একটা জিনিস কি ভাইয়া, ওর ঘরে দুটা মেয়ে, উনি লজ্জার ব্যাপার তবু বলি যে আর দশটা মেয়ে শুনুক, ওনারা যখন ই হতো আমাকে ধুইতে হইতো, আপনি কি বুঝতে পারতেছেন?
মানে আমি যতটুকু বুঝেছি যে ওই পরিবারে আরো দুটো মেয়ে ছিল এবং তাদের যে মান্থলি প্রবলেমটা হতো সেই প্রবলেমের কাপড় চোপড়গুলো আপনাকে ধুতে হতো,
আমি ধুইতে। ওনারা যে ভাত খেয়ে রাখতো ওই জুঠা ভাত আমাকে খেতে হতো, না খেলে মারতো, জুঠা ভাতের ভিতরে তেলে পোকা এগিয়ে রাখতো, ইঁদুর এগিয়ে রাখতো, ওগুলো আমাকে খেতে হতো। তো রাত হতো, রাত্রের ভিতরে বলতো কি, তখন তো ছোটবেলায় সবাই বিছনা রুংরা করে, ছোটবেলায় আমি বিছনা আমাকে কুকুর করতো, চাপকল আছে না চাপকলের এখানে ছালা বিছাইয়া কাটের উপরে বিছায়া ওখানে আমাকে শোয়া করে রাখতো, এইভাবে শুয়ে থাকতাম, না একটা বালিশ ছিল, না একটা খাতা ছিল, না একটা চাদর ছিল। তো ফাজরামে তখন আমি যখন 16 বছর হলাম তখন আমাকে মায়ের দৌড় করতো কি, আমাকে মানে শরীর মেয়েদের টাচ করে মারত, যাচ্ছে না কোনো কোনো মেয়ের থাপ্পড় মারে, চুলো ধীরা মারে, এরকম না, আমাকে গায়ে টিপা টিপা মারত, মাথা মেয়েদের হিট মারত, ঠিক আছে, কল দেওয়া বাড়ি
মারত, এই মারটাকে মারত
মারত, যাকে আমি মা ডাকতাম।
আচ্ছা,
তার ঘরে সবাই আমাকে মারত, কিছু বলতাম না, কেউ কুক সামনে ঘুষা মারত, কেউ মাথা মিদে লাথি মারত, কেউ মাথা মিদে ঘুষা মারত, অনেক মায়ের দৌড় করতো।
মানে ওনার দুটো মেয়ে ছিল, কোন ছেলে ছিল?
হ্যাঁ, পাঁচটা ছেলে ওনার,
পাঁচটা ছেলে দুটো মেয়ে, সাতজন, এই সাতজনের সবাই আপনার সাথে এরকম আচরণ করতো? ওকে, তারপর?
তো ওনার দুটা ছেলে আছে, নাম হলো জুয়েল মুনির, ওদের আমি আবার কোলে পিঠে করে মানুষ করছি।
আপনার চেয়ে ছোট ছিল?
হ্যাঁ, ওরা আমাকে আবার খুব আদর করে, আমাকে বড় বোন বলে জানে, এখনো দেখলে সালাম দিবে আমাকে, আমাকে দেখলে সিগারেটটা পর্যন্ত এখন খায় না। ওদের পালছি, পালার পর ওই মেয়ের একটা বিয়ে হলো, বিয়ে হওয়ার পর যে দেখেন ভাইয়া, পাপ পাপেরও ছাড়ে না, মেয়ের একে একে সাতটা বিয়ে হয়েছে।
কোন মেয়ের?
বড় মেয়ের, ওনার যে ছোট মেয়ে যেটা কলেজে পড়াশোনা করতো, এখন সরকারি চাকরি করে, ও বিয়ের আগে একটা প্রেগনেন্ট ছিল, কার বাচ্চা ও নিজেও জানতো না, ওইটাও নষ্ট করলো। তা দেখেন ভাইয়া, পাপ পাপেরও ছাড়ে না, আমার ক্ষতি কে করবে, আল্লাহর ক্ষতি করে দিচ্ছে। তো ওখান থেকে একটা ছেলের সাথে আমার রিলেশন হয়।
আমি যতদূর বুঝি যে আপনি যে পরিবারে আসলেন, কোন একজন মহিলা আপনাকে পরিবারে দিল, তার নাম ছিল নাজমা, যার কাছ থেকে আপনি উদ্ধার করতে পারেননি এখন পর্যন্ত, যে আপনাকে কোথা থেকে নিয়ে এসছে। এক, দুই নম্বর হচ্ছে এই পরিবারে আপনি কত বছর ছিলেন? প্রায় 12 বছরের মতো। আপনি এখানে আসার পরে 12 বছর ছিলেন, এখানে আপনি সাবালিকা হয়েছেন, এখানে আপনাকে অমানবিক কিছু কাজকর্ম করাতো এবং আপনার উপরে প্রচন্ড শারীরিক নির্যাতন করত ওই বাড়ির গৃহকর্তী, এবং ওই বাড়িতে আপনার যে পালক পিতা ছিল তিনি আপনার সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করতেন জোর করে। একটা সময় পরে আপনি কনসিভ করেন, বাচ্চা চলে আসে পেতে, এবং সেটা আপনাকে, তখন কি আপনি সাবালিকা ছিলেন না নাবালিকা ছিলেন?
এখন আমার বয়স কত সেটা আমি জানি না, তখন আমার বয়স ছিল 11 বছর।
তার মানে আপনি তখন নাবালিকা ছিলেন, সেই সময়টাতে আপনি কনসিভ করে ফেললেন, বলা যেতে পারে আপনাকে জোর করে হোক যেভাবেই হোক আপনাকে আবর্ষণ করানো হলো। এই হচ্ছে গল্পের সামারি। তারপরে আমি আসতে চাই, আপনি একটু সিরিয়ালি বলবেন প্লিজ, একের পর এক, স্টেপ বাই স্টেপ।
তারপর ওখান থেকে এক ছেলের সাথে সম্পর্ক হলো, ছেলের নাম হলো মাসুদ, ও আবার রাস্তা দ্বারা মুড়ি খাচ্ছে।
মাসুদের সাথে কিভাবে হলো?
রাস্তা খারে মুড়ি খাচ্ছে। তো ভাই আমার এমন একটা ছিকল পায়ে ছিল, পাঁচতলা পর্যন্ত চলে যেতাম,
ছিকল দিয়ে আপনি পাঁচতলা পর্যন্ত যেতে পারতাম,
দোকানেও যেতে পারতাম, দোকানদের সদে আনতাম, পানি আনতাম,
ছিকল পড়া অবস্থায়।
হ্যাঁ,
লোকজন কিচ্ছু বলতো না?
কিচ্ছু বলতো না, ওনাদের ভয় পাইত। ওনার চারটা ছেলে সন্ত্রাসী, একটা ছেলে সাংবাদিক।
সাংবাদিক? কোন পত্রিকার সাংবাদিক?
পত্রিকার।
মানে কোন একটা দৈনিক পত্রিকার সাংবাদিক,
উনি নামে সাংবাদিক, কামের সাংবাদিক না, মানে
বুংবাং টাইপের সাংবাদিক। ওকে,
তো ছিকল শুদ্ধ আমি যেতাম, তো ছিকল দ্বারা স্কার্ট পড়াছিলাম, তো স্কার্ট যে ভাবে পড়ছি নিচে পেন পড়িনি, আমাকে পেন পড়তে দেয়নি,
পেন পড়লে
না, পেন পড়তে দিলে পেন কেটে ফেলে দিত।
কে কাটতো এটা?
যাকে আমি আম্মা ডাকছি।
কেন কাটতো?
মানে পেন পড়তে দিত না, ওনার মেয়েদের স্মার্ট ভাবে রাখতো, আমাকে রুংনা ভাবে রাখতো। তো এক পর্যায়ে গেছে ভাইয়া, এই যে ঈদ ডে গেছে, রোজার ঈদ আপনার কোরবানি, এখন ঈদের ভিতরে আমি কান্না করি। কেন কান্না করি জানেন? যে আগের দিনটা যদি থাকতো ভাইয়া, তাহলে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে পারতাম, কিন্তু কার সাথে ঘুরিনি। ঈদের ভিতরে ভাইয়া আমাকে কম দামে একটা ছিঁড়া জামা দিচ্ছে, আর ওর মেয়েদের ভালো ভালো জামা দিচ্ছে। তো পেন যেম পড়ছি, আমাকে বলে যে তুই বাইরে ঘুরতে পারবি না, তুই ভিতরে থাক। তো ঈদের ভিতরে কান্না করছি ভাইয়া, যে আল্লাহ, একটা বছর একটা দিন আমি কি কারোর মুখ দেখতে পারবো না, আমি কি বাইরে যেতে পারবো না? তো মাসুদের সাথে দেখা হলো, ও আবার সাদা শার্ট আর সাদা পেন পরছে। ভাই, আমাকে পাঁচটা টাকা মুড়ি দিবেন, কাজ মেয়ে হয়ে কিভাবে ছেলেদের অর্ডার দেন, আপনি এসে নিতে পারেন না? মুড়ি নিয়ে আসছে, আইসা দেখে আমার পায়ে বড় একটা ছিকল। কি ব্যাপার, তুমি কি পাগল নাকি? তুমি কি কাউকে কামড়াও? আমাকে কেন কামড়াবো? আমাকে ছিকল দিছে, তাদের ভালো লাগছে, সেজন্য ছিকল দিয়ে রাখছে। এরপর ওর সাথে আমার রিলেকশন হয়, মুড়ির ভিতরে একটা কাগজ দেয়, ছোট্ট একটা করে নাম লেখা। তো ভাইয়া, এখন তো যেটা মানে দেখ দেখ শিখ শিখ বিদ্যা, মানুষে দেখি সরি ডিসকাস্টিং, মানে যা দেখি তা শিখতেছি। তো যে কাগজটা আমি আই লাভ ইউ লিখছে, তো আমি জানতাম না, আমি ভালোবাসা, আমি নিজে এখন ভালোবাসা কি জিনিস বুঝিনি। তো ওর মেয়ে যাবো কলেজে পড়াশোনা, ওর মেয়েকে আমি দেখালাম যে কানুন আপু, বড় মেয়ের নাম ছিল কানুন, ওইটা কি লিখছে? বলতেছে এটা তো আই লাভ ইউ লিখছে। কে লিখছে? আমি ওই ছেলে লিখছে। কত বড় সাহস, এক কাজের মেয়েকে আই লাভ ইউ লিখছে, পরে ধরো মায়ের দর দরকার। পরে ওই ছেলে কি করলো, যে বাসা মানে থাকে ও বাসার ভাড়াটা আমাদের বাড়িতে ভাড়া এলো, উনি আবার শরবত বিক্রি করে, ওনার নাম ছিল আবার বাবু, বউর নাম ছিল রানী আর মেয়ের নাম হলো বর্ষা। উনি আবার কি করলো, বাসা আসলো, আসার পর আমার সাথে মাসুদের সাথে দেখা হলো। ছাদের উপরে যা মাসুদের সাথে কথা বলি এবং বারিন্দার সাথে কথা বলি, এরপর যে মা ডাকি সে আবার দেখে ফেলে। দেখার পর যে আমার চুল ছিল ভাইয়া বড় বড় চুল, বড় বড় চুল হলে না কেটে ফেলে দিত, মাসুদের সামনে চুল গিলে আমার কেটে ফেলে দিল। মাসুদের সেদিন কাউ বকছে যে আপনি একদিন আমি মেয়েকে ছিকল ভেঙে আমাকে পালাই নিয়ে যাও,
যে ছেলেটা আপনাকে মুড়ির ভিতরে আই লাভ ইউ লিখে পাঠিয়ে দিল,
ওকে আমি ভালোবাসি, ওকে আমি যেভাবে হোক আমি এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব, আপনি দেখবো কি করেন আপনি। পরে মাসুদকে ইচ্ছা মতো মারধর করা হলো, যে বড় ভাই উনি আবার মারধর করলো। মারধর করার পর মাসুদে বললো যে চলো তুমি এখনো চলো আমার সাথে, আমি কিভাবে যাবো, পাই ছিকল আমি কিভাবে যাবো, আমাকে নেওয়ার মতো ক্ষমতা তোমার নেই।
আমি এই জায়গাটায় ফিরবো, আমার কিছু কোশ্চেন আছে। পুরো ঘটনাটা শোনার পরে আমি আসলে পুরোটা মাথায় নিতে পারিনি, হঠাৎ করেই আসলে অনেক বেশি ধাক্কা খেয়েছি, যেটা সাধারণত হয় হ্যালো ইট 920 তে। ধীরে ধীরে আমরা একটা গল্পের অনেক চড়াই উত্তরে পার করি, কিন্তু প্রথমেই আপনার গল্পের এত বেশি আপস এন্ড ডাউন আমি ঠিক সামলে নিতে পারিনি। আমি কিছু কোশ্চেন করতে চাই, ঠিক মাসুদের এই জায়গাটা থেকে আমি আসবো, তবে তার আগে আমি একটু পিছনে ফিরে যেতে চাই। সেটা হলো যে আপনার সাথে আপনার পালক পিতা যে সম্পর্কটা করত, এই সম্পর্ক তো আপনি সবাইকে বলে দিয়েছিলেন, লাইক ওনার ফ্যামিলিতে যে ওনার যে সন্তানরা আছে তারাও এটা জানত। জানার পরে তাদের প্রতিক্রিয়া কি ছিল, বিশেষ করে ওনার সন্তানদের প্রতিক্রিয়া?
তারা কিছু বলতো না, তার দুইটা ছেলে বলতো যে এইভাবে একটা মেয়ের বান্দির মতো খাটানো, মেয়ের জীবনটা নষ্ট করছো, তোরাও দেখিস আমাদেরও এরকম ক্ষতি হবে, কোনোদিন না কোনোদিন কেউ আমাদের জীবন নষ্ট করবে, ও ছেলেরা বললো।
মেয়েরা কোনো কথা বলতো
না? মেয়েরা কোনো,
মেয়েদেরকে আপনি বলতেন যে আপনার আব্বু আমাদের সাথে এরকম করে?
হ্যাঁ বলতাম।
মেয়েরা কিছু বলতো
না? মেয়েরা আরো আমাকে মারধর করতো।
এই ধরনের ফ্যামিলি, ওমাই গড, ওকে। আর কি দেখেছেন আপনি?
যাকে আমি মা ডাকছি তিনি কি করতো, কাজের মেয়ে নিয়ে আসতো, কাজের মেয়েদের সাথে করাইতো, যে কটা মেয়ে আসতো সব কটা মেয়েদের, পারবিন ছিল, রানীর কথা যে বললাম রানীও ছিল, সবার সাথে করতো
এই ধরনের সেক্সুয়াল রিলেশনশিপ। আপনি যাকে পালক পিতা ডেকেছেন তার সাথে তার স্ত্রী নিজে করিয়ে দিত। ওকে ওকে, কি বললো ঠিক বুঝে উঠতে পারছি না। তার মানে এটা সব মহলে সবাই এটা জানলেও এটা নিয়ে কোন ধরনের কোন প্রতিক্রিয়া হতো না?
কোনো প্রতিক্রিয়া করেনি।
এবং আপনার পালক মা যিনি, তিনি বলতেন যে এগুলো যদি কোথাও বলো তাহলে তোমার বিয়ে দিয়ে দিব না,
এবং অত্যাচার করবে, বিয়ে দিব না। এটা কি ভালো ভালো জায়গা থেকে বিয়ের কাজ আসছে ভাইয়া, আমাকে বিয়ে দেয়নি।
ওকে, মাসুদের জায়গাতে যাবো, তবে তার আগে বলতে চাই, প্রিয় শ্রোতা আপনারা শুনছেন হ্যালো 8920, আর জি কে প্রিয়া আছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। আজকে চামেলির জীবনের গল্প আমরা শুনছি। এই চামেলি যে তার পিতৃ পরিচয় জানে না, যে তার বয়স জানে না, তাকে ধরে নিয়ে আসা হয়েছে কোথা থেকে, কিচ্ছু সে জানে না। সে শুধু জানে একটা পরিবারে সে বড় হচ্ছে, যে পরিবারে বড় হওয়া মানে হচ্ছে এক ধরনের আইএমএ জাহেলিয়া যুগের যে যুগ, সেই যুগটাকে সে চারপাশে দেখতে পাচ্ছে। আমি ঠিক জানি না যে আমি জাহেলিয়া যুগ সম্পর্কে ওর কোন ধারণা আছে কিনা, তার চেয়ে বরং সহজ ভাষায় যদি বলি তাহলে বলবো যে নরকের যে রূপ সেই দোজকের রূপটা সে আসলে সে পরিবারের মধ্যে দেখতে পাচ্ছে। পায়ের শিকল পড়া একজন মানুষ, চিন্তা করতে পারি আমরা কোন দেশে বসবাস করি একবিংশ শতাব্দীতে, পায়ের শিকল পড়া একটা মানুষ যার পরনের কাপড় ঠিকমতো নেই, যাকে আমি ঠিক কোনো কমেন্টস করতে পারছি না। আপনারা পুরোটা গল্পটা শুনলে বুঝতে পারবেন যে আসলে গল্পটা আসলে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে, আমরা সেটাকে এক্সপ্লোর করতে চাই। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে ওর ছবি সহ, আমরা প্রয়োজনীয় ডকুমেন্টস বা যেটা আসবে সেটা আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিব, এবং ছবিটাও এমনভাবে পোস্ট করা হবে যদি প্রাসঙ্গিকভাবে ওর ছবিটা ওর কোনো ক্ষতি না করে ব্যক্তিগত জীবনে, এবং পুরো গল্পটার সাথে যদি কোনো ক্ল্যাশ না করে তাহলেই কেবলমাত্র ওর পুরো ফেস আমরা দিব। আর যদি দেখি যে না এটা ক্ল্যাশ করছে এবং ওর ক্ষতি করবে পার্সোনাল লাইফে তাহলে ওর ছবিটা আমরা ওইভাবে দিব না, তবে ছবি একটা দিব যেটাতে কিছুটা হলেও ওকে বোঝা যাবে যে এটাই হচ্ছে আজকের চামেলি। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। চামেলি আপনি মাসুদের জায়গাতে আসেন, মাসুদ বলছিল যে যেভাবে হোক আপনাকে ওখান থেকে নিয়ে যাবে এবং বিয়ে করবে।
পরে একদিন রাত্রে ও আমাকে বলল কি বাইরে একটু কথা বলবো, বাইরে আসো। তো বাইরে গেছি, কথা বলতেছে তাই মিদে ও মা আমাকে আবার বদনাম ছড়া দিল যে আমি ওর সাথে বলে কি করছি। তো মহল্লা সবাই জানাজানি হয়ে গেল, জানাজানি পর বলতেছে যে মাসুদ তুই যখন এই মেয়ে নিয়ে বদনাম করছে তা যে তুই মেয়েকে বাচ্চা যেমনি হোক মেয়েটা।
মাসুদটা আসলে কি আপনাদের পাশের বাড়িতেই ছিল?
না, আমাদের তিনতলা, যে বাসা মানুষ হয়েছে ও বাসা ভাড়া গেছে।
বাসা ভাড়াটিয়া ছিল?
হ্যাঁ, ও বাসা ভাড়াটা ছিল। যাওয়ার পর আমাকে বলতেছে তুই কি আমাকে ভালোবাসিস? আমাকে হ্যাঁ ভালোবাসি। কাতাল চল চল আমাকে তাহলে শিকল কিভাবে যাব।
ভালো কি সত্যি বাসতেন?
হ্যাঁ, আমাকে বলতেছে যেভাবে হোক তুমি আমার রাত জন্য রাত্রে অপেক্ষা করবা। তো রাত্রে আসছে, রাত্রে কথাবার্তা বলতেছি, বলার পর ধরা ফেলাইছে, ধরার পর আমার চুলে মুঠি ধরে চারতলাতে হ্যাঁচড়া নামাইছে। নামানোর পর আমাকে তোমার খালি কোকসামিদে লাইতেছে, পাঁচলিমিদে ঘুষাইছে উনার বড় ছেলে আর উনি। তো আমি বলতেছি যে কেন মারতেছেন, কই ওই ছেলের সাথে তোর কি সম্পর্ক? আমি ওই ছেলের সাথে আমি প্রেম করি। পরে কথা বলার পর আরো মার, মারার পর ওই ছেলে কি করছে রাত করে ঘুমিটা বেট খাইছে, রাস্তায় মধ্যে খারা খারা গান গাইতেছে। তো আমি চামেলি নিয়ে ভেগে যাবো, চামেলি নিয়ে ভেগে যাবো। তো ওই ছেলেরে পুলিশ দা ধরে দিছে, ধরা দেওয়ার পর পুলিশে অনেক মারধর করছে। তো মারধর করার পর আমি একদিন সুযোগ পেলাম টেবিলের ভিতর ডয়ের, ডয়ের ভিতর অনেকগুলি টাকা, সব 500 টাকার নোট। তো আমি তো টাকা ওসব চিনিও না ঠিক মতো। তো আবার চাবিটা রাখছে, আমার তালার চাবি। আমি আবার কি করছি, একবার হ্যাসকোবেল্ট দিয়ে তালা কাটতে গেছি, তো ধরা পড়ে গেছি। বাথরুমে টাইনা হ্যাস্তার বাই করছে, ইস্কাট আছে না মানে শোলের পুঠে গেছে। তো রাস্তার মধ্যে ফালে মারতেছে, সব ছেলেরা চার উইসছে। কিছু কিছু ছেলেরা বলতেছে যে এইভাবে কি একটা মেয়েকে অত্যাচার করে, মেয়েটা মরতে পারে না, মেয়েটা পালা যেতে পারে না, মেয়েটা কেন এত কষ্ট করে। তো আমি খালি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এমন কোন মানুষ দাও যে ফেরেশতার মতো যে আমাকে পায়ের ছিকলটা মুক্তি করে। তো ওই যে মনে মাসুদ আমার জীবনে আসলো।
মাসুদ কি আপনার সমবয়সী ছিল নাকি আপনার চেয়ে বড় ছিল বয়স?
আমার বয়স অনেক বড় ছিল।
ওকে, ও কি করতে এমনিতে?
ও সাইকেল বানাইতো,
সাইকেল বানাইতো, সাইকেলের মেকার ছিল।
হ্যাঁ, মেকার ছিল।
ওকে,
তো প্রচন্ড টাকা ইনকাম করতো। তো ওর টাকার প্রতি আমার কোন লোভ ছিল না, আমার এমনিতে আমার টাকার কোন লোভ নেই। ও বলতেছে তোর জন্য আমি মাই খাইছি, তোর জন্য আমার এত বড় সম্মান গেছে, আমি তোকে যেভাবে পালায় নিয়ে যাবো। তো রাস্তায় মধ্যে মারতেছে, মারার পর ঢয়ের ভিতরে ছিল, তো কাপড় ধুইতাছে আর চিন্তা করতেছি এই সুযোগ কিভাবে পালানো যায়। তো ডয়ার খুলছি, ডয়ের ভিতরে আমাকে মা বাথরুমে যাম কই যা। পরে বাথরুমে যা ভাইয়া, বড় তালাটা খুলছি, তারপর ছোট তালাটা খুলছি। খোলা পর ভাইয়া বিশ্বাস করবে না, আমার লাইফে মনে হয় এরকম দৌড় দিইনি। ছিকলটা খুলে এমন একটা দৌড় দিছি ভাইয়া বিশ্বাস করবেন না, যে দৌড়ে মনে করেন কুকুর ওইভাবে দৌড়তে পারেনি যেভাবে আমি দৌড় দিছি। তো দৌড়ার পর একটা আম গাছ ছিল, আম গাছের সাথে একটা বাড়ি ছিল টিনের ঘর, ও ঘরের ভিতরে যা পালাইছি। পালানোর পর ওই ঘরের ভিতরে ছিল আবার একটা ছিঁড়া বোরখা, বোরখা পরার পর রাত বাজে তখন 10টা। তো মুখে এই করে বাইরে গেছে, বাইরে যাওয়ার পর ওই যে নানুর বাসায় গেছি, যে নানু আমাকে আদর করে, ওনার মেয়ে, ওনার মা, নানু আমি পালা এসে পড়ছি, আমার ওর বাসা দিও না, দিলে আমি মরে যাবো, নাহলে আমি আত্মহত্যা করবো।
ওনার মা মানে তার মা? এটা মানে যিনি আপনাকে মারেন তার মা?
হ্যাঁ, তার মা।
আপনি তো মানে কোথা থেকে পালিয়ে কোথায় গেলেন? আচ্ছা ঠিক আছে, তারপর
মানে ও বাসা থেকে পালিয়ে ওর গলির ভিতরে একটা আম গাছ আসছিল।
আচ্ছা, আম গাছে ওখানে গেলেন, কিন্তু ওখানে গিয়ে একটা বাসার মধ্যে ঢুকলেন, ঢুকে আপনি বোরকাটা, ছেঁড়া বোরকা পড়লেন, পরে আবার ওই যিনি আপনাকে মারেন গৃহকর্তী তারই মার কাছে আপনি গেলেন?
হ্যাঁ, ওটা ছিল আবার বাগাবাড়িতে, ওর বাড়ি জানিয়ে বাগাবাড়ি আছে না, সবাই বলে যে শহীদ।
তো উনি তো আপনাকে তার বাসাতে আবার ফিরিয়ে দেবে?
না না না, ওইখান থেকে আমি আবার কি করছি যে দেখতেছি ওনারা আবার ফোন দিয়ে বলতেছে যে চামলি তো আমাদের বাসা আসছে, তুই কি কস,
কর্মা ওরে রাখো আমি আইতা সক্ষণে, ওটা যখন শুনছি ভাইয়া বিশ্বাস করবেন না, বোরখা মুরখা খুলে উন্না কাছা মিলে আবার ওই ভাগ পালাই গেছি গা। যে আমি এখন মুক্ত পাখি, যে পাখি ছুটলে যে পাখির কোন হুদিস পাওয়া যায় না, পাখি এখন কোথায় যে বাসা বাঁধবে। তো ওই ছেড়া আবার শরবত বানায়, শরবত ব্যস্ত আছে, তো আমি এক পিচ্ছির পাশে পিচ্ছি ও যে কালো ছেলেটা আছে ওই ছেলের বলো গে যে চামলি আসছে, তো ও আমার খবর শুনি না দৌড় পেড়ে গেছে, দৌড় পেড়ে যে আমাকে ধরছে, কিসে তুমি পালাইছো কে, আমাকে যেভাবে হোক আমাকে নিয়ে চলো, তুমি কোথায় নিয়ে যাবা, হ্যাঁ কোথায় নিয়ে যাবা আমি জানি না। তো কি করলো আমাকে নিয়ে মজিতে নিয়ে গেল, তো মজিতে তো মহরমের চান বিয়ে পড়াবে না, আমাদের যে বিয়ে হয়েছে কোনো ডকুমেন্ট নেই কোনো কাগজ নেই, আমাদের যে বিয়ে হয়েছে যে মামা যে যার বাসায় আমি বড় হয়েছি তার ভাই বাচ্চু নাম, ও মামাটা অনেক ভালো আমাকে অনেক আদর করে আমার মেয়ের মতো দেখে, ওই মামার কাছে গেছি মামা মোল্লাইন না বাসায় না বিয়ে করাইছে যেটা আগে আমল হয়েছে। আমি কিন্তু ভাই অষ্টাশী বন্যা দেখেছিলাম,
অষ্টাশীর বন্যা আপনি দেখেছেন?
হ্যাঁ, তাহলে আমার বয়স কত হবে এখন?
অষ্টাশীর বন্যা আপনি কত বছর বয়সে দেখেছেন সেটা তো আমি জানি না,
তখন আমার পায়ে ছিকল ছিল।
এই প্রশ্নগুলোর উত্তর কি প্রিয় শ্রোতা আপনার কাছে আছে? যদি থাকে তাহলে আপনারা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের ফেসবুকে।
অষ্টাশী বন্যা দেখেছি, তো আমার প্রিয় শ্রোতার কাছে একটাই অনুরোধ, অষ্টাশী বন্যা বিতে একটা মেয়ে যখন দেখতে পারে মেয়ের কতটুকু বয়স হতে পারে?
অষ্টাশীর বন্যা তো পাঁচ বছরের মেয়েও দেখতে পারে, সাত বছরের মেয়েও দেখতে পারে। চলুন আমরা পুরো গল্পটা শুনি, তারপরে আমরা বয়স বের করার চেষ্টা করি।
আমার মামা বিয়ে দিল, বিয়ে দেওয়ার পর বলতেছে তোর এখন একটা ঘর ভাড়া নিয়ে ওখানে থাক।
ওই ছেলে সাইকেলের মেকার ছিল এবং আমার রাতে শরবত বিক্রি করত।
হ্যাঁ, শরবত বিক্রি করত, বিক্রি করার ছিল আর সে তো আমার জন্য।
আপনার জন্য কেন?
শুধু আমাকে দেখার জন্য শরবতটা বিক্রি করা হতো
ওখানে, বিক্রি করতো আপনাদের
বাসার লগেই,
বাসার সাথে।
আমি ছাদের উপরে কাপড় শুকা দিতে যেতাম, ও আমাকে দেখতো,
এই জন্য এখানে শরবতটা বিক্রি করত।
তো করার পর আমাকে আলামগঞ্জ গলিতে নিয়ে ভাড়া নেয়। তো ও বাসা ছিল আবার ছেলের মামা, দূর সম্পর্কে মামা নাকি মামা জানা। তো আমার চুল দেখলো অনেক বড়, তো মেয়ে বলে যে বউ তো ভালোই সুন্দর, করতে পাইলি এত সুন্দর বউ। তো অনেক কথা বললো, বলার পর ওর সাথে তিন মাস যাবৎ সংসার হয়। তিন মাসের
মধ্যে আপনি যাদের বাড়ি থেকে পালিয়েছেন ওরা আপনার সাথে
কোনো খোঁজ নেয়নি? বলছে কি জানেন, শয়তান দূর হয়েছে, আপদ বিধি হয়েছে, সেটার জন্য আমার কোন আফসোস নেই, টাকা বেঁচে গেছে, ওকে বিয়ে দিলে টাকা লাগতো।
আচ্ছা,
ঠিক আছে, সেটা আমার নানির কাছে আমি শুনছি, যে নানি আমাকে আদর করে, ওই নানির কাছে শুনছি, ওই নানি ওদের বিরুদ্ধে। তো একদিন মানে নানি আলম সাহেবের নাম কখনো শুনেনি মনে হয়, আমি বলি ওনাকে আল্লাহ বেহেস্তে নসিব করুক, শুনতাছি বড় এখন উনি বলে আমাকে পাইছে, উনি পায়া ওই রেনুর মার কাছে দিচ্ছে, যে আমার নানির নাম হল রেনু বেগম, ওনার কাছে দিচ্ছে। ওনার নাম ছিল আলম সাহেব, এখন বর্তমানে উনি মারা গেছে। শিল্পপতি আলম সাহেব,
আলমের এক নম্বর পঁচাশ সাবান।
হ্যাঁ 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 হ্যাঁ,
ওই আলমের কথা বলছেন আপনি?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ওকে, তারপর
ওনার বাড়ি হলো আমাদের এলাকায় আলমগঞ্জ গলিতে।
আচ্ছা,
তো ওনাদের পিছনে মাঠ আসছে, তো মাঠের মধ্যে অনেক শাক, তো আমাকে শাকটি তুলে নিয়ে আসি, তো শাক তুলতে গেছি দেখি নানি। তো ভাইয়া বিশ্বাস করেন আমাকে নানি দেখে আমি ভয়ে টয়লেটে যা পলাইছি, যে আমাকে দেখলে তো আবার নিয়ে যাবে, নানি আমার বাইক করে ফেলাইছে, কয় তুই এদিকে কোন বাড়িতে গল নিস, আমাকে আহ। পরে এবার যেই বাসা আমি গল নিস, বাসা বাড়িয়ালিকে বললো যে দেখো আমার নাতিনটা আদরের, ওর মা নেই বাবা নাই, তুমি ওরে দেখা রেখো, আরে কোনোদিন কষ্ট দিও না, ও যে কষ্ট যেটা শুয়েছে ছোটবেলা থেকে, এখন যে কষ্টটা তোমার কাছে করবে সেটাও শুইতে পারবে না, তুমি ওর স্বামী, তুমি ওর সব, তুমি ওর কষ্ট দিও না ভাই, ঠিক আছে, আজকে পড়তে ওর যা লাগে দায়িত্ব আমি দেব, আমার ঘরের হাড়ি পাতিল যা লাগে সম্পূর্ণ আমার নানি দিচ্ছে, কিনা দেওয়ার পর ছেলে অন্যরকম হয়ে গেল।
উনি কি আলমের মা ছিলেন?
না।
তাহলে নানি হলেন কিভাবে?
ওটা ওই যে বাসা আমি বড় হয়েছি ওনার মা,
যে বাসা থেকে পালিয়ে আপনি ওনার বাসায় গিয়েছিলেন, পরবর্তীতে যোগাযোগ করে আপনাকে দিয়ে দেওয়ার কথা বলছিল ওই ভদ্র মহিলা। আর আলমের সাথে ওনাদের কি সম্পর্ক?
হ্যাঁ, ওনাদের সম্পর্ক হলো আলম হলো ওনার কি জানি লাগে মানে
আত্মীয়ের মধ্যে ওই আলম সাহেবই আপনাকে কুড়িয়ে পেয়েছিলেন,
কুড়িয়ে পেয়েছিল,
ওনার হাতে দিয়েছিল, উনি আবার ওনার মেয়ের কাছে দিয়ে দিয়েছে, এই হচ্ছে মোটামুটি কাহিনী,
মূল কাহিনী।
আচ্ছা,
কিন্তু ভাইয়া আমি জানি না কি আমাকে পাইছে, কিন্তু আমার এতটুকু খেয়াল আছে যে নাজমা আমাকে নিয়ে আসছে।
এটা খেয়াল আছে যে নাজমা আপনাকে ওই বাড়িতে নিয়ে এসেছে?
হ্যাঁ, ওই বাড়িতে আমাকে নাজমা নিয়ে আসছে এবং আমার হাতে একটা পিঠা ছিল, আমার এতটুকু খেয়াল আছে, তখন আমি হাফ প্যান্ট পরি।
এছাড়া আপনার কোনো মেমোরি নেই?
আমার কোনো আর খেয়াল নেই।
ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো আপনার জামাইয়ের কাছে ওই ভদ্র মহিলা বলছিল এই কথাগুলো, তারপর?
পরে বলার পর ছ মাস সংসারের পর প্রথম বাচ্চা পেটে আসে, আমি তো বাচ্চা নেওয়ার কোন সিদ্ধান্ত নেই, যে আমার একটা বড় বোন থাকবে, যে বড় বোন বুঝাবে যে চামলি তুই বাচ্চাটা নিস না, এখন তোর বয়স হয়নি বাচ্চা নেওয়ার। বাচ্চাটা নেওয়ার পর পোলাপাইনের বুদ্ধি ভাইয়া, আমি নদীতে যেতাম, মাছ ধরতাম, সাপ ধরতাম, ব্যাং ধরতাম,
সাপ ধরতাম,
হ্যাঁ পাখি ধরতাম,
সাপ কেন ধরতেন?
সাপ ধরতাম পোলাপাইনদের ডর দেখানোর জন্য, বড় বড় সাপ ধরতাম, তারপরে যে কুচ্ছা আছে না কুচ্ছাও ধরতাম। তারপরে বাসায় আমাকে বাজারে টাকা দিত, আমি রান্না করতাম না, আমি যে প্রেগনেন্ট সেটা তো আমি জানি না। তো পোলাপাইনদের সাথে মার্বেল খেলতে যেতাম, বিড়িং খেলতে যেতাম, চারা খেলতাম টাকা দিয়ে। তো ঘরে এসে আমাকে বিল দিয়ে মারতো আমার হাজবেন্ড, বিল দিয়ে মারতো, চোখের পায়ে ভেঙে ইচ্ছা মতো পিটাইতো।
মাসুদ?
হ্যাঁ মাসুদে।
কেন?
ওই যে আমি বাজার করিনি, রান্না করিনি, ছেলেদের সাথে যা খেলাধুলা করি, নদীতে যাও কেন গোসল করি, আর অন্যান্য ছেলেরা আমাকে মধ্যে নিয়ে চলে যেত, আমি সাঁতার জানি না তো, আমাকে ওই যে ই আছে না, এটা কি বলে, মানে যে সাঁতার কাটে যে
টায়ার টিউব,
হ্যাঁ টায়ার টিউব, ওটা দিয়ে আমাকে মধ্যে নিয়ে যেত, মধ্যে নিয়ে যাওয়া আমাকে কেউ আমাকে কেউ আমাকে গালে কিস করতো, কে কপালে কিস করতো, মানে পোলা পাইনি তখন, তো বুঝি করতে পারিনি যে আমি একটা মুক্ত পাখি, খাঁচা থেকে বন্দি পাখি থেকে ছাড়া পেয়েছি, এখন আমি আকাশে উঠতে চাচ্ছি, সেরকম ব্যাপার।
তো আমার হাজবেন্ড এগুলো সহ্য করতো না, না করাটাই স্বাভাবিক,
যে তুই এখন আমার বউ, তুই কেন বাইরে পরবর্তীর সাথে কেন গোসল করবি, হ্যান তেন, মায়ের মায়ের কত পরে বাড়িওয়ালা বলতো যে দেখ ও একটা বাচ্চা পেটে, ওকে ওর বাচ্চা পেটে, আর আমাদের হাজবেন্ড জানতো না যে আমার যে বাচ্চা পেটে। পরে ভাই একদম রাত্রে রাগ করে চলে গেছি, রাগ করে চলে যাওয়ার পর নদী পারে বসে বসে কান্দতেছি, তো আমার এক ছোটবেলার বান্ধবী নাম হলো জ্যাসমিন, ওর সাথে এখনো দেখা হয়নি, ও আমাকে নিয়ে নদীর উপর চলে গেল, চল ঘুরে আসি।
কোন নদী এটা?
এটা আমার বুড়িগঙ্গা নদী, আমাদের নৌকা দিয়ে চলে গেল। তো কিছু ছেলেরা ওকে আবার চিনে, কিরে জ্যাসমিন কেটা, কয় নিয়ে আসছি তোদের জন্য, কেন নিয়ে গেছে, কিসের জন্য নিয়ে গেছে আমি জানি না।
মানে একটা জিনিস বুঝলাম যে আপনার হাজবেন্ডের সাথে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না, এবং সেটা আপনি আপনার বান্ধবীর কাছে হয়তো বলেছেন, বা বান্ধবী চাচ্ছে আপনাকে পরিবেশ থেকে মুক্ত করার জন্য, এবং সে নদী পার করে আপনাকে কোন এক জায়গায় নিয়ে যাচ্ছে,
বলছে যে খুব সুন্দর জায়গা, ওখানে গেলে তোর মনটা ভালো লাগবে। তো আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর দেখে অনেক ছেলেরা আসছে, একটা ছেলের নাম ছিল গাফফার, আর একটা নাম ছিল আপনার আলমগীর কাল্লু, ওদের তিনটা নামই জানি, আর বেশিটুকু নাম জানি না। তো ওরা আমাকে নিয়ে যাওয়ার পর আমাকে বললাম, ভাই আমি বাসা চলে যাবো, ভাল লাগতেছে না, থাকো না একটু থাকো, ভাল লাগতেছে, তুমি অনেক সুন্দর মেয়ে, তুমি কোথায় যাবা? তখন বিকেল পাঁচটা বাজে, পাঁচটা বাজার পর আমাকে ভাইয়া বন্দে নিয়ে গেল, বন্দে একটা চর আসছে, চরে কাশফুলের সামনে আমাকে নিয়ে গেল। তো ওখানকার ছেলের আমাকে দেখে, দেখার পর বলতেছে কি খাবা, আমি নাম কিছু খাবো না, কয় কিছু একটা তো নাও, আমি নাম খাবো না, কয় একটু ঠান্ডা খাও, নিয়ে আসছে। আসার পর আমাকে একজনে পিছন দিয়ে ধরলো।
আপনি জেসমিনকে জিজ্ঞেস করছেন না যে
ও চলে গেছে,
বলেন কি, তাহলে তখনই আপনার বুঝে যাওয়া উচিত কিছু একটা হতে যাচ্ছে।
জানি না ভাইয়া, আমি ভাবছিলাম যে ও কোথায়, আমাকে বলছে যে জেসমিন ই আনতে গেছে, তোর জন্য ঠান্ডা আনতে গেছে, এখানে তো ওরা তো ঠান্ডা নিয়ে আসছে আমার জন্য। তো কি আমাকে পিছন দিয়ে ঘাড়ে ধরছে, ঘাড়ে ধরলে ভাইয়া আর কিছু করা যায় না, ঘাড়ে ধরার পর চুলে ধরছে, কেউ আমার হাত ধরছে, কেউ পা ধরছে, হাত বাইন্দা মুখের ভিতরে তুলা দিয়ে, তারপরে মনে করেন এই ষোলো জনে মিলে আমাকে এই অবস্থা, আমি নিজেও কন্ট্রোল করতে পারিনি যে আমার লাইফটা এরকম যাবে, আমার এক মাসের প্রেগনেন্ট, আমার বেবিটা নষ্ট হয়ে গেল, আমার আমি নিজেও জানি না যে আমার বেবিটা থাকবে কিনা। তো ওরা ষোলো জন করার পর আমাকে সারা রাত কেউ বলেনি যে আমি বাঁচবো, তো ওরা আমাকে নদীর ঘাটে আইন না, কালু ছিল, কালু একটু ভালো ছিল, কালু আমাকে কিছু করেনি, তো আমাকে কোলে করে নিয়ে এই পারে ফালাই দিয়ে গেছে। এবারে ফালাই দেওয়ার পর নানিকে খবর দিচ্ছে, নানি আবার মাজারে খাদিম, উনি আমার মামা মাজারে খাদিম, ওনাকে বলতেছে যে আপনার নাতিন রেখে জানি কি করছে, আপনার নাতিন অবস্থা সিরিয়াস, আপনার নাতিন মনে বাঁচবে না।
ষোলোটা ছেলে ছিল ওখানে?
হ্যাঁ।
ওকে, তারপর
পরে তো আমার নানি সবাই মিলে আমাকে ধরে নিয়ে যায় যে আপনার নাতিন মনে বাঁচবেন, আপনার নাতিন হাসপাতালে নিয়ে যান। তো ডাক্তারে বলে যে ভাই যেমনি হোক আমার নাতিনের বাচ্চাটা জম থাকে, যদি বাচ্চাটা না থাকে তো আমার নাতিনের সংসারটা ভেঙে যাব, কারণ এমনি তোর মা নেই, বাবা নেই, ছোটবেলা থেকে মারা দূর পাইনি, বেবিটা বাঁচাতে পারলাম না।
আপনার হাজবেন্ড কি ওই মুহূর্তে আপনার পাশে ছিল?
না, ওকে জানানো হয়নি, ওকে পরে জানানো হয়েছে। আমার নানি বলছে ভাই দেখ জীবনে মানুষের অনেক ঘটনা ঘটে, তো হতে মনে কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোর বউ সিঁড়িতে পড়ে যেয়ে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তো আমার শাশুড়ি কখনো মেনে নেয়নি আমাকে, মেনে নিতে পারেনি, এখনো মেনে নেয়নি। তো বাসায় গেছে, বাসায় যাওয়ার পর কাকে হয়তো এই বউ থাকবে নাহলে তুই থাকবি, ওকে বিয়ে করে দে, তোকে আবার বিয়ে করাবো। পরে আমি বলছি মা দেখেন হয়তো বান্দির মতো আমি সারা জীবন কাজ করছি মানুষের বাসায়, এখন আপনার বাসায় আমি বান্দির মতো কাজ করতে রাজি আছি, কিন্তু আমাকে আমার হাজবেন্ড থেকে আমাকে আলাদা করেন না, মাসুদের থেকে আমাকে আলাদা করেন না। এক কথা দুই কথা পর উনি আমাকে চুল ধরে মারধর করে, রাস্তার মেয়ে
অনেক ভেবেস গালাগালি করে, তা আমি কিছু বলিনি। তো এই গালাগালি করার পর আমার হাজবেন্ড আসে রাত করে। রাত করে আসার পর আমার সাথে মানে মদ খেয়ে ই করে। করার পর সেদিনকে আমার সাথে মানে আমার শরীর ভালো ছিল না, আমার কোকসাটা মিলে লাথি মারে। লাথি মারার পর আমার আবার ব্লিডিং শুরু হয়। আমি বলছি দেখো, আমি ছোটবেলা থেকে অনেক মায়ের খাইছি, এখনো যদি তোমার হাতে আমি মায়ের খাই তা আমি সুখ পাবো কোথায় সেটা বলো। আমি আমার বাবাকে দেখিনি, মাকে দেখিনি, একমাত্র তোমার পায়ের নিচে আমার সমস্যাটা দূর করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে দিলে না। তো এমন করতে করতে আমাকে ওর বাসায় দুই মাস তিন মাস থাকলাম, পরে সেকেন্ড বেবি আবার এ করলাম।
ওকে, তার মানে হচ্ছে আপনি সেকেন্ড বেবিটা কনসিভ করলেন। আমাকে একটু বলবেন যে মাসুদ যখন আপনাকে বিয়ে করে তখন কি উনি জানতো যে আপনার ছোটবেলাটা আপনার পালক পিতা এভাবে আপনার সাথে জানতো না?
না,
পরিবারের ভেতরে আপনি যে প্রথম যে বেবিটা কনসিভ করেছিলেন
তখন জানতে পারছে
না? এটা বলছি আমি যেটা, যে ওই পরিবারে আপনার পালক পিতার দ্বারা আপনি এই যে বেবি কনসিভ করেছিলেন মাসুদ জানতো?
না,
এটাও জানতো না। ওকে, তার মানে আপনি সেকেন্ড টাইম বেবি কনসিভ করলেন। সেকেন্ড টাইম বেবি কনসিভ মানে মাসুদের সেকেন্ড টাইম বেবি, আপনার হাজবেন্ডের সেকেন্ড টাইম বেবি, এটা কনসিভ করার পরে আপনার পারিবারিক কি অবস্থা দাঁড়ালো?
তারপর সবাই মিলে আমাকে আদর যত্ন করতেছে, খাওয়াইতেছে, এটা করতেছে, ওটা করতেছে। তো এক পর্যায়ে ঘরের আর কিছু ভালো ছিল না, আজকে খাইলে কালকে খাইতাম না, না খেয়ে খেয়ে থাকতাম। ওই যে আমার ছোটবেলায় তো অভ্যাস পান্তা ভাত খাওয়ার, পান্তা ভাত খেতাম, কারো আবার ফ্যান খেতাম।
মানে যেগুলো আপনাকে দেয়া হতো অবহেলা করে ওগুলোতেই আপনার অভ্যাস হয়ে গেছে, ওগুলো ছাড়া কিছু ভালো লাগতো না?
ওগুলো ছাড়া ভালো লাগতো না, এবং মাটি মিদে শুইতে ভালো লাগতো, বিশ্রাম দিয়ে শুইতে ভালো লাগতো না।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। দিস ইজ কল লাইফ। এই জীবনটা আপনি কোন নাটক, সিনেমা, উপন্যাস কিংবা অন্য কোথাও কি ধরতে পারবেন? ওকে পান্তা ভাত দেয়া হতো, পচা ভাত দেয়া হতো, তিন দিনের পচা বাসি ভাত ও ধুয়ে ধুয়ে খেত, এবং এগুলোই ওর ভালো লাগতো খেতে, এগুলো ছাড়া ওর ভালো লাগতো না। পরবর্তী জীবনে ও পাখির মতো উঠতে চেয়েছিল, সেই পাখির মতো উঠতে যাওয়া জীবনে এসে ও কি পাখি হতে পেরেছে? সেই প্রশ্নের উত্তর আমরা সংবাদের বিরতির পরে খুঁজব। এই ফাঁকে সবাইকে বলতে চাই, আজকে চামেলি রয়েছে আমাদের সঙ্গে। চামেলি তার জীবনের গল্প বলছে, চামেলির পিতৃ পরিচয় আমরা জানি না। চামেলি বাংলাদেশের একটা মেয়ে, বাংলাদেশের পরিবারে বড় হয়েছে, বাংলাদেশের সমাজে বড় হয়েছে। চামেলির জীবন কতটা দুর্বিষহ সেটা প্রথম পর্বে আমরা ধারণা পেয়েছি, কিন্তু দ্বিতীয় পর্বে এই জায়গাটিতে আমরা থাকব নাকি তার চেয়ে চেঞ্জ আসবে সেটা দ্বিতীয় পর্বেই বলা যাবে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আর সবাইকে রিকোয়েস্ট করছি ফেসবুকে চলে আসার জন্য, চামেলির সাথে একাত্মতা প্রকাশ করবার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলি, www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আরেকটি কথা প্রিয় শ্রোতা, আপনি আরজে কিবরিয়া নামেও খোঁজ করতে পারেন, আরজে স্পেস KEBRIA। আমি আবারও বলছি, আরজে স্পেস KEBRIA। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরছি, সাথে থাকুন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920-তে। আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে, রয়েছে আরজে কিবরিয়া, হ্যালো 8920 টিম, আরজে শাকিল এবং খালিদ, লোবান ও সাফরিন। প্রিয় শ্রোতা, আজকে চামেলির জীবনের গল্প আমরা শুনছি, এবং চামেলির জীবনের গল্প আপনাদেরকে কতখানি আলোড়িত করেছে সেটা আমরা ফেসবুকে, যদি আপনাদের সুযোগ থাকে আপনারা চলে আসুন এবং দেখুন পারস্পরিক যে কমেন্টসগুলো আমরা পাচ্ছি এখানে, কি হৃদয় বিদারক অবস্থা সৃষ্টি হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি, www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর সবার উদ্দেশ্যে বলছি যে আমরা চামেলির একটি স্টুডিও পিকচার ওখানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। আমি আবারও বলছি, facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে হবে হ্যালো 8920 মেম্বার হওয়ার জন্য। চামেলি, আমরা যে জায়গাটায় ছিলাম, আপনার সেকেন্ড বেবিটা আপনি কনসিভ করলেন, তারপর?
তো বাড়ির সবাই আমাকে আদর করতেছে, হাজবেন্ডও খুব আদর করতেছে। তো পরিবর্তনটা দেখা গেল যখন আমার আমার শাশুড়ি আমাকে বলে যে আজকে যদি আমাকে ছেলে বিয়ে করতাম তাহলে আমার ছেলের জন্য অনেক টাকা মানুষ দিত, ভালো ভালো মেয়ে আমার ছেলের জন্য রান দিয়ে দাঁড়াচ্ছিল, কিন্তু তোকে বিয়ে করে আমার ছেলের লাইফটা নষ্ট হয়ে গেল। তো আমি বলছি, মা দেখেন, মানুষের জীবনে এমন দুর্ঘটনা ঘটে,
আমার মা নেই কিন্তু আপনাকে আমি মা ডাকছি, আমার বাবা নেই, আপনার হাজবেন্ডকে আমি বাবা ডাকছি। এখন যদি আপনার দুজন যদি আপনি আমাকে দেখতে পারেন, আপনিও তো একটা মা, কিভাবে আরেকটা মেয়েকে আপনি অত্যাচার করতেছেন আপনি? তো এই কথা দুই কথা বলার পর বাসা থেকে বেরিয়েছি, ওই যে বাসা আমি বড়ইছি ওই বাসায় গেছি দেখা করার জন্য। ওনাকে মা ডাকতাম যে মা আমি ভালো আছি, আমার জন্য দোয়া করো। তো মা আবার নানিকে ফোন দিল যে চামলি আইছে।
ওই বাসাতে দেখা করতে গেলাম, কতদিন পরে
দেখা করতে গেছি? আপনার দু বছর পর।
দুই বছর পরে আপনি যে বাসায় থাকতেন সেখান থেকে ওই বাসার দূরত্ব কতখানি ছিল?
বেশি দূর ছিল না,
কাছাকাছি ছিল।
কাছাকাছি ছিল।
ওকে,
তো দেখা করতে গেছি, তো নানিকে ফোন দিচ্ছে, নানি আবার বলছে যে ওর জামাইলোক আবার মিলেছে, হ্যাঁ ও তো বাচ্চা পেটে মনে এই কদিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। তো বলতেছে যে কদিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে, তো ওকে কি দেওয়া যায়? ওই মা বলতেছে, তো নানি আবার ফোন দিয়ে বলছে যে ওর জন্য কিছু হাড়ি পাতিল কিনে রাখছি, তো ওকে দিয়ে দিস। তো হাড়ি পাতিল কিনছে, মানে অনেক কিছু কিনছে, মানে ছেলে এরকম হবে আমি ভাবতে পারিনি যে আমার লাইফটা মনে হয় এই মুহূর্তে শেষ হয়ে যাবে, আমি আর কখনো মনে হয় সংসার করে খেতে পারবো না।
এটা আপনার মনে হচ্ছিল?
হ্যাঁ আমার মনে হচ্ছিল।
কেন মনে হচ্ছিল?
যখন আমার বাচ্চাটা হয়েছে তখন হাসপাতাল থেকে ওর বাসা নিয়ে গেল।
হুম,
বাসা নিয়ে যাওয়ার পর আমার চোখের সামনে আমাকে মায়ের দৌড় করতেছে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি আমাকে কিছু বলে না, যে মাসুদ ওকে মাতাচ্ছে, মাসুদকে বলি যে মাসুদ এই শৈলে মারিস না। তো মাসুদ আমাকে ওই শৈলী, আমাকে কাচ্চা শৈলী মায়ের দৌড় করতেছে, যখন আমার ডেলিভারি হয়েছে তখন আমার ওই শৈলী আমাকে মায়ের দৌড় করতেছে। তো বাচ্চাকে দুধ খাওয়াইতেছি, দুধ খাওয়ার পর দেখ তোর মতো আরো কত মেয়ে আমি আনতে পারি, আমি সেকেন্ডে এখন আমি মেয়ে আনতে পারি। তো রাতে একটা মেয়ে নিয়ে আসলো আমার ঘরে।
আপনার বেবিকে দেখে সে খুশি হয়নি?
না।
কেন?
মেয়ে হলো কেন?
হু, কত সালে আপনার মেয়েটা হয়?
আমার সঠিক খেয়াল নেই,
সালের হিসাবটা জানেন না?
কিচ্ছু জানি না ভাইয়া।
ওকে,
আমি যে এখন যে আপনার সাথে কথা বলতেছি ভাইয়া, মাইন্ড করেন আমি যে কথা বলতেছি, আমি মানুষের দেখা দেখে শিখছি, আমার লাইফে আমি কখনো পড়াশোনা করিনি, আমার নিজের নামটা পর্যন্ত আমি লিখতে পারি না।
এই এটা কত সাল চলছে আপনি জানেন?
মানুষের মুখে শুনি 2013 চলতেছে।
2013 চলছে। আপনার মেয়ের বয়স কত আপনি জানেন?
11 বছর।
11 বছর?
দাদি বলছে,
ওর দাদি বলেছে 11 বছর। 11 বছর যদি হয়ে থাকে তাহলে আপনার মেয়ে জন্মগ্রহণ করেছে 2002 সালে। ঠিক আছে, হ্যাঁ মেয়ে হলো বলে আপনার হাজবেন্ড
কেউ আমাকে দেখতে পারে না,
গায়ে হাত তোলা শুরু করলো,
এবং আমার আমার শাশুড়ি আমাকে বলে যে তুমি বাচ্চা নিয়ে চলে যা, বাচ্চা রাখবো না, তুই বাচ্চা নিয়ে চলে যা। আমাকে, আমি কোথায় যাব, আমার যাওয়ার জায়গা কই, আমি কোথায় গিয়ে থাকবো?
এবং আপনার হাজবেন্ড সেই রাতে,
ও রাত্রে চলে যায় বাইরে, চলে যায় বাইরে থেকে একটা মেয়ে নিয়ে আসে, মেয়ের নাম হল রুমানা। ওই মেয়েকে বললাম যে দেখো তুমি একটা মেয়ে, আমি একটা মেয়ে, আমি বিবাহিত, আমার একটা সন্তান আছে, তুমি কিভাবে আমার সংসার এসে ঢুকলে? বলে যে আপু আমি টাকার জন্য আসছি, ও আমাকে টাকা দিচ্ছে আমি আসছি। আমাকে টাকার জন্য কি একটুখানি সংসারটা তুমি ভেঙে দিবা? তো আমার চোখের সামনে আমার হাজবেন্ড ওই মেয়েটার সাথে এসব কথা বলো পাপ, তবু আমাকে বলতে হয় যে হাজবেন্ড, আমি আমার লাইফে আমি কখনো আমার মার আদর পাইনি, বাবার আদর পাইনি, মনে করছিলাম যে হাজবেন্ড আমাকে একটু আদর করবে, আমার হাজবেন্ডের মা আমাকে সন্তানের মতো দেখবে, সেটাও আমি আমার কপালে জুটল না। শেষ পর্যন্ত হাজবেন্ড আমার চোখের সামনে একটা মেয়ের সাথে, যেটা স্ত্রী কখনো চায় না যে আমি স্বামীর ভাগ অন্যজনে দেওয়ার জন্য, সেটা হয়ে গেল। তো রাত্রে আমি ওই শৈল নিয়েই বাচ্চা রেখে আমি বাইরে এসে পড়ছি। বাইরে আসার পর ওই বাসায়, যে বাসা ছোটবেলা থেকে বড় হয়েছি, ওই বাসায় গেছি, ছাদের উপরে শুয়ে রয়েছি, পায়খানা ছাদের উপরে শুয়েছি, চালের উপরে শুয়েছি, কেউ আমাকে দেখতে পারেনি, কেউ ইটা মারছে, কেউ পানি মারছে, কেউ আবার নোংরা পানি মারছে আমাকে।
মানে আপনার যাওয়ার আর কোন জায়গা নেই,
আমার কোনো, হ্যাঁ
নিজের হাজবেন্ড এর বাড়ি ছেড়ে গিয়ে আপনি আবার সেই বাড়িতে চলে গেলেন, গিয়ে ওই বাড়ির ছাদের উপরে ঘুমাচ্ছেন, টয়লেটের ছাদের উপরে। আপনার বেবিটা কোথায়?
বেবিটা এখন ওদের কাছে।
না না, সেই মুহূর্তে আপনার বেবিটা কই ছিল?
বেবি ওদের কাছে ছিল, আমি রেখে এসে পড়ছি।
ওকে,
আলা পরে কি করব ভাইয়া, পরে যে আমার শরীর ভালো না, তো দেখি কি প্রচন্ড ব্লিডিং হচ্ছে, তো ডাক্তারের কাছে গেলাম, আমার কাছে ওই মুহূর্তে টাকা ছিল না, তো কেউ বাসায় বলছে যে চামলি 50টা টাকা দমো বাথরুমটা দিয়ে দে, চামলি 10টা টাকা দমো কাপড় কাটা দিয়ে দে, চামলি 20টা টাকা দমো আমার বাসন পালাটি দিয়ে দে, এমনি এমনি মানুষের টুকটাক কাজ করে ওষুধ পানি করতাম। তো আমার যে মেজু ভাই যার বাসা আমি বড় হয়েছি তার মেজু ছেলে, ও রাত্রে আমি আবার ছাদের উপর শুয়ে রয়েছি শীতের ভিতরে, কাপড় নেই, কোন একটা ছালা নেই, বালিশ নেই, এভাবে শুয়ে রয়েছি কোকড়া হয়ে, যেভাবে একটা কুকুরের বাচ্চা যে ঘুমায় আমি সেভাবে শুয়ে রয়েছি, শীতে কাঁপতাছি। তো ওনার মেজো ছেলে গেছে, মেজো ছেলে যা বলতেছে তোর টাকা লাগবে, আমি হ কত টাকা লাগবো, আমাকে 500 টাকা লাগবো, আচ্ছা ঠিক আছে নে। তখন আমার ইচ্ছা বিরুদ্ধে আমি নিজের ইচ্ছায় ওর সাথে আমি ফিজিক্যাল করি।
কার সাথে ছিল এটা?
মেজু ভাই।
মেজু ভাই মানে হচ্ছে আপনি যে পরিবারে বড় হলেন
তার মেজু ছেলে।
তার মেজু ছেলের সাথে? ওকে। তারপর
তখন আমার সাথে থাকলো, থাকার পর পর হাতে যে 10 টাকা দিচ্ছে ভাই আমি জানি না। তখন কি হলো ভাইয়া আমাকে 10 টাকা কেন দিলেন, কি 10 টাকা তোর সাথে আমি কিছু করছি, থাপ্প দিয়ে কানাপটি থাপ্প দিয়ে সিঁড়িতে ফেলে দিল। ফেলে দেওয়ার পর ছাদে মিদে চিলাচিলি করলাম, ও রাতে আমাকে বাসা থেকে বের করে দেয় ওরা, যে তুই এলাকার ভিতরে পাড়া দিবি না, এলাকা মিদে যদি পাড়া দিস তাহলে তোরা মেরে ফেলবো। তো আমি জিদ করে ভাইয়া ওই যে ঘুমের ট্যাবলেট আসছে না, ঘুমের ট্যাবলেট 9টা ট্যাবলেট খেয়ে গলি ভিতরে উৎপাত করি, যে কেমন বাপ যে বাপ আমার সাথে এটা করছে, কেমন ভাই যে ভাই আমার সাথে এটা করলো, কেন করলো, মহল্লা সব ভিড় হয়ে গেছে, আমি সবাইকে জানিয়ে দিছি, ডোলপিটার সবাই বলে দিছি যে আমার সাথে কেন করলো, কিসের জন্য আমার লাইফটা কেন নষ্ট করলো, আজকে আমার স্বামী থাকতে স্বামী নেই, আজকে তোদের জন্য আমার স্বামী আমার সংসারতে ন্যায় হয়ে গেছে, তোদের জন্য, তোদের কারণে। তো এম কথা কথা আমাকে রাস্তা মিদে ফেলে ইচ্ছা মতো মাসুদ গেদি মাই খাওয়ায়, মাসুদ আমাকে মারে। পরে এক পুলিশ আসে, যে ওকে কেন মারতেছ, আমার বউর আমি যেভাবে মারি আপনার কি, এটা তো তোর বউ না, ও তো তোকে ছেড়ে দিচ্ছে, তুই যখন একটা মেয়ে নিয়ে ওর সামনে ই করতে পারছ সেটা তো তোর বউ হতে পারে না। তো শেষ পর্যায়ে কি হলো ভাইয়া, ও আমাকে মেরে মিরপুর হাসপাতাল আছে না সেখানে আমাকে ফেলে দিয়ে আসে, সেখানে ফেলে দেওয়ার পর কিছু লোক আমাকে ধরে ভিতরে নিয়ে পিছনে হাত দিন না মুখে ভিতরে পাইপ দিয়ে অস করায়, আমার লাইফে প্রথম কি আমাকে অস করায়, আমার খুব খারাপ লাগছে, মনে এবার মনে বাঁচবো না মরে যাব, যেসব মানে আমার পাইপ ঢুকাইছে চোখ উকুলটা গেছে, তো বলতেছে তুমি এখন সুস্থ পুরোপুরি, তুমি সকালবেলা বাসায় চলে যেও। তো কোথায় যাব আমি, কি করব, আবার ওই নদী পাড়ে গেলাম, ভ্যান গাড়ির নিচে ঘুমাই, ট্রাকের নিচে ঘুমাই, ট্রাকের উপরে ঘুমাই, তারপরে আপনার ঠেলা গাড়ির উপরে ঘুমাই, এইভাবে আমার জীবনটা কাটতেছে।
মেয়েকে দেখতে ইচ্ছে করতো না?
হ্যাঁ, মেয়েকে দেখতে ইচ্ছে করতো, তো মেয়েকে দেখতাম, চুপে চুপে যেতাম যখন আমার শাশুড়ি না থাকতো, আমার 3টা ননদ ছিল, একটা ননদ বর্তমানে মানে ও এখন সব ছেলেদের সাথেই করে,
ও প্রস্টিটিউট।
হ্যাঁ, ওর টাকার বিনিময়ে সব করে, ওর নিজের কোলে বাচ্চাটা বিচ্ছা ফেলাইছে 1000 টাকা ছেলে।
ওকে। তারপর
চুপে চুপে যেতাম, মেয়ে কি কি খেতে চাইত কিনে দিতাম, ওই যে সবাই আমাকে আদর করে ভাইয়া, এই একটা কথা বলয়নি, আমাকে এলাকার ভিতরে সবাই আদর করে, মামা সবাই মানে মামা বলি ভাইয়া বলি বাবা বলি সবাইকে আমাকে আদর করে, 10 টাকা 5 টাকা যে সঙ্গে যেটা চাই এখনো সেটা আমাকে করতে হয়, চেয়ে চেয়ে খেতে হয়। পরে এক পর্যায়ে গেল কি, একটা অনুষ্ঠানে মানে আমাদের মাজার এখানে মেলা হয়, মেলার ভিতরে এক ছেলের সাথে পরিচয় হয়, নাম হলো জাহাঙ্গীর। তো জাহাঙ্গীর আবার চ্যালেঞ্জ করে যে মেয়েকে আমি পটাবো, তো আমাকে পটাইছে ভাই আমাকে একটা নাম্বার দিয়ে, তখন আমার কাছে মোবাইল ছিল।
কার সাথে চ্যালেঞ্জ করে?
ওর বন্ধুর সাথে। তখন ও কানে দুল বানায় চ্যালেঞ্জ করে যে আমি যে বিয়ে করছি এটা জানাবি না। তো জাহাঙ্গীরের নাম্বার এখনো আমার কাছে আছে, বিশেষ না ওর সাথে কথা বলতে পারেন আপনি।
ওকে, আমরা একেবারে আপনার জীবনের গল্প শেষ হলে প্রাসঙ্গিক হলে আমরা কথা বলবো।
আচ্ছা, তো ও যে বিবাহিত হয়ে সেটা আমি জানি না, ও আমি সব বলছি, আমি আমার মেয়ে আছে একটা, আমি বিবাহিত, আমার হাজবেন্ড নেই, আমি বলছি আমার হাজবেন্ড মারা গেছে, সম্পূর্ণ ডিটেলস বললাম, ঠিক আছে আমি মেনে নিলাম। তো একদিন আমাকে অফার দেয় পোস্তকলা ব্রিজে চলো, পোস্তকলা ব্রিজে তো আমাকে নিয়ে গেল আপনার কারণ বাজার, এই যে কারণ বাজার নিয়ে আসে আমাকে, কারণ বাজার আপনার এই যে একটা হোটেল আছে সেই হোটেলে আমাকে উঠায়, তখন আমি হোটেল আমি লাইফে আমি হোটেল দেখিনি, আমার লাইফে প্রথম। তো উনি আমার সাথে ফিজিক্যাল করতে চাচ্ছে, তো আমি দিচ্ছি না, আমি দেব না, জোর জোর আমাকে ছাড়াতে করতে আমি দিচ্ছি না, পর আমার হাতে আবার চুরি ছিল, আমি হাত কেটে ফেলাইছি ভাই, এই যে হাত কেটে ফেলাইছি, তো হাতে মিদে শিলে পড়ছে মনে করেন 16টা, ওই হাতে মিদে আমাকে কিস করতেছে কপালে কিস করতেছে, সেদিন আমার সাথে ফিজিক্যাল করে। তবে একটা জিনিস দেখা যাচ্ছে, যে ছেলে আমার সবকিছু জেনে শুনে একবার করে, করার পর কিন্তু ছেলে আমাকে ছেড়ে দিতে পারত, কিন্তু ও আমাকে ছাড়েনি, ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসতাম, আমার প্রথম স্বামীকে যতটুকু না ভালোবাসতাম আমি ওর অতটুকু ভালোবাসতাম। এক পর্যায়ে ও আমাকে নিয়ে আমার এলাকায় ঘর নেয়। মাসুদকে দেখায় আমি ওরকম ঘর নেই, যেটা আমার হাজবেন্ড, সবাই জানে যে আমার হাজবেন্ড, বিয়ে করিনি।
কিন্তু আপনি যে ছেলেটার সাথে এই সম্পর্ক করলেন ওর নাম যেন কি?
জাহাঙ্গীর।
জাহাঙ্গীর, জাহাঙ্গীর তো জানতো যে আপনার হাজবেন্ড মারা গেছে, তাহলে মাসুদকে দেখিয়ে ঘর নিলেন কিভাবে?
মাসুদ তো জানে না যে এটা আমার হাজবেন্ড, ওর সাথে আমার বিয়ে হয়েছে। তো মাসুদকে আমি বলছি যে আমি একদিনের ভিতরে আমি বিয়ে করে তোকে আমি দেখা দিব।
আচ্ছা, মানে জাহাঙ্গীর জানতো যে মাসুদ আপনার হাজবেন্ড?
না।
ওকে,
ও জানতো যে আমার হাজবেন্ড মারা গেছে, আমাকে নিয়ে গলিতে ঘর নিছে। আর একটা বছর ওর সাথে সংসার করলাম, আমাকে খাওয়া লাওয়া ভাড়া ভুড়া সব দিত, সম্পূর্ণটা দিত।
আড়াই বছর সংসার করলেন, বিয়ে হয়নি?
বিয়ে হয়নি।
মানে এটাকে ইংরেজিতে লিভ টুগেদার বলে, আপনি কি জানেন লিভ টুগেদার? আপনি জানেন না? ওকে, হ্যাঁ। তারপর
থাকার পর একদিন জানতে পারি ওর নাম্বারে ফোন আসে, ফোন আসে, ফোন আসে, মেয়ের কণ্ঠ। কি ব্যাপার, তুমি কোন মেয়ের সাথে কথা বলতেছ? ক, আমার এক ফ্রেন্ড। মেয়ে আবার ফ্রেন্ড হয় নাকি? আমার তো কোনো ছেলে ফ্রেন্ড নেই, তোমার মেয়ে ফ্রেন্ড আসলো কোথা থেকে? কয়টা মোবাইলে পরিচয়। তো একদিন রাতে ওশুয়ারিছি, তো আমি আমার মোবাইলটা চেক করি, আমাকে হ্যালো কে, আপনি কে, ওর মোবাইল আপনার হাতে কেন? কয় আমি ওর বউ। আমি আপনার নাম কি? কয় মিলি। মানে জাহাঙ্গীর ওয়াইফের নাম ছিল মিলি, জাহাঙ্গীর একটা ছেলে একটা মেয়ে। তখন জানতে পারি যে ও বিবাহিত। তো ভাইয়া, ও যখন অশোকে পড়ে, আমার হাতে টাকা নেই, আমার ঘরে চাল জমানো ছিল, ও চাল বিক্রি করে আমি ওর অসুখের টাকা দিই এবং ওর মাথা পানি ডেলা দিই। আমি কখনো আমার হাজবেন্ডের পাও টিপে দিন, ওর পাও টিপে দিচ্ছি। এমনও দিন গেছে না খেয়ে ওকে আমি খাওয়াইছি। সবকটা ছেলের আমার সাথে মানে ছলনা করলো, কিন্তু একবারও বুঝলো না যে এই মেয়েটা কোথায় যে দাঁড়াবে। এখন যে মেয়েটা আছে, এখন কোথায় যে আছে দাঁড়াচ্ছে, সেটা ছেলেরা বোঝে না। তো জাহাঙ্গীর আমাকে বলল কি, যে তুমি কি আমার ওয়াইফের সাথে কথা বলছো? আমাকে হ্যাঁ বলছি। কেন বলছো? আমাকে মন চাইছে, তেম কত মেলায় যাব। তো তিন দিন পর্যন্ত আসেনি ভাইয়া, তিন দিন এক সপ্তাহ পার হয়ে যায় আসে না। তো আসার পর ও বলতেছে কি, যে একটা বাসাতে একটা খাতা নিয়ে আসছিল, আপনারা যেটা বলেন খাতা নিয়ে আসছিল ওর বোর থেকে। ও খাতা না আমার শৈলমিদা ভাইয়া আমি দিতে পারিনি, কারণ ওর বোর খাতা আমি তো দিতে পারি না। ও গায়ে দিত, ও মেলা ভিতর যায় এগুলি করে, মেলা ভিতরে যায় এক এক মেয়েদের সাথে পটায়, মেয়েদের সাথে এটা করে, যায় আরেক মেয়ের সাথে ফিজিক্যাল করে, নাম হলো শারমিন।
এটাকে পটালো কিভাবে?
এটা মেলায় গেছে, মেলা গিয়ে বলতেছে যে ভাইয়া আপনার কানে দুলটা অনেক সুন্দর, আপনার নাম্বারটা দিবেন, আপনার সাথে আমি যোগাযোগ করবো। তো নাম্বার দিয়ে আসে। তো ও দিন আপনার রাতে আমার বাসায় আসে জাহাঙ্গীরে। আসার পর ও দিন রাতে আমার সাথে স্বামী স্ত্রী ভাবে সম্পর্ক করি। করার পর সকালবেলা ওই মেয়েটা ফোন দেয় যে জাহাঙ্গীর তুমি কই? কয় তো আমি আসতেছি। আমি আবার শুনে ফেলাই। পরে ভাই আমি কি করছি, টাকা ভর্তি গেছি ও মোবাইলটা নিয়ে গেছি। তো আমি শারমিনকে বললাম, শারমিন তুমি কি নাম্বারে ফোন দিছিল? ওকে হ্যাঁ। আমি কত বিবাহিত, তো দুইটা বউ আছে, আমি একটা আর বড় বউ নাম হলো মিলি। তুমি ওর সাথে কিভাবে সম্পর্ক করলে? কয় আপনি ওর বউ, ও তো বিয়ে করেনি, ও তো বললো। আমি কই না, বিয়ে করছে, ওর দুইটা বাচ্চাও আছে। কয় ঠিক আছে, ওর কাছে ফোনটা দেন। আমি কই না, ওর কাছে ফোনটা দেবো না, আমি যে ফোনটা করছি সেটা বলবো না। তো ফোন যা ঘরে যা আছাড় মারছি, আছাড় মারা পর আমাকে থাপ্পো মারছে। তো আমি আবার কি করছি, বটি নিয়ে গলার মধ্যে একটা টান মারছি। এই যে গলার মধ্যে ডাক্তার আছে,
আপনি আপনার গলার ভিতরে টান দিয়ে দিয়েছেন?
হ্যাঁ, জিদ করে যে এই জীবন আর রাখবো না। সব ছেলের যখন আমার সাথে এটি করে, মাসুদও আমাকে ধোকা দিল, তুই আমাকে ধোকা দিচ্ছিস, আমার এই জীবন আমি রাখবো না। যখন গলাটা টান দিচ্ছি তখন আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, তো রক্ত ঝরা ঝরা পড়তেছে। আমাকে আর হাসপাতালে নিয়ে যায়নি, হাসপাতালে গেলে তো কেস মামলা হবে। ওই মুহূর্তে কি করলো, কোলে কিলো আমার বিছনার উপরে বসালো। বিছনার উপরে বসার পর ও চলে গেল, একে জীবনকার জন্য ভাইয়া আমার লাইফের থেকে চলে গেল।
ওই মুহূর্তে একবারে চলে গেল?
হ্যাঁ চলে গেল।
কোথায় বাড়ি ছিল, কোন জায়গা থেকে এসেছে কিচ্ছু জানতেন না?
কিচ্ছু জানি না, শুধু আর বোর্ডের একটা আমার কাছে একটা কার্ড ছিল,
ভোটার আইডি কার্ড।
হ্যাঁ ভোটার আইডি কার্ড ছিল, সেটা এখন আমার কাছে নেই, ফেলে দিচ্ছি। ও যখন আমার জীবনে নেই তো ওটা আমি রেখে লাভ নেই। তো আমি এইটা নিয়ে ঢাকা মেডিকেল গেছি। ঢাকা মেডিকেলে যে বলছি যে আমার হাজবেন্ড আমাকে গলা মেঁধে টান মারছে, বটি দিয়ে আমাকে জবা করতে চেয়েছিল রাত্রে, আমি এটা কিস করতে চাচ্ছি
ওই ন্যাশনাল আইডি কার্ড নিয়ে।
হ্যাঁ
ওকে।
পরে ডাক্তার আমাকে এটা সিলি করে দিল, সিলি করা দেওয়ার পর আমাকে ওখানে এক সপ্তাহ পর্যন্ত রাখে হাসপাতালে। মানে কেউ কেউ রেপ হয়, কেউ কেউ বিচ্যুতি করে, ওখানে সব মেয়েরা ভর্তি হয়, ওখানে আমাকে রাখা হলো। তো
কোন মেডিকেল? ঢাকা মেডিকেল।
হ্যাঁ ঢাকা মেডিকেল আউটরুমিস্ট, ভিতরে যেখানে পুলিশরা চেক দেয়।
ওকে।
তো আমার ছবি তুললো, ছবি তোলার পর আমার ঠিকানা টুকা নিল, পুলিশ কেস হয়েছে, পুলিশ গেছে ও বাসা, যে বাসা আমি ভাড়া থাকতাম ছিল আসলামের বাড়ি, আসলাম এখন বাড়ি বিক্রি করে চলে গেছে, আসলামের বাড়ি ছিল তো আসলামের বাড়িতে পুলিশ গেছে, তো আসলামের বড় জিজ্ঞেস করতেছে যে আপনার বাসা কি চামলি থাকে, কয় হ্যাঁ, ওর হাজবেন্ড কে জব করতে, কয় না ওর গলা তুই নিজে পার মারছে, তাহলে তো আমার কিছু হলো না, এখানে কেস হলো না, ওকে ধরতে পারলাম না,
সত্য ছিল,
হ্যাঁ, তো মামলা এখন ভাই আমি কুত্তা পাগল হয়েছি ওকে খুঁজতেছি, মেলায় 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 খুঁজি খুঁজি খুঁজি, তো কিছু কিছু মানুষ আমি ওকে, বাবা আপনার তো মেয়ে আছে, আপনি কি চান আপনার মেয়ে মেলা মেলা ঘুরুক, কোন একটা ছেলেকে খুঁজুক, কয় না, তখন আমি মোবাইল কিনি খুব কষ্ট করে, এটা ভাঙি ভাই আমি, আমার লাইফে আমি কখন এটা ভাঙিনি, এমনও দিন গেছে ডিএনএ ময়লাটুকু আমি খাইছি, বিশ্বাস হয় আপনাদের, আমি মেয়ের ডিএনএ ময়লাটুকাই খাইছি, কেউ যদি বাসি ভাত ফালাইছে বাসি ভাত আমি খাইছি, কিন্তু কখনো টাকার লোভে কখনো কারো কাছে যাইনি, আমার লাইফে আমি কখনো পচা ভাত আমি খাইনি, এখন যেটা আমি খাচ্ছি খুব ভালো ভাই আছি।
আপনি কি হারিয়ে ফেলেছেন, আপনি আপনি একটু রেস্ট নিন, আপনি কি বলতে কি বলছেন আপনি বুঝতে পারছেন না, আপনি একটু হেই হারিয়ে ফেলেছেন, আপনি একটু কন্ট্রোল করুন নিজেকে,
সেদিন আমি একটা মোবাইল কিনি, তো মোবাইলের মাধ্যমে কিছু কিছু মানুষকে নাম্বার দেওয়া হয়, সেটা আপাতত হারাই গেছে, এখন নতুন যেটা চালাচ্ছি সেটা আপনারা জানেন, ওই নাম্বার দিয়ে আমি অনেক যোগাযোগ করছি, পাইনি
নাম্বারগুলো, আপনি মেলায় মেলায় দিতেন,
হ্যাঁ মেলায় মেলায় দিতাম, যে ও যে মেলায় থাকুক আমাকে একটু ফোন দিবেন,
আপনি তো অপরিচিত মানুষকে দিতেন, ওরা কিভাবে আপনার হাজবেন্ডকে চিনবে,
ওরা মেলা করতো যে একসাথে ছবি দেখাইছে,
আপনার হাজবেন্ড কি, ও আচ্ছা, ছবি দেখিয়ে দেখিয়ে ফোন নাম্বারগুলো দিয়ে আসতেন, আপনার নাম্বারটা দিয়ে আসতেন, আর আপনার হাজবেন্ড মেলাতে কি, উনি তো হাজবেন্ড ছিলেন না, মানে এক ধরনের বন্ধু বলা যায়,
ফ্রেন্ড ছিল,
ফ্রেন্ড, ও কি করতো মেলাতে,
ও মেলাতে দোকানদারি করতো, ওই যে কানের দুল কসমেটিক,
এগুলো কসমেটিক্স গুলো বিক্রি করতো, আচ্ছা,
এক পর্যায়ে দেখা গেল যে এক লোক আমাকে ফোন দিল যে মা তুমি কই আসছো, তখন আমি আলমের বাসা কাজ নেই, ভাই আমার কুল নেই, এখন আমি আলমের বাসা যাবত কাজ করতেছি, আমার ওইখানে থেকে আমার মেয়েকে খরচ দিচ্ছি, আমি নিজে চলতেছি,
আচ্ছা, আলম তো তখন বেঁচে ছিলেন,
না আলম তখন মেরে ফেলানো হয়েছিল,
আলমকে তখন মেরে ফেলানো হয়েছে অলরেডি, ওকে,
আলমের বাসায় থাকতাম, তো ওখান থেকে আমাকে একজনের নাম্বার দেব, মা তুমি যেভাবে পারো নারায়ণগঞ্জে চলে যাও, নারায়ণগঞ্জ চাষারা ও দোকান করতেছে, ভাইয়া বিশ্বাস করবে না আমার মনে হচ্ছে যে আমার মানে নতুন একটা জন্মগ্রহণ করলাম, আমি ওকে পে পাইছি, তখন আমি জিন্স আর টি শার্ট পরে গেছি আর কেস পরে গেছি, আমার ছোটবেলা তো অভ্যাস ছেলেদের মতো চলাফেরা, এখনো ছেলেদের মতো চলাফেরা করি, গেছি যাওয়ার পর মানে আমাকে দেখে থতপত খেয়েছে, শয়তান হাজির মানে বলতেছে শয়তান হাজির, পরে পায়ুপে পা উঠে বললাম কি ব্যাপার মোবাইল বন্ধ কেন, কয় তুমি এখান থেকে চলে যাও, কেন চলে যেতে বলছে, আমাকে তার নাম্বার দিয়ে, পর ওর নাম্বার দিল, নাম্বার দেওয়ার পর ওই নাম্বার ওর সাথে আবার যোগাযোগ হয়, ও আবার ওর সাথে আমি মনে করেন টাকা পয়সা জমায় জমায়া ওর এনে আমি হোটেলে যাই, ওর সাথে আবার ফিজিক্যাল করি, ওর সাথে ফিজিক্যাল করতে আমার খুব ভালো লাগতো, এই এতটুকুই, আমার হাজবেন্ডের সাথে ভালো লাগতো না, ওর সাথে যতটুকু ভালো লাগতো, এক কথা দুই কথা পর ওর বউ জানাজানি হয়ে গেল, এই মেয়ে আবার তোকে ফোন দেয়, ও তো রাস্তার একটা মেয়ে, ব্যবস্থা একটা গালাগালি করে আমাকে, তো আমি মাথা কিছু নেই না, তো যখন আমাকে ওখানকার ছেলেরা আমাকে মায়ের দৌড় করে পাগলায়, পাগলা অনেক মায়ের দৌড় করে, মায়ের দৌড় করার পর ওখান থেকে আমি আয়সা পড়ি, আমি মামলাও করি জিটি করি, এখনো মামলাটা মানে আছে, কিন্তু এখন তো তাকে ধরা হয়নি, জাহাঙ্গীরকে ধরা হয়নি, ওখান থেকে ও পালাই গেছে, পালা যাওয়ার পর ভাইয়া আমি সিদ্ধান্ত নেই যে আমি এ পথে নেমে যাব, যে বাচ্চার জন্য কিছু একটা করতে হবে আমার, এভাবে চলবে না, তো এক অনুষ্ঠানে আমি ডান্স করতেছি, তো ডান্স করার পর তো আমার যে আমার মূল ওস্তাদ তার নাম হল সুমন, সে আবার নতুন নতুন মেয়ে পেলে ফিজিক্যাল করে, যেমন এখন বর্তমান হয়েছে ডাইরেক্টররা যে কোনো একটা নতুন মেয়ে ঢুকাতে গেলে তাকে আগে দেখতে হবে,
এটা আপনি জানলেন কিভাবে,
এটা আমি জানলাম কিভাবে, আমি এবিসি তে গেছি, হ্যাঁ এবিসি তে, তো এখানকার ডাইরেক্টররা বলতেছে যে মেয়ে তো ছোট, মেয়ে পারবে না, এমনি এসব কাজ করতে পারবে না, আলাপার আমার উস্তাদে বলতেছে একবার সুযোগ দেন দেখেন পারে কিনা, তো জীবনে ফার্স্ট যে আমি পথে নামার জন্য, যে আমার ভাইয়ের সাথে নিজের ইচ্ছে করেছিলাম আর আমার এই বন্ধুর সাথে, আর ওই যে ১৬ জন আমার সাথে যে করছে ওটা হলো জোর জবরদস্তি, আর যেটা আমার ভাইয়ের সাথে করছে আমার নিজের ইচ্ছা ছিল, আর যে আমার বন্ধুর সাথে করছে সেটা আমার মনে বতি ছিল,
ভাই মানে পালিত ভাই,
হ্যাঁ
ওকে,
তারপর দুইটা ডাক্তার আমার সাথে এই করে, করার পর ২০০০ টাকা দেয়
বাংলা ছবির পরিচালক,
তারপর বলতেছে মেয়ে তো ভালোই, তো ওকে সাইট যে ডান্স করার জন্য, তো ডান্সের ওস্তাদ আমাকে কন্ট্যাক্ট করে 1500 টাকা, কিন্তু আমাকে দেয় 500 টাকা নাচের জন্য। কিন্তু ভাই সেটা আমার হয় না, আমার ঘর ভাড়া 2500 টাকা, আমার মেয়ের খরচ আছে 1000 টাকা, আর আমার সংসার খরচ 500 টাকা, মাসে আমার 5000 টাকা লাগে, কিন্তু সেটা আমার আসে না। এমন করতে করতে অনেক ছেলেদের সাথে আমি ফিজিক্যাল করি, ফিজিক্যাল করতে করতে একদিন অফার আসে আমাকে দুবাই নিয়ে যাবে।
মানে হচ্ছে আপনি ফুললি প্রস্টিটিউশনে চলে গেলেন?
হ্যাঁ।
এবং এটা হচ্ছে এই টাকা দিয়ে আপনার সংসার চলত?
আমার মেয়েকে দিয়ে আমি নিজে চলি।
এছাড়া আপনার কোনো রাস্তা ছিল না কাজকর্মের?
না।
আপনি বাধ্য হয়ে শেষমেশ যৌনকর্মী হিসেবেই নিজেকে নাম লেখালেন?
জি। কিন্তু ভাই আমি যে নিজে একটা সিগনেচার করে যে একটা সরকারি চাকরি করব না গার্মেন্টসে ঢুকবো সেটা আমি জানি না। গার্মেন্টসে কে দিবে আমাকে চাকরি? আমি তো নিজের নামটা পর্যন্ত লিখতে পারি না। নিজের ইচ্ছে এ পথে নামা হলো। একজন অফার আসলো যে আমাকে দুবাই নিয়ে যাবে, তার নাম ছিল আবার তাহের। যে লোকটা আমাকে পাঠাবে তার নাম ছিল আবার মোস্তফা।
ওকে।
তাহের আমার নাম্বারটা নিয়ে যাওয়ার পর এই নাম্বারটা দিল আপনার মোস্তফাকে, যে মোস্তফা মেয়েটার সাথে যোগাযোগ করো, মেয়েটা ভালোই আছে, মেয়েটা চলবে তোমাদের এলাকাতে দুবাইতে নেওয়া যাওয়ার জন্য। মোস্তফাকে নাম্বারটা দেওয়ার পর মোস্তফা আমার সাথে যোগাযোগ করলো, তো মোস্তফা এক মেয়েকে ফোন দিল, ওনার নাম ছিল আবার তানিয়া। ওর আবার সব মেয়েদের সাথে মানে তানিয়া এরকম করে অনেক মেয়েদের বাইরে পাঠানো হয় দুবাই। বলতেছে তানিয়া যে মেয়েটা তো ভালোই, মেয়েটা তো সুন্দর, তো ওর সাথে আর কোনো মেয়ে নেই। তা আমি আবার ভাবলাম যে আর কোনো মেয়ে, একটা মেয়ে আমাকে আগে দুবাই পাঠানো হোক, তারপর আর অন্য মেয়ের সাথে যোগাযোগ করা যাবে।
আপনাকে যে দুবাই পাঠাচ্ছে কি বলে দুবাই পাঠাচ্ছে? আপনাকে কি
নাচের বিষয়?
বাংলাদেশে আপনি যখন প্রস্টিটিউশনে যোগ দিলেন সেই সময় আপনি কি ধরনের কাজ করতেন, নাচ করতেন?
হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে, গায়ে হলুদ, জন্মদিন, মুসলমানিতে এরকম করে ডান্স করতাম, অনেক চিজ পেয়ে যেত। মানে আমি ভারে কখনো ডান্স করিনি।
ভারে কখনো ডান্স করেননি? আর এই বিভিন্ন ফেস্টিভ যেগুলো উৎসব হতো সেখানে ডান্স করতেন, কি পরিমাণ টাকা পেতেন?
পেতাম বকশিশ হিসেবে মনে করেন আমার 1000 টাকার মতো পেতাম
প্রত্যেকটা অনুষ্ঠানে। আর আপনি যে প্রস্টিটিউশনে গেলেন সেই প্রস্টিটিউশনটা কি ধরনের প্রস্টিটিউশন ছিল? লাইক আপনাকে রাস্তায় দাঁড়াতে হতো?
হ্যাঁ।
আমাকে একটু বলবেন যে কিভাবে কি করতেন?
আপনি তো বলছেন ফিজিক্যালটা
না, আমি নট ফিজিক্যালি, আমি চাচ্ছি যে আপনাদের কালচারটা কি, কিভাবে কাস্টমার জোগাড় করতেন এবং কি ধরনের কাস্টমারের সাথে মিশতেন?
না না, মানে আমি ডান্স করতে গেলেই কেউ আমাকে পছন্দ করত, ওর নাম্বারে ফোন যোগাযোগ করতো, তুমি কি নাচে ফাঁকে ফাঁকে আর কিছু করো? হ্যাঁ, টাকা পেলে আমি সব জায়গায় যেতে রাজি আছি, আমার টাকা দরকার। কত টাকা দরকার? আমি কারোর সাথে কন্ট্যাক্ট করে যাই না।
না, আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, আমরা এক ধরনের কলগাল দেখি যে যারা রাস্তায় দাঁড়ায়,
হ্যাঁ,
দাঁড়িয়ে কাস্টমার কালেক্ট করার চেষ্টা করে, আপনি কি ওই লেভেলে ওখানে কখনো যাননি?
ওখানে কখনো যাইনি।
তার মানে আপনাকে যেটা করতে হচ্ছে আপনার নাচ থেকে আপনার কাস্টমারগুলো আপনি জোগাড় করতেন। ওকে। তো এরকম করতে করতে আপনার এক সময় দুবাই যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হলো, আপনাকে বলা হলো যে আপনাকে দুবাইয়ে ডান্স করতে পাঠানো হবে।
দুবাই ডান্স করতে পাঠানো হবে।
হ্যাঁ, তারপর
তো আমাকে মতিঝিল একটা হোটেল আসছে, ওই হোটেলে খুব মজা ভুনা খিচুড়ি বিক্রি করে, যেটা আপনারা বেশি পছন্দ করেন। তো আমাকে গ্রিল দিল, গ্রিল খেলাম, তো আমাকে কোল্ডেন দিল,
কোল্ড ড্রিঙ্কস। ওকে।
কোল্ডেনের ভিতর কি ছিল না ছিল আমি জানি না, তো আমি তারপর এটা বেশি পছন্দ করে খেলাম। খাওয়ার পর ভাইয়া আমি যেটা দেখলাম যে লোকটাকে 500 টাকার বান্ডিল গুনে গুনে দিচ্ছে মুস্তফাকে,
যে মুস্তফা আপনাকে এরকম যাওয়ার জন্য,
ওই মেয়েটা মুস্তফাকে টাকা দিল, ওই যে তানিয়া বেগম। তো টাকা দেওয়ার পর আমাকে বাসে উঠালো, আমাকে মনে মনে বাস দিয়ে কো যাবে?
আপনি কোনো কিছু বলতে পারছিলেন না সময়টাতে?
আমি নিজেও জানি না, আমি তখন কেমন হয়ে যাচ্ছে, আমার মাথা মতো সব ঘুরে যাচ্ছে। তো বাসে উঠালো, বাসে উঠার পর এক বাসে তারেক বাসে আমাকে নিয়ে গেল। তো যেখানে আমাকে নিয়ে গেছে সেটা হলো আপনার শ্যামলী, শ্যামলীতে উঠাইয়া আমাকে নিয়ে গেল আপনার যেটা বেনাফুল।
ওকে।
বেনাফুল বাস স্ট্যান্ডের কন্টেস্টেন্টের সাথে আমার কথা বলে, ওই মেয়ে কথা বলল, কথা বলার পর মেয়ের বেগের ভিতরে ভাইয়া প্রচন্ড টাকা। তো আমি ভাবতেছি যে এত টাকা পেলে তো আমি এক রাতে মালিক হয়ে যেতাম, তো এই টাকাটা কিভাবে চুরি করা
যায়
ভাবতেছি আমি। তো মেয়ে তো আমাকে হাত উন্না দিয়ে ওই মেয়ের উন্নার সাথে বেঁধে রাখছে, তো আমি তো কিছু করতে পারতেছি না। তো ঘুম নৌকারা এইটা যে বাসটা যে উপরে দা পার হচ্ছে ভাইয়া, ঠান্ডা আমার প্রশম খায় দাঁড়ায় গেছে গা, ঠান্ডা যে একটা বাতাস আসছে, জানলাটা খোলা ছিল, তো উঠে থেকে কি আপু এটা কোথায়, কয় কেন, কয় তুই তো এখন পেলিং আছিস, আমি আপু আমি পেলিং, আমার কত সৌভাগ্য যে আমি পেলিং উঠতেছি, আমার অনেক লাইফে আমার ইয়াছিল, আমার শখ ছিল যে আমি পেলিং উঠবো, তাহলে আমি মনে পেলিং তো আমার মাথা মতো কি খাওয়াইছে আমি নিজেও জানি না। যখন আয়নাটা খুলে দেখি নদী, ওই যে বেরি দেয়া যে পার হয় না, ওটাকে কি বলে বেরি না কি
আমরা শিওর আমি কখনো যাইনি ভাবে,
বেরি দা পার হওয়ার পর নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর দেখি ভাইয়া গাছ আর গাছ। সকালবেলা আমার জ্ঞান ফিরছে সুস্থ, আপু আমি যাব ডুবাইতে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, চুপচাপে বসে থাক। ওই মুহূর্তে শিওর হয়েছি, শোয়ার পর ভাইয়া কি করলো আমার চুলগুলি কেটে ফেলে দিল
ওই বাসের মধ্যে।
হ্যাঁ বাসের ভিতর চুলগুলি আমাকে কেটে ফেলে দিল, চুলগুলি এতটুকু খুলে ফেলাইল আমার। খাওয়ার পর বাসের ভিতর আমার কাপড় চেঞ্জ,
বাসের মধ্যে কাপড় চেঞ্জ করলাম,
আমার তো হুশ নেই, তো বেনাফুল বেনাফুল চিলিতেছে, ভাত যখন থামছে তখন বেনাফুল, পরে মনে মনে কই কি এইটা কি বেনাফুল, এই যে মানুষ যে পার হয় এইটা কি সে বেনাফুল। তখন ভাইয়া মনে হচ্ছিল যে আমার লাইফে মনে আর কখন আমি বাংলাদেশ দেখতে পারবো না, আমি আর ঢাকায় ফিরতে পারবো না, এইটি মনে আমার জীবন আমার শেষ। তো মেয়েটা যখন ভিতরে ঢুকে এক সিএনজি থেকে আরেক সিএনজি, আরেক সিএনজি থেকে আরেক সিএনজি, ওখানে এটাই নিয়ম, তো বাংলাদেশে কিছু টাকা ওখানে দিয়ে যায়, ওখানে কিছু লোক আছে ওর পরিচিত, বলতেছে সুস্মিতা তুমি কি আসছো এখানে, হ্যাঁ ভালো তো এটা মনে নয়া জিনিস নিয়ে এসছো ভালো হচ্ছে, ছোট আছে চলবো, মানে আমার কথা বলতেছে। কোন ভাই আমার দুইটা চোখ দিয়ে যে আমি ভাবছিলাম যে আমার মেয়ের মনে আমি আর দেখতে পারবো না, আমার জীবন মনে আমার মেয়ের সাথে আর দেখা হবে না। তো যখন ওনারা আমাকে বর্ডার ক্রস করে, তখন বর্ডারের সামনে দুইটা ছিল এই যে বিএসএফ আর্মিদের পোশাক পরানো,
বিএসএফ
হ্যাঁ, বলতেছে ক্যা সুস্মিতা নয়া মাল হ্যায় লড়কি তো বহুত ছোটা হ্যায় পয়সা মিলেগা লে যাও লে যাও। যখন ভাই আমি বর্ডার ক্রস করছি যখন ঢুকছি, তখন বলতেছে এইটাই ইন্ডিয়া তো লাইফ শেষ, আমি মনে হয় যে আমার লাইফে আমি কখনো বাংলাদেশ আমি দেখতে পারবো না, আমার মাকে দেখতে পারবো না, আমার দুইটা মেয়ে মেয়েকেও দেখতে পারবো না। তো মেয়ে আমাকে একটা গাড়িতে উঠায়, হলুদ একটা গাড়ি কলকাতার।
আমি এখানে একটু থামাই আপনাকে, আপনি বললেন দুটো মেয়ে, আরেকটা মেয়ে কোনটা?
সেটা হলো আমি একটা বাচ্চা পেয়েছিলাম, সেটা আমি পরের প্রসঙ্গে বলি।
ওকে,
তো আমাকে হলুদ গাড়িতে উঠায় কলকাতা, কলকাতা সোনাকাছি যায় গি, হ্যাঁ আমি ছোটবেলা থেকে হিন্দি পারি, তো হিন্দি ছবি তো দেখি, দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, কলকাতা সোনাকাছি যায় গি, হ্যাঁ হলুদ গাড়িতে আরেকটা গাড়ি ক্রস করলো, করার পর আমাকে নিয়ে গেল 94 কলকাতা সোনাকাছি,
কলকাতা সোনাকাছি 94
এ, ওটা হলো মানে যে বাড়িটা, বাড়িটা নাম্বার 94,
ওকে 94 নাম্বার বাড়ি।
হ্যাঁ কিছু কিছু মেয়েরা দেখি বাইরে দাঁড়া আসছে, কিছু ছেলেদের টানতেছে কিছু কথা, পর আমি দেখতেছি আর অনুমান করতেছি এটি মনে হয় যে টিভিতে দেখি যে কলকাতা ছবি দেখি যে এটা মনে হয় এটা খারাপ জায়গা, আমার লাইফে আর কখনো বাংলাদেশ রাখা হবে না। তো এক পর্যায়ে আমাকে বাড়ির ভিতরে ঢুকালো, ঢুকার পর আমাকে গোসল উসুল করালো, শাড়ি পরাইলো, শাড়ি পরার পর যে বড় সর্দার নেই তার সামনে আমার নিয়ে গেল, যে আমাকে থাপড় মেরে বলে নমস্তে কর, নমস্তে মাইজি ইসকা নাম কি আহে, ইসকা নাম পূজা ঘোষ, আমার নাম পূজা ঘোষ রাখছে ইন্ডিয়াতে, আর ওই মেয়ের নাম হলো সুস্মিতা বোস।
ওকে, আসল নাম ছিল?
আসল নাম ছিল তানিয়া বেগম।
তানিয়া বেগম, উনার সম্পর্কে আপনি কতটুকু জানেন? উনি
বাংলাদেশে উনি নাকি কি বলে এটাকে, ওই যে বেরিয়েছে যে ইয়াবা, ইয়াবার ব্যবসা করতো।
উনার পরিবার কোথায় থাকে?
উনার হাজবেন্ড নেই, উনি ইন্ডিয়াতে অনেক গিলে হাজবেন্ড মানে ই করছে, এটা আমার হাজবেন্ড, এটা আমার হাজবেন্ড, এক রাত্রে একটা করে হাজবেন্ড বানায়
উনার কাজের সুবিধার্থে।
হ্যাঁ কাজের সুবিধার্থে, উনার একটা ছেলে আছে কিন্তু এই ছেলেটা কার
এটা কেউ জানে না,
কেউ জানে না।
ওকে,
তারপরে আমাকে যে রুমে রাখা হলো আমার একটা আলাদা রুম দিচ্ছে, তো ছোট ছোট স্কার্ট পরে মানে কি বলবো ভাইয়া, আমার লাইফে আমি এরকম কাপড় কখনো পরিনি, যেখানে আমি ডান্স করতাম চিন্তা করতাম যে আমি তো কখনো এরকম খোলামেলা ডান্স করিনি, আর কেউ আমার গায়ে হাতও দেয়নি, তো এইসব কাপড় পরে আমি কিভাবে রাস্তা দাঁড়াবো, তো রাস্তাও না বাড়ির ভিতরে। প্রথম যে কাস্টমারটা আসলো মেয়েদের দালাল, হ্যান্ডব্যাগ পরে, এই যে ও বাইক চালা না, হ্যান্ডব্যাগ পরে আসলো। তো বলতেছে সুস্মিতা যে দেখো বাবু এ নয়া মাল হ্যাঁ, ইসকো আবি তক কোই হাত নেই লাগাইয়া, তো তুম সেট কর দো। কয় ঠিক আছে, কিতনে রুপিয়া? 550 মে, 550 রুপিয়া হ্যাঁ দে দো। তো 550 টাকা দিল, দেওয়ার পর ওই লোকটা আমার সাথে ই করলো, বাধ্যমূলক আমাকে করতে হচ্ছে ভাইয়া, কারণ এখন আমার জান বাঁচাতে হবে। তো রাত্রে একটা কাস্টমার আসলো আর বলল কি নয় মাল কন হ্যাঁ, কয় এ হ্যাঁ ইসকা নাম কি হ্যাঁ পূজা হ্যাঁ, কয় ইসকো বেচ দো। রুমে গেলাম, যাওয়ার পর উনার পাও ধরে বললাম যে ভাইয়া আমি ম্যারিড, আমার একটা বেবি আছে, আমার ইস দিন আমি কই নেই হ্যাঁ ওই বেটি কি ছাড়া।
This track was downloaded from fusionbd.com.
তো যেমনি হোক আমাকে বাংলাদেশে পৌঁছে দেন। তো আবার একটু কিছু কিছু বাংলা বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে বাংলাদেশ পৌঁছে দিব। এইভাবে কথা মানে হিন্দি তো বলতে পারে না, কলকাতার ভাষায়। তুমি কেন চিন্তা করো না, আমি তোমাকে বাংলাদেশ পৌঁছে দিব। তো এক পর্যায়ে গেল কি মানে এক একদিনে না আমি এক এক জন্মদিন পালন করি, মানে আমার তো জন্ম পরিচয় নিজেও জানি না। কাউকে বলে পয়লা বৈশাখ আমার জন্মদিন, কাউকে বলে জানুয়ারি মাসে আমার জন্মদিন, কাউকে বলে আমার 30 তারিখে জন্মদিন। তো ওখানে আমার 30 তারিখে যেমন 2011 আমাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, তখন ছিল কালী পূজা। তো ওখানে বললাম যে আমার 30 তারিখে বার্থডে হ্যাঁ তুমি কি আওগি? তো ছেলের নাম ছিল আবার পাবন, কাহা আওগি না তুমি শাদি করুঙ্গি। মনে মনে কই কি কেউ কি আর বিয়ে করবো খারাপ মেয়েদের, এরমন আমার লাইফটা তাহলে সুন্দর হয়ে যেত যে খারাপ মেয়েরা যারা বিয়ে করে। তো আসছে, আসার পর সিঁদুর নিয়ে আসছে, মঙ্গলসূত্র নিয়ে আসছে, শাড়ি নিয়ে আসছে আমার জন্য।
কোন ছেলে? যে ছেলেটার আপনি পা ধরে কান্নাকাটি করলেন?
ও আমাকে বিয়ে করার জন্য।
বিয়ে করতে চাই আপনাকে?
হ্যাঁ বিয়ে করতে চাই, বিয়ে করে মানে এই সব ব্যবসাতে নামানোর জন্য, ওদের এটা ব্যবসা।
বিয়ে করে ব্যবসাতে নামাবে ঠিক বুঝলাম না।
মানে ওখানে একটা নিয়ম হলো ইন্ডিয়াতে, আপনার কলকাতাতে ভাইয়া আপনাকে বলি যে ছোট ছোট মেয়েদের এইসব পথে নামা দেয়, যদি কাজ না করে তাহলে মারধর করে। আমি যেটি দেখে আসছি সেটা যদি আমি, আমার হাতে মোবাইল ছিল না, নাহলে ভিডিও করে আপনাকে দেখাইতাম, ছোট ছোট পিচি পিচি মেয়েদের এইসব কাজ করানো হয়,
এই প্রস্টিটিউশন।
হ্যাঁ,
তো বিয়ের সাথে এটা সম্পর্ক কি?
মানে বিয়ে করে ওদের লাইফে নিয়ে যাবে, ওরা আবার এই ব্যবসা নামাই দিবে,
মানে বৈধ একেবারে বউ হিসেবে।
বউ হিসেবে, বউ কাজ করবে, স্বামীরা বসা খাবে।
ওকে,
যেমন তানিয়া বসে বসে কাজ করে, স্বামী খায়, তানিয়ার অনেকগুলি হাজবেন্ড, হিসাব নেই। এরকম প্রতি রাতে এরকম করে একটা করে কাস্টমার আসে, আমাকে পছন্দ করে, কেউ বিয়ে করতে চায়, কেউ আমাকে নিয়ে যাবে, কেউ আমাকে এখান থেকে মুক্তি করবে, কিন্তু কেউ পারে না। ওই তানিয়া বলতেছে প্যার করতি ও এ রান্ডি গো কই প্যার করতি হ্যাঁ এসে বলতি। তো যখন বললো যে ভাইয়া রান্ডি, তো আমি আবার সে বকা বুঝি না। তো ওই যে ঢাকার ভিতরে বকাবকি করতো মেয়েরা, তো এক পর্যায়ে দেখা গেল ওই ছেলেরা আসছে, আসার পর আমাকে টয়লেটে দিয়ে দেখা দিচ্ছে। তো দেখে দেখার পর আমাকে উলঙ্গ করে ছেলে কাপড় নেই,
টয়লেটের ভিতর ঢেকে রেখেছে কে?
তানিয়া। তানিয়া আমাকে ভিতরে আটকে রাখছে, কাউকে দেখতে দেবে না আমাকে, আটকে রাখছে। আটকা রাখার পর তো ওই ছেলে জিজ্ঞেস করতেছে পূজা কাহা হ্যাঁ? এক লড়কাকে সাথ ও ভাগ গিয়া, আমি নেই আয়গি, ও ভাগ গিয়া বাংলাদেশ চলে গিয়া। আমি কিন্তু সব শুনতেছি বাথরুমে বসে বসা, তো আমি চিল্লাইতেছি চিল্লাইতেছি কি আমার চিলান শুনে না। তারপর যে দেখা গেল কি বাইরে পুলিশ আটতেছে, পুলিশ আটার পর ভাইয়া আমি আবার কি করছি, হাতে মিদু উন্না পেছে, আমি খুব মানে আমার জিদ প্রচন্ড রাগ, এত জিদ উঠলে মানে শরীর ঠান্ডা হয় না, এত রাগ। তো হাতে মিদু উন্না পেছে আয়না মিদু ঘুষা মারছি, ঘুষা মারার পর আয়না বাইরে দিয়ে ছিটটা পুলিশের মাথায় পড়ছে। আমি বলছি যে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে এখানে যেভাবে হোক আমাকে বাঁচাও। তো পুলিশ মনে গেছে যে আবি আবি রুম সে কই লড়কি আওয়াজ করে যে মুছে বাচ্চাও 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 কন হে লড়কি। আল্লাহ পরে বাথরুমে খাপড়াইতেছি, বাথরুম খুলে দেয় আমি পুরো উলুঙ্গ, আমি এভাবে বসে রয়েছি ভাইয়া। তো বসার পর ওই লোকটা বলতেছে এ লড়কি মালকিন কন হে? আলম বললাম জি ভাইয়া ওর লড়কি হ্যাঁ বাংলাদেশ, ইসকার নাম তানিয়া বেগম আর আয়া ইসকার নাম সুস্মিতা হে, ঠিক হ্যাঁ। পরে বললো যে তোমাকে কত টাকা থেকে নানছে? আমি বলছি 21,000 টাকা দিয়া। তোমার ঢাকায় কে কে আছে, বাংলাদেশে কে কে আছে? আমাদের কি বলতো জানেন, বেঙ্গুলি। এ লড়কি বেঙ্গুলি হ্যাঁ, কিতনে রুপিয়া মে খেয়ে লিয়া? 2100 রুপিয়া, 21,000 মে। তুম কন কন হ্যাঁ? মানে বললো মেরে দুনিয়া মে কই নি হ্যাঁ, মেরে এক বেটি হ্যাঁ, আমার একটা মেয়ে আছে, ওই মেয়ে আমার সবকিছু, আমার আপন বলতে কেউ নেই। তো ওনারা কি করলো, আমাকে কাপড় পেঁচাইয়া থানায় নিয়ে গেল। থানা নিয়ে গেল, ওই মেয়েরও নিয়ে গেল, ওই মেয়ের লগে যে ছেলেটা ছিল ওই ছেলেটাও নিয়ে গেল, আরেকটা মেয়ে ছিল বাংলাদেশের ওই মেয়েরও নিয়ে গেল। ওই যে মেয়েটা নিয়ে গেছে ওই মেয়ের নাম ছিল আবার কথা, কথা ছিল। ওই মেয়েটা মনে করেন বাংলাদেশে এতটুকু কালেতে মেয়েটাকে নিয়ে এসে এই অবস্থা করছে। তো
ওর কি ফ্যামিলি ছিল বাংলাদেশে?
হ্যাঁ, ওর সব ছিল।
কিভাবে নিয়ে আসলো?
ওকে চাকরির কথা বলে, কাজের বাসা বাড়ি কাজের কথা বলে নিয়ে আসছে। আসা মনে করেন এখন ওর বাল্য বয়স হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে।
মানে ও যখন সাবালিকা হয়নি তখন থেকে ওকে রেখে এখন
এই কাজ করাইছে।
পারভার্টনেস যে কত মারাত্মক হতে পারে বলার কোন ভাষা নেই, কি মন্তব্য করব খুঁজে পাচ্ছে না এবং ব্রেন কাজ করছে না। তারপরে
আপনার থানায় নিয়ে গেল, থানায় নিয়ে যাওয়ার পর আমাকে থানা ভিতরে টর্চার করতেছে মহিলাটা, যে রান্ডি তোর লিগা আজকে আমার সপ্তাহের লাইফটা নষ্ট হইব। হ্যাঁ, তা নিয়ে আমাকে মারতেছে, আর ওই লোকটা আমার মারতেছে। ওই লোকটার নাম ছিল বাবু।
কোন লোকটা এটা?
ওই যে তানিয়ার হাজবেন্ড, ওটা কিন্তু আসল হাজবেন্ড না, নকল। মানে টাকার জন্য ওকে রাখছে। তো তানিয়া ওখান থেকে আংমারদের মেডিকেল রিপোর্ট করাইলো, সকালবেলা আমাকে কোর্টে নিয়ে যাবে, দমদম কোর্টে। ওটা ছিল আপনার বারাসাত থানা, ইন্ডিয়ার এক নম্বরই বারাসাত থানা। তো ওখান থেকে নিয়ে গেল, আমাদের মেডিকেল রিপোর্ট করালো, আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি প্রেগনেন্ট? আমি কই না। তুমি কোন মাসে কি হয়েছিল? সব ভেঙে বলো। আমি বলছিলাম না আমি হই না, আমার শরীর বন্ধ আছে, পাঁচ বছরের জন্য আমি যেটা করছি যে আমার সন্তান হবে না, যে সবার সাথে তো এই কথা, পাঁচ বছরের জন্য আমার সন্তান হবে না, এটার জন্য ব্যবস্থা করে নিয়েছিলাম। তো ওনাদের আবার বলিনি যে আমার কোন রোগ নেই।
আমি একটু থামাচ্ছি আপনাকে, আপনি যেই সন্তান বিরতিকরণ যে ব্যবস্থা আপনি গ্রহণ করেছেন, এটার পরে আপনি এক ধরনের ওয়ার্ড আছে ইংরেজিতে সেফ সেক্স বলে, যে নিরাপদ যৌন সম্পর্ক, আপনি নিশ্চয়ই জানেন এটা। এই যে আপনি যেটা বর্ণনা দিচ্ছেন, যে ধরনের কাস্টমারদের সাথে আপনি মিশতেন, তাদের সাথে কি আপনার সম্পর্কটা নিরাপদ ছিল? কারণ আপনি নিশ্চয়ই এইডস রোগের কথা জানেন, বিভিন্ন ধরনের রোগ হওয়ার সময়, কারণ একজন মানুষের শরীরে যদি এই অসুখগুলো থাকে তাহলে ওটার যে ভাইরাসটা আছে সেটা ফ্লুইড দিয়ে আপনার শরীরে প্রবেশ করতে পারে, কিন্তু একইভাবে আপনার শরীরে যদি সেটা থাকে, যারা আপনার সাথে কাজটা করছে, আপনার শরীরে ফ্লুইডটা তাদের শরীরে প্রবেশ করে, তাহলে তাদের ওই ভয়াবহ রোগটা হতে পারে।
না ভাই, আমি দেখা মানে মানুষকে যে ডাক্তারের যেটা, আমি কিছু দুই মাস আমি মিরপুর হাসপাতালে চাকরি করছিলাম নার্সের, তো ওনার আমার কাজ দেখে অনেক সন্তুষ্ট হয়েছে, যে মেয়েটা তো ভালোই কাজ জানে, মেয়ে তো পড়ালেখা জানে, এত সুন্দর কাজ কিভাবে জানে, সুই কিভাবে দিতে হয় না দিতে হয়, এবং স্বামী স্ত্রীরা যে মিলেমিশে করে সেটা মিলে কি করতে হয় সেটাও জানি আমি, ওটা ছাড়া ইউজ করি না।
মানে আপনি যে সম্পর্কটা ছিল আপনার সেটা নিরাপদ সম্পর্ক ছিল আপনার ধারণা মতে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, তারপর কি হলো ইন্ডিয়াতে?
তারপর আপনার ইন্ডিয়াতে ওখানে আমাদের নিয়ে গেল দমদম কোর্টে, বারাসাত কোর্টে নিয়ে গেল। বারাসাত কোর্টের থেকে কোর্টের ভিতর আমার ইচ্ছা মতো মারতেছে।
কোর্টের পুলিশ কি করছে তাহলে?
না না, আমরা যে গারদ একটা
গারদের মধ্যে সবগুলোকে রেখেছে, ওকে,
গারদের ভিতরে আছি, তো গারদের আমাকে লাথি থাসি করতেছে। পরে বলছে আমার কি দোষ, তোমরা কেন আমাকে বাংলাদেশে নিয়ে আসছো? আমি তো বাংলাদেশে আমি যেতে ছিলাম দুবাইতে, কিন্তু তোমরা যে এখানে আমাকে বিক্রি করে ফেলবে সেটা তো আমি জানি না। তো জাস্ট এমন করতে 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 আমাকে নিয়ে গেল কোথায়, আমরা সবাই মিলে গেলাম দমদম জেলখানায়। আটটা মাস ভাই আমি জেল খাটছি, আমার লাইফে আমি কখনো জেলখানা দেখিনি। জেলখানে আমি কাঁদছি আর খালি বলছি, আল্লাহ আমি যদি কোনো ভালো কিছু করে থাকি তো আমাকে জেলতে মুক্তি করে দিও, আমি যদি কারো উপকার করে থাকি তো উপকার প্রতিদান আমাকে দিও, আমি কারো ক্ষতি করিনি, ঠিক আছে, মানুষ আমাকে ক্ষতি করছে। আটটা মাস জেল খাটছি ওখানকার এক জেলারকে, জেলারকে আমি বলছি বাবা মেরে তো এই দুনিয়া মেয়ে কই নেই, মানে আপকো বাবা বলা তো আপকো কুছ মাইটি লাগা কয় নেই, কয় তোমার হাজবেন্ড নেই, মানে উনি আমাকে বাংলা বলতেছে আমি বলতেছি, আমি কই না আমার হাজবেন্ড নেই, আমার হাজবেন্ড মারা গেছে, ওনাকে বলছি যে মারা গেছে। এখন যেটা মানুষের কাছে বলি যে আমার হাজবেন্ড মারা গেছে, আমি ওর সাথে আমার কোনো রিলেশন নেই, মারা গেছে, আমার একটা মেয়ে আছে, আমার আব্বু কেউ নেই, কে বলছে তোমার কেউ নেই, আমি আছি না, আমি তোমার বাবা না, সমস্যা নেই, চিন্তা করো না। তো ভাই ওখানে দুবলা কাটতাম, বাথরুম গোসলখানা দিতাম, সবার কাপড় চোপড় ধুয়ে দিতাম। তো কিছু জেলার আমাকে টাকা দিত, কোকেন্ট, কাগজের কোকেন্ট দিত, তো বাইরে গেলে ওটা আবার টাকা হয়ে যেত, তো ওটা দিয়ে পাঁচ টাকা দা পারোটা কিনে খেতাম, পাঁচ টাকা দা দুধ কিনে খেতাম। এখনো পাঁচ টাকা প্যাকেট দুধ, এক পাঁচ টাকা করে ডিম। তো যখন লিলিস পেয়েছি ওই লোকটা, ওরা সবাই লিলিস পেয়েছে, যে তুমি তো আজকে লিলিস পেয়ে গেছো গা। তো ভাইয়া যখন লিলিস পেয়েছি আমার মনে হয় লাইফে প্রথম কেউ আমাকে আদর করতেছে, বুকে টেনে কান্না করতেছে। একটা সন্তানকে কিভাবে আদর করে সে আদরটা সেদিন আমি পাইছি। যে মা, তুমি কখনো যদি আমার কথা মনে করো তো কলকাতায় এসো, আমি তোমাকে সাহায্য করব। যে তোমার তো মা নেই, বাবা নেই, আমি তোমাতে আজকে সব। ওই লোকটা আমাকে বলল,
ভদ্রলোকের নাম কি ছিল?
ভদ্রলোকের নাম ছিল আপনার, মনে নেই আমার। উনি আমাকে অনেক আদর করছে, জেলখানা মিদ আমাকে চেক দিচ্ছে। কিন্তু কিছু কিছু মেয়েরা দেখতাম পুলিশদের সাথে যা ই করতো, কিছু কিছু মেয়েরা আবার দেখতাম ওখানে প্রেগনেন্ট হয়ে যেত, কিছু কিছু মেয়েরা ওখানে বাচ্চা হয়ে যেত।
বাচ্চাগুলো কি হতো?
বাচ্চাগুলো ওখানে দিয়ে দিত, জেলখানে দিয়ে দিত মানুষদের। কিন্তু কার বাচ্চা, কিসের বাচ্চা কেউ জানতো না। তো মনে হতো, ভয় লাগতো যে আমার কি এরকম হবে, এরকম কি আমার সাথেও করবে। পরে যখন ওই জেলারটা বলে যে তোমার সাথে কোনো কিছু হবে না, তুমি চিন্তা করো না।
উনি জেলার ছিলেন?
ওখানকার জেলার ছিল। তো ওখানকার সবাই আমাকে আদর করছে ভাইয়া। আমি কিছু ওই যে এখন হাসির কথা কি, কিছু বাচ্চাদের কান্না করতে পারি, তারপর কুকুরদের ডাক দিতে পারি, তারপরে ছাগলদের ডাক দিতে পারি। তো ওনারা আমাকে আবার ভালোবাসতো, এরকম
এগুলো শুনে শুনে ওনারা ভালোবাসতো।
ওনাদের মানে মন জয় করতাম, তারপরে দুবলা কাটতাম, গাছ বুনতাম, গাছে পানি ডালতাম, তারপরে যারা বুড়ো তাদের গোসল করাই দিতাম, আমি নিজে ডইলা গোসল করাই দিতাম। একদিন দিত মাছ, একদিন দিত ডিম, আর একদিন দিত আপনার মাংস। আবার ওখানে আমরা রান্না করে খেতাম, রুটি দিত ভাইয়া, রুটি মিদো মেডিসিন, সব খাবারের ভিতরে মেডিসিন। কেন দিত, কিসের জন্য দিত জানতাম না, পরে জানতাম যে যেটা সেক্সের জন্য,
মানে সেক্স ডিমান্ডটাকে ডিক্রিজ করার জন্য।
তো যখন আমি লিলিস পাইছি, জেলাটা আমাকে ধরে অনেক কান্না করলো, যে বলল যে যখন তোমার প্রয়োজন পড়বে তুমি আমাকে বলো, আমি তোমাকে বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসবো আমার কাছে রাখার জন্য। কিন্তু ভাই আমি আর যেতে চাই না। তখন এখান থেকে লিলিস পাইছি, ওই মহিলাটা যে তানিয়া বেগম, সে আমাকে বলে তোকে তো বাংলাদেশে পাঠানো হবে না, তোর কিডনি বেচবো, চোখ বেচবো, তারপরে টাকা ঋণ শোধ করব। আমি যখন শুনি যে আমার কিডনি বিক্রি করা হবে, চোখ উঠানো হবে, তখন আমি ভাবি যে আল্লাহ, আমার মনে হয় লাইফে মনে আমার মেয়েকে আর দেখতে পারবো না এই চোখ দিয়ে, আমার মেয়েকে মনে হাত দিয়ে আমি আদর করতে পারবো না। তখন দৌড় পেরে হাওড়া ব্রিজ আসছে না, ওইখানে চলে যাই। তখন গিরি গিরি শীত, বৃষ্টি পড়তেছে, শৈলে কাপড় নাই, এভাবে কোকড়া হয়ে কাঁদতেছি। তো যেদিন আমরা ছাড়া পাই, ওদিন ওই লোকটা ছাড়া পায়। ঠিক আছে, হাতে মিদা আমার টিপসই এখনো মানে দেখাইছি। তো বলতেছে মানে বাংলা কথা বলতেছে, এই মেয়ে তুমি কান্দছো কেন? আমি কই, ভাইয়া একটা রাতকে আপনার বাসায় আমাকে রাখবেন, খুব বিপদ, আমি একটা মেয়ে হয়ে কোথায় যাব, যদি কেউ আমাকে মেরে ফেলে, কেউ যদি আমাকে নিয়ে বিক্রি করে ফেলে। আবার তুমি কি জেলে থেকে ছাড়া পাইছো? আমাকে, হ্যাঁ ভাই, এই যে আমার হাতে টিপস হয়ে আছে, আমি জেলে থেকে ছাড়া পাইছি, আমিও তো আজকে জেলে থেকে ছাড়া পাইছি। ওর নাম ছিল আবার আশিক। ও আবার বলতেছে যে চলো আমার বাসায়। তো ভাইয়া, ওর রুম দেখে আমার লাইফে আমি এত বড় রুম দেখিনি, এই যে রুমটা আমার জন্য আর পাশের রুমটা হলো ওর। কিন্তু ও যে আমার গায়ে হাত দিবে এটা পর্যন্ত করেনি, বোনের চেয়ে বেশি দেখছে। বাংলাদেশের রান্না করে ওর যে খাওয়াইছি ভাইয়া, ওর লাভার সাথে আমাকে কথা বলাইছে, ওর লাভার বলতেছে যে বোন তুমি চিন্তা করো না, ও তোমাকে যেভাবে হোক পৌঁছায় দিবে বাংলাদেশ, তুমি বাংলাদেশ চলে যেও, এখানে থাকলে কোন একটা বড় মেয়ে এখানে থাকলে খারাপ হয়ে যাবে। তো ভাইয়া, একটা নাম্বার ছিল আমার, কার নাম্বার ছিল জানেন? আমার ওস্তাদের নাম্বার।
কোন ওস্তাদ? নাচের ওস্তাদ?
হ্যাঁ, নাম হলো সুমন।
হ্যাঁ,
ওনার নাম্বারটা মনে ছিল, আমার কারো নাম্বার মনে ছিল না। ওস্তাদের সাথে কথা বললাম,
এই ওস্তাদ যেও আপনাকে শারীরিক সম্পর্ক থেকে বাদ দেয়নি?
না, উনি আমার সাথে কিছু করেনি,
কিছু করেনি
না, উনি আমাকে বোনের মতো দেখছে।
ওকে,
এখনো সেটা দেখে। ফোন দিলাম, ওস্তাদ আমার জন্য কান্দা দিচ্ছে যে তুই কবে আসবি বাংলাদেশে। ওস্তাদ আপনি যেমনি পারেন আমার জন্য কিছু টাকা পাঠান। কয়, টাকা তো এখান থেকে পাঠানো যাবে না, তুই এক কাম কর, উনারকে বল তোকে টাকা দেওয়ার জন্য। তো যাকে আমি ভাইয়া বলছি, উনি আমাকে ১৬,০০০ টাকা দিচ্ছে। ১৬,০০০ টাকা দিচ্ছে, সব ইন্ডিয়ার টাকা। তো আমি তো ইন্ডিয়ার টাকা কত ভাঙলে কত হয় আমি সেটা জানি না। দেওয়ার পর বলতেছে এক মহিলার সাথে যাবা, উনি তোমাকে উনার বাসায় সন্ধ্যার দিকে তোমাকে ওখানে পৌঁছে দিবে। বর্ডার ক্রস করতে পারতেছি না ভাইয়া, বর্ডারে মিলে ব্যবসায় সব ইডা খাড়া হয়েছে, খালি বাবার নোক নাতে নাম নিচ্ছি, আমি লোকনাথের খুব ভক্ত তো।
বাবা লোকনাথ?
হ্যাঁ।
আপনি জানেন না আপনি হিন্দু না মুসলিম?
না, আমি নিজেও জানি না।
ওকে।
আমি এখনো যে দুর্গাপূজা আসলে দুর্গাপূজা আমি শরিক হই, ডান্স করি, পূজা করি। কালী পূজার মধ্যে যোগান দিই, সবাই বলে যে তুমি কি হিন্দু, তুমি তো মুসলমানরা কখনো তো উড়ু করতে পারে না, তুমি কেন করো?
আপনি ওটা করেন, আপনি মুসলিম রীতি রীতিগুলো সেগুলো পালন করেন।
নামাজ পড়ছি, ওই যে আল্লাহ আল্লাহ বলে যতটুকু আল্লাহ
যতটুকু আপনাকে কখনো শেখায়নি
না, মানে এতটুকু জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এতটুকু।
এর বাইরে আপনি কিছু জানেন না?
এর বাইরে আর কিছু জানি না, এটা শিখছি মানুষের দেখা দেখি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দিস ইজ লাইফ স্টোরি এবং আনবিলিভেবল, কিন্তু এটাই সত্য, চরম সত্য। আজকে যে আমার সঙ্গে রয়েছে, এই মেয়েটির শেষ পরিচয় এখন কোথায় দাঁড়িয়ে আছে আপনি সেটা জানবেন আরেকটা ছোট্ট বিরতির পর। আপনারা সবাই শুনছেন হ্যালো 8920, এবং আমার জীবনে আমি বলতে পারি 70-এর অধিক হ্যালো 8920-তে গল্প প্রচারিত হয়েছে, কিন্তু আমার পায়ের একেবারে গোড়া থেকে শুরু করে হাতের আগ পর্যন্ত আমার শরীরের প্রত্যেকটি রোমকূপ শিউরে উঠেছে। ও মানে যত মোমেন্ট যেসব জায়গায় গল্পগুলো বলছে, আই এম রিয়েলি আনকন্ট্রোল, আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না যে আমার কি বলা উচিত এবং আমি কিভাবে সামনের দিকে যাব বা গল্পগুলো সামনের দিকে নিয়ে যাওয়া উচিত। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা চামেলির কাছ থেকে আরো শুনব। কে এই চামেলি আমরা জানি না, আমরা হ্যালো 8920 শেষে উত্তর দিতে পারবো না, আদৌ পারবো কি পারবো না আমরা জানি না, যে চামেলির আত্মপরিচয় কি। এবং আপনারা হিন্দিতে একটা ছবি নিশ্চয়ই দেখেছিলেন, করিনা কাপুর সেখানে অভিনয় করেছিল চামেলি ছবিটার নাম, সেই চামেলির জীবনের গল্প। আর বাংলাদেশের এই চামেলি বাস্তব চামেলি হিন্দি সিনেমাকেও হার মানায়, শুধু এটুকুই বলার আছে। ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসছি। আপনারা আমাদেরকে লিখতে পারেন, বলতে পারেন, আপনারা চামেলিকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। এবং সবাইকে রিকোয়েস্ট করছি যে আজকে সবাই মেম্বার হয়ে গিয়ে চামেলির সাথে একাত্মতা প্রকাশ করবার জন্য, চামেলিকে নিয়ে কিছু বলার জন্য, এবং চামেলিকে যদি আপনারা আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে কোনো কিছু করতে চান, কোনো হেল্প করতে চান, যে কোনো ধরনের হেল্প, দ্যাট উইল বি ট্রেমেন্ডাসলি অসম পারফরমেন্স ফ্রম হ্যালো 8920। এবং আমি প্রাউডলি বলতে পারি হ্যালো 8920-র মেম্বাররা এটা আজকে এটা করবে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে প্রিয় শ্রোতা, আপনারা আরজি কেবিয়া নামেও পেজটা খোঁজ করতে পারেন, আরজে স্পেস KEBRIA। আমি আবারও বলছি আরজে স্পেস KEBRIA। আপনি ওখানে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পরে আবারও ফিরছি চামেলিকে সাথে নিয়ে। প্রিয় শ্রোতা, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920-তে। আরজে কেবিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আর রয়েছে হ্যালো 8920-র টিম মেম্বার শাকিল, খালিদ, লোবান এবং সফরিন। প্রিয় শ্রোতা, আজকে চামেলি তার জীবনের গল্প বলছে, চামেলিকে দেখতে চাইলে চলে আসতে পারেন। চামেলির বেশ কয়েকটি ছবি আমরা ফেসবুকে দিয়ে দিয়েছি, এবং একই সাথে চামেলি যে গল্পটা বলছে সেটার প্রাসঙ্গিক ডকুমেন্টস যদি কিছু থেকে থাকে গল্পের শেষ পর্যন্ত, আমরা সেই ডকুমেন্টসগুলো আমাদের ফেসবুকে দিয়ে দিব। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি চামেলির সাথে থাকতে পারবেন এবং আমাদের যারা টিম মেম্বার রয়েছে তাদের সঙ্গে থাকতে পারবেন, এবং সর্বোপরি আপনি হ্যালো 8920-র সঙ্গে থাকতে পারবেন, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, আমরা চামেলির কাছে আবারও ফিরে যেতে চাই। চামেলি, যেখানটায় আপনি ছিলেন যে আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফিরছেন ঠিক এই মোমেন্টে, ওকে, তারপর কি হলো?
তো উনি আমাকে 16,000 টাকা দিল। তো 16,000 টাকা দিয়ে বলল যে একটা মহিলা আসছে আমার বাসা কাজ করে, তো তুমি ওর সাথে যোগাযোগ করো। ওই মহিলাকে ফোন দেওয়া আনাইছে, তো আনার পর বলল যে মাসি ওকে যেভাবে পারো বাংলাদেশে পৌঁছে দাও। তো বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য বলতেছে ওর কাছে কি আছে, আমি টাকা দিয়ে দিচ্ছি ও যেতে পারবে। তো যাওয়ার পর ওই মাসি তার বাসা নিয়ে গেল। তো আমার একটা বার চুরির অভ্যাস ছিল ভাইয়া,
মানে যে কোনো কিছু দেখলাম চুরি করতাম।
হ্যাঁ, সুন্দর একটা জিনিস দেখলাম চুরি করতাম। তো এখানে ছিল আবার সিঁদুরের কোটা, ওটা ছিল আবার চান্দির, ওটা আমি আবার লগে নিয়ে আসিনি। যে মহিলার বাসা আমাকে নিয়ে গেছে ওই মহিলা ছিল আবার প্রেগনেন্ট। হ্যাঁ, ওই মাসির ছেলের বউ। তো মাসির ছেলের বউকে আমি আবার দিয়ে দিলাম যে বৌদি এটা আপনি রেখে দেন, আপনার কাজে দিবে, আপনি সিঁদুর সুদুর রাখলে কপালে দিতে পারবেন, এটা রেখে দেন। কইটা কই পাইছো? আমি যেখানতে পাই আপনাকে আমি গিফট করছি, এটা রেখে দেন। রেখে দেওয়ার পর আমাকে পুরান কতরি কাপড় চুপড় দিল, তো আমি তো এগুলি পরার অভ্যস্ত নই, যে ছিঁড়া ফাড়া কাপড় আগে যেটা পরছি এখন তো সেটা পরবো না আমি। তো ওইটা আমি গাঁঠি বিন্দে নিয়ে আসছি। তো জেলখানায় যে আমি ছিলাম, জেলখানা বসে যে একটা খেতা সিলি করছিলাম, এই খেতাটা আমি লগে করে নিয়ে আসছি। আমাকে নিয়ে গেল কোথায়, বর্ডার। বর্ডার যখন আমি ভেতরে ঢুকলাম তো বেশি এবার জিজ্ঞেস করতেছে, এলে কি কাজ যাও গি? মানে বলো মেরে এক দিদি রেখে হেন ইয়া পার ও পেগনেন্ট হ্যায় উসকো পাস জায়েঙ্গে। কাহা পার তেরা দিদি? আমাকে উদার নাম কে হ্যায়? আমাকে দিদি কা নাম পূজা হ্যায়। তোমার নাম কে হ্যায়? মেনে বলো মেরা নাম তানিয়া হ্যায়। মানে ওই নামটা প্রকাশ করলাম। তো প্রকাশ করার পর কয় ঠিক হ্যায় যাও। তো গেলাম, যাওয়ার পর ওখানে এক রাত ছিলাম। জিবাস আমাকে মানে পার করবে, উনি আবার বাংলাদেশের মেয়েদের পার করে মহিলাটা, ওনার বাসা ছিলাম। উনি আমাকে গাছে থেকে কিছু সফেদা পেরে দিল।
সফেদা?
হ্যাঁ। রাত্রে ওনার আবার কালী পূজা মেয়েদের ডান্স করতেছে, তো আমার আবার ডান্স করার মুভমেন্ট এসে পড়েছে। তো ওখানে বসে আমি আবার ডান্স করতেছি। তো বলতেছে তুমি কি ডান্স করতে পারো? আমি কি না না আমি ডান্স করবো না, কই একটু করো। তো একটুখানি ডান্স করার পর দেখি দুনিয়ার টাকা পড়তেছে, ওখান থেকে টাকা পড়ছে, ওইখান থেকে টাকা পড়তেছে। তো সবটি টাকা ও মহিলাকে নিয়ে নিল। নেওয়ার পর আমার কাছে যে আবার বাংতি কিছু টাকা ছিল, সেটা ছিল আপনার 510 টাকা। এই টাকা এখন আমার বাসায় আছে, ইন্ডিয়ার টাকা, আমি স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি। এটা আনার তো আমার মনে ছিল না যে আমি নিয়ে আসবো। তো জিজ্ঞেস করলো যে তুমি বাংলাদেশে যে আমার কে ভুলে যাবা? কই না। কই ঠিক আছে আমাকে ফোন দিও। নৌকা আসলো ভাই, একটা বাংলাদেশে পতাকা লাগানো নৌকা আসলো। তো ভাই আমি ভাবছিলাম যে মাটি চোরা বালু ভিতর যে গাইরা যাবো সেটা আমি জানি না, মাটি ওই যে সাতখিলা জেলা আর এই যে বর্ডার, এই যে ইন্ডিয়াটা আর মাঝখানে চোরাবালি নদী।
ওকে,
আমি একটা করে পাড়া দিবি গাইরা যাই, একটা করে পাড়া দি আর গাইরা যাই। আমি ভাবছিলাম যে এটাই মনে আমার লাভ চান্স, যদি বাঁচলে তো বাঁচবো নাহলে মরলে তো মরবো। তো বলতেছে তাঁতির আসো, তাঁতির আসো, এখানে বিয়ে শেবরা দেখলে গুলি করে মানুষ মেরা ফেলায়, আর সুন্দর সুন্দর মেয়েগুলো দেখলে উঠায় নেওয়া যায় বিয়ে শেবরা। একটা কথা কি ভাইয়া, যেটা বলা হয়নি সেটা স্টেজে বলাটা দরকার, ওখানে যদি কোনো সুন্দর মেয়ে দেখে তারা ধরে ধরে নিয়ে মানে কি করতে পারে সেটা তো বুঝতে পারছেনি, করার পর মেরা ফেলায়
বিএসএফ।
হ্যাঁ, বিএসএফরা মেরা ফেলায়। তো জঙ্গল আর জঙ্গল। তো ওনারা আমাকে একটা বাস দিল, বাস দেওয়ার পর আমি বাস ধরে দরকার বাসটা ধরে ধরে নৌকাতে আসো। তো নৌকাতে উঠলাম, তো সম্পূর্ণ পোশাক আমি দিয়ে এতটুকু গেড়ে গেছিলাম,
গলা পর্যন্ত
গেড়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে আমি মনে মাটিতে মরে যাব, মাটিতে আমার মনে চাপা। তো যাই হোক, আল্লাহ কাছে দোয়া করতেছি। তো আমি গেলাম, তো আমাকে নৌকা উঠালো, উঠালার পর কয় হাত পা ধুইছি, তারপর তোমার কাছে টাকা আছে? আমাকে হ্যাঁ আছে। পরে সবটি টাকা নিয়ে নিল দালালে, ওই বাংলাদেশের দালালে। আমি কি আমি বাংলাদেশ আসবো না? এটাই তো বাংলাদেশ, তুমি এখন সাতখিলা জেলা আসছো, চিন্তা করো কেন, তোমাকে রাত্রে মেয়ে দিয়ে পৌঁছে দিব। তো ওই মহিলার ঘরে গেলাম, যাওয়ার পর কাপড় চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর আমাকে বলে তুমি রান্না বান্না করতে জানো? আমাকে হ্যাঁ। তো ভর্তা বানাইলাম, অনেক পদের ভর্তা বানাই দিলাম, বউয়া রান্না করে দিলাম। ওনারা আমার খাবার খেয়ে বললো না তোমার খাওয়ার হাতে রান্না অনেক ভালো, তো আমাদের এখানে থেকে যাও। আমি না আমি থাকবো না।
বউয়া যেন কোথায় রান্না করে, এটা কোন এলাকার খাবার?
এটা ঢাকায়, পুরান ঢাকায়।
পুরান ঢাকার খাবার? ওকে।
তো আমার হাতে মিদাব একটা ছিল মাঙ্গলসূত্র, যে ইন্ডিয়াতে যেটা বলে মাঙ্গলসূত্র, যেটা বলে এটা আমরা বলি চেন। তো চেনের ভিতরে যে এতটুকু স্বর্ণ ছিল আমি আবার জানি, আমি তো স্বর্ণ চিনি না, আমার লাইফে আমি কখন স্বর্ণ পড়িনি। এই যে আমার নাকি চুঙ্গিটা দেখতেছেন বর্তমানে, সেটা হলো আমার আমার এক ফ্রেন্ড গিফট করছিল, বলছে এটা সবসময় নাকে রাখবা, সবাই যেমন বলে যে তোমার বিয়ে হয়ে গেছে, বর্তমানে তোমার হাজবেন্ড আছে, এটা বলবা। তো আমি স্বর্ণ চিনি না, তো ওনাকে আমি দিলাম যে এটা আপনি রেখে দেন।
এটা আপনি কোথা থেকে কিনেছিলেন?
ওখান থেকে আমি চুরি করছিলাম,
ওই বাসা থেকে আপনি মঙ্গলসূত্র চুরি করেছিলেন। ওর অনেস্টিটাই এখানে একটা মূল কথা, ও যা করেছে ও তাই বলছে এবং ওর লাইফে যা হয়েছে সেটাই ও বলছে। ওকে, হ্যাঁ, তারপর?
তারপরে কিছু চকলেটও চুরি করছি, সাবান চুরি করছি, যে আমার লাইফে আমি বিদেশি সাবান কখনো গোসল করিনি আর বিদেশি চকলেটও খাইনি। তো বিস্কুট ওখানে 5 টাকা প্যাকেট। তো আমার কাছে কিছু ভাঙতি টাকা ছিল, আমি কইছি কিছু সাবান কিনে নিয়ে যাব, শ্যাম্পু কিনে নিয়ে যাব। তো কেনাকাটা করছি, ওই লোকটা আমাকে বলল যে বোন তোমার কাছে যা টাকা আছে বাংলাদেশে ইন্ডিয়ার টাকা আমাকে দিয়ে দাও। আমাকে তো আমার বাংলাদেশে টাকা দিবেন না, কেন তোমার তো আমি গাড়িতে উঠে দিচ্ছে মাংনা গাড়িতে। তো আমাকে বাইক দিয়ে রাত্রে রাত 9:30 আমাকে নিয়ে বাস স্ট্যান্ডে গেল, একটা লাল একটা চাদর দিছে ওনারা। আমাকে বলতেছে বোন লাইফে কোনোদিন যদি আমার সাথে দেখা করার ইচ্ছা থাকে তো আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাকে আবার ইন্ডিয়াতে একটা চাকরি দিব। তখন ভাইয়া ইন্ডিয়াতে যখন আমি আসে পড়ছি এখন কি আবার যাওয়ার ইচ্ছা আছে আমার? আপনারই বলেন।
আপনি বলেন, আপনার ফিলিংসটা যেটা হচ্ছে আপনি সেটাই বলেন।
ওনারা আমাকে বাসে উঠা দিল, কিছু কাপড় চোপড় দিল, ওনারা আবার বাংলাদেশে একটা ব্যাগ দিচ্ছে। তো বলতেছে তোমাকে কোন জায়গায় নামা দিলে তোমার সুবিধা হবে। আমি ভাই একটা জায়গায় চিনি, সে হলো শ্যামলী বাস স্ট্যান্ড। এমনিতে আর কোন জায়গা আমি চিনি না। এই যে আমি
শ্যামলী, আসলে কলকাতাতে বাস যায় শ্যামলী থেকে, সেই জন্য আপনি বারবার হয়তো শ্যামলী বাস স্ট্যান্ডের কথা বলছেন। হ্যাঁ,
যেখান থেকে প্রথম আমাকে যখন নিয়ে বিক্রি করা হয়েছিল সেখানে শ্যামলী।
ওকে,
ওখানে নামা দিলে আমি সব চিনতে পারবো। তো ভাইয়া গাড়ির ভিতরে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তো দেখি কি ওস্তাদকে ফোন দিছে, ওস্তাদ আপনারা পার্টি আয়োজন করেন, আমি আসতেছি, দোয়া করেন এবার মনে বাংলাদেশে আমি পৌঁছে গেছি। তো ওস্তাদ তো চিখে পেড়া কান্দন, তো আমার নানির কাছে দিছে ফোন, নানি ও কান্দন যে তুই তাঁতি যায় বোন, তাঁতি যায়। শ্যামলী নামার আগে কিছু বিএসএফ আমার গাড়ি চেক করতেছে।
বিএসএফ?
হ্যাঁ। তো বলতে এলার কি কাজ আইও? মানে বলো মেরে কাজিন রেতা হে ইয়া পর কলকাতা মে উসকে বেবি হুয়া, মানে বেবি দেখনে গিয়া থা, তো কাহা যাওগি? জাকেলি মন্দির, উসমে মেরা ঘর হ্যা, উস পর যায়গে। তুম হিন্দু হো? আমি হ্যাঁ। পরে ব্যাগ চেক করলো, ব্যাগ চেক করে কিছু পাইনি, শুধু পেয়েছিল কিছু বিস্কিট, চানাচুর আর সাবান। এরপর আবার একটা চেক করছে, ওখানেও একই প্রশ্ন, একই আমার চেক। যখন আমি ভাইয়া শ্যামলী নামছি, যখন আমি বাংলাদেশে মাটিটা পাড়া দিচ্ছি, মনে হচ্ছে যে আমার নতুন আমি জন্মগ্রহণ করলাম। যে কেমন যে ভিতরে লাগতেছে যে বুঝাতে পারবো না।
আট মাস পর এবং আপনার ভিতরে,
আমি কখনো ভাবতে পারিনি যে বাংলাদেশে আমি আবার দেখতে পারবো, যে সবাইকে দেখতে পারবো। তো আমার ওস্তাদকে ধরে আমি কান্না করছি যে ভাই আমি আইসা পড়ছি, ভাই আমি আর যাবো না। আমার ভাই আমাকে বললো যে কেন লেগে গেছো, তুই কেন লেগে? আমার ওস্তাদ আমার ধরে কান্না দিচ্ছে। তো ওস্তাদকে বললাম, ওস্তাদ 150 টাকা গাড়ি ভাড়া শ্যামলী থেকে আর সাথে দেন। পরে দিচ্ছে, দেওয়ার পর গলির ভিতরে গেছি, গলির ভিতরে যাওয়ার পর আমার মেয়ে আমার ইশুনে দৌড় পেরে আসছে। আমার মেয়ে আমাকে ধরে বলতেছে, আম্মু তুমি কই গেছিলা? আম্মু তোমাকে ছাড়া আমার ভাল লাগে নাই, তুমি কোথায় গেছিলা আম্মু? আমার একটু পকেটে না না মা। আমার মেয়ে চিৎকার করে আমাকে ধরে কান্না। এরপর আমার এলাকার সবাই আমাকে বলল, দেখ চামেলি তোর লাইফে একটা ঘটনা ঘটে গেছে, তুই আর বিদেশ যাওয়ার নাম নিস না। ওর পরে তো আমি কানে ধরছি আমি বিদেশ যাবো না। এরপর আমার নানি আমাকে ধরে, আমার যে খালা, ছোট খালা, আমার নানির ছোট মেয়ে, নাম হলো রাজু, উনি আমার জন্য অনেক দোয়া করছে, আল্লাহর কাছে কয় উনি যেন ভালো থাকে।
কবে নাগাদ আপনি দেশে ফিরলেন, মনে আছে আজ থেকে কতদিন আগে?
আমার খেয়াল নেই।
প্রিয় শ্রোতা, পুরো গল্প জুড়ে কিন্তু আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে দিন মাস ক্ষণ কাল এসবে হিসেবও জানে না। ও শুধু একটা বিষয় জানে, ওর মেয়ের বয়স এখন 11 বছর, তাও কেউ একজন বলে দিয়েছিল বলেই এই হিসাবটাও জানে। অদ্ভুত একটা ব্যাপার হল, সারাটা জীবন ধরেই ও এই দিন মাস ক্ষণের হিসেবটা রাখেনি, নিজের জীবনের বয়স কত দিনের, কত মাসের, কত বছরের জানে না, কোথা থেকে এসছে তাও জানে না, কোথায় যাবে সেটা কি জানে? চলুন দেখা যাক। তারপর
ঢাকায় এসে আবার সেই আগের কাজ শুরু করি, ডান্স করি, ডান্সে ফাঁকে ফাঁকে ছেলেদের সাথে ফিজিক্যাল করি, মেয়েরে এটা কিনে দিই ওটা কিনে দিই। সে আগের মতো আবার মানুষের বাসায় ছাদের উপরে ঘুমাই, ওই বাসায় ছাদের উপরে ঘুমাই। পরে একজনের বাসায় থাকি, ওনার নাম হল ফেরদৌস, ওনার বাসা থেকে আমি কিছু টাকা অর্জন করি
এই প্রস্টিটিউশন করে।
পরে আমি মনে মনে চিন্তা ভাবনা করি, আর কতদিন মানুষের বাসায় থাকবো? আমি কি মরে গেলে কি মানুষের বাসা থেকে লাশটাকে টেনে নামাবে, না আমি মরে গেলাম আমার লাশটা আমি রাস্তা রেখে কেউ চান্দা উঠাকে আমাকে মাটি দিবে? সেটা চিন্তা ভাবনা করে নিজে একটা ঘর নিলাম। যে বাসা ঘর নিচ্ছি, মানে যে বাসা আমি বড় হয়েছি তারই চাচি, তারই ভাস্তি, নাম হলো নাসরিন, তার বাসায় আমি ঘরটা নিচ্ছি 2,500 টাকা দিয়ে। তো ঘরে কিছু জিনিস করেছি আমি, তো আমার কষ্টের টাকা দিয়ে। আমি একটু গানটা ভাবে বেশি পছন্দ করি, ধরেন বাংলা গান, হিন্দি গান এইসব পছন্দ করি। তো আমি একটা অফার কিনছি, একটা খাট কিনছি, র্যাক কিনছি, কিছু কাপড় চোপড় রাখার জন্য একটা ডোলা কিনছি। এমন কত কত একটা ছেলের সাথে মোবাইলে রং নাম্বার পরিচয় হয়, নাম হলো জনি। তো ওনাকে আমি বলতেছি, দেখেন আমি ভালো না, আমি একটা খারাপ মেয়ে, আমার সাথে কেন আপনি সম্পর্ক করতে চান? কয় ভালো লাগছে, আমাকে ভালো লাগছে, আইসা দেখে যান, যদি পছন্দ তা বিয়ে করবেন। তো ছেলেকে আমি দেখিও নাই, ছেলে আমাকে দেখেনি। তো আসছে, আজকে 6 মাস যাবৎ ছেলের সাথে আমার মানে মোবাইলে কথা হয়,
ছেলে আসছে, আসার পর মিষ্টি দই দই ফল পাখি সব নিয়ে আসছে। তো ছেলে যে কালো ভাইয়া গাড়ি ড্রাইভার, আমি আবার গাড়ি ড্রাইভারে বিশ্বাস করি না, কারণ গাড়ি ড্রাইভার আমার লাইফটা নষ্ট করছে।
কেন বলছেন?
কেন বলছিলাম যে ওই যে ষোলো জনের সাথে গাড়ি ড্রাইভার ছিল চারজন, শাইন, আদিল, মানিক, রতন।
নামগুলো জানলেন কিভাবে?
যখন ওরা একজন এয়ারপোর্টে ডাকতেছে গাড়ি ড্রাইভার এদিকে মানিক, মানে বকা দিয়ে ডাকতেছে, তখন আমার মাথা মধ্যে ক্যাচ করে গেছে। এখনো তারা মিলবারেকে আছে।
এই লোকগুলো আপনার আশেপাশে পরবর্তীতে ঘুরে বেরিয়েছে?
এখনো তারা আমাকে দেখলে ঠেস মেরে মেরে কথা বলে, তখন আমি বাধ্যমূলক তাকে আমি বকাবকি করি। এখন যেটা বর্তমানে হচ্ছে, আমি যে ছেলেদের মতো বকা দিই, ছেলেদের মতো মারপিট করা, সেটা আমার ছোটবেলা থেকে আমি ছেলেদের মতো চলাফেরা করি। ওই যে বললাম না যে পাখি মুক্ত পাখির মতো আমি উঠতে চেয়েছিলাম, কিন্তু তারা আমার ডানা কেটে দিচ্ছে। আগে জায়গায় পড়ে আসছি। তো ওই জনি আসছে, আসার পর আমাকে দেখলো, আমার ছবি দেখলো, আমাকে দেখলো, আমাকে দেখে পছন্দ করছে। করার পর যে বাড়ি এলি, আপা বলি তাকে, তো আপা বললো যে তুমি ওর সম্পর্কে সব জানো? হ্যাঁ, ও যদি হাজারো ছেলের সাথে ফিজিক্যাল করে আমার টাকার বিষয় না, আমাকে ভাল লাগছে, আমাকে বিয়ে করব। এবং এই ছেলের একটা বিয়ে হয়, ওই বউ চলে যায়। ওই বউ কেন যায়, কিসের জন্য যায় জানি না, ওই বউর বলে আবার একটা ছেলের সাথে অ্যাফেয়ার থাকে। আমি বলছিলাম ঠিক আছে, আপনার আব্বা আম্মাকে জানান। তারপর ওর ছেলের আব্বাও একটা বিয়ে করে, ওদের রেখে আরেকটা বিয়ে করে ওর মাকে রেখে। তো এমন করতে করতে ছেলের সাথে পরিচয়, ছেলে আমাকে প্রায় টাকা পাঠায় ঘর ভাড়ার টাকা। এখন ছ মাস ধরে ঘর ভাড়ার টাকা দেয় না, আমাকে দিতে হয়। আমি বলছি যে বাড়িলে ঘর ভাড়ার টাকা জমে গেছে, তুমি টাকা দিবা না? কেন দিব? এখন ওই যে ছেলে ফোন দিতেছে বারবার, কিন্তু ফোনটা এখন রিসিভ করা যাবে না। ছেলের বাসায় গেছি আমি দুইবার, ছেলের মাকে দেখলাম, ছেলের বোনকে দেখলাম, ছেলের ফ্যামিলি সবাই রাজি আমাকে পাই। যে ঢাকার মেয়েরা কখনো কলসি টানতে পারে, ঢাকার মেয়েরা কখনো ঘর লিপতে পারে, তো ভাই আমি ছোটবেলা থেকে না গ্রাম দেশের কাজ করতে করতে ঘর লেপা, তারপরে পাখি ধরা, আপনাকে তো বললাম গাছে থেকে বড়ি পাড়া, ডাব চুরি করে ছোটবেলা থেকে। তো ওনারা দেখে ওনারা আশ্চর্য হয়ে যায়, এরকম একটা মেয়ে জনি কিভাবে পাইল, এত সুন্দর একটা মেয়ে। তো ওকে আমি বিয়ে করব না ভাইয়া, যেটা আমি এখন বলতেছি জনিকে আমি বিয়ে করতে পারবো না।
কেন করবেন না?
কারণ আমি গাড়ি ড্রাইভারদের বিশ্বাস করি না, কারণ ও তো আমাকে রেখে আরেকটা বিয়ে করতে পারে।
ঘর পোড়া গরু মেঘ দেখলে ভয় পায়, কি বলবো আপনাকে, আমি ঠিক বুঝতে পারছি না আপনাকে কি বলা উচিত। আপনার মেয়েটা এখন কোথায় আছে?
মেয়েটা ও দাদির কাছে আছে।
অর্থাৎ আপনার হাজবেন্ড মানে একেবারে একজন মাত্রই তো স্বামী ছিল আপনার জীবনে, মাসুদ। মাসুদ কি আর বিয়ে করেছে পরে?
না, বিয়ের কথা ছিল কিন্তু বিয়ে হয়নি, কারণ ভাইয়া আমার লাইফে ও একজন স্বামী, আর স্বামী হিসেবে কাউকে আমি গ্রহণ করে নিতে পারবো না।
আপনার জীবনের বেস্ট ছেলেটা ছিল জাহাঙ্গীর, আপনার জীবনের স্বামী ছিল মাসুদ, আর এই মুহূর্তে যে ছেলেটা আপনাকে লাভ করে তাকে আপনি বিলিভ করতে পারেন না, ইন দ্য সেন্স যে সে একজন ড্রাইভার।
ছেলেটা আমার জন্য বিষও খাইছে, দুবার বিষ খাইছে
আপনাকে পাওয়ার জন্য, কিন্তু আপনি তাকে কোনোভাবেই মন থেকে নিতে পারছেন না।
মন থেকে মেনে নিতে পারতেছি না ভাইয়া।
এখন আপনার সংসার কাটে কিভাবে, আপনার দিন যায় কিভাবে?
আমার দিন যাচ্ছে, এখন পর্যন্ত বাড়িলি ঘর ভাড়া টাকা দেওয়া হয়নি, তাই আমি বলছি যেভাবে হোক বাড়িলিটা একটু ভালো আছে কি, ভেঙে ভেঙে টাকা নেয়, ৫০০ টাকা করে ভেঙে ভেঙে টাকা নেয়। আবার ঠেকা করলে যখন আমার ঘরে চাল থাকে না, তো বাড়িলির ঘরতে ভাত চেয়ে খেতে হয়। আবার কোনোদিনও দিন গেছে যে মানুষের বাসাতে ফ্যান এনে খাই আমি।
মানুষের বাসা থেকে আপনি ফ্যান চেয়ে নিছেন?
হ্যাঁ, ফ্যান চেয়ে নিছেন। বলে যে কি করবি, আমি কি কাপড়ে মার দিব, কিন্তু ঘরে এসে চুপ করে ফ্যান খাই, কেউ জানে না।
আপনার মেয়েটা ভালো আছে?
হ্যাঁ, মেয়ে ভালো আছে। মেয়ে এবার সিক্সে উঠবে, পরীক্ষা দিচ্ছে, কিন্তু ওর মাথা মধ্যে পড়াশোনা ঢুকছে না, কারণ ওর দাদি ওর উপর অত্যাচার করতেছে মায়ের দূর করে।
আপনার আরেকটা মেয়ের কথা আপনি বলছিলেন যে?
হ্যাঁ, ওইটা হলো জনির সাথে যখন সম্পর্ক হয় তখন আমি নদীর পাড় যাই, মেয়েটার আজকে সাত মাস চলতেছে। তো নদী পাড় গিরিগিরি বৃষ্টি পড়ে, তো দেখি কাপড়ের পেছনে একটা মেয়ে ওয়া ওয়া করে চিল্লাতেছে। আমি অবাক হয়ে যাই, ওই মেয়েটাকে আমি পায়ে নিয়ে আসি, আসার পর ঝর্ণাকে দিই আমাদের এলাকার, আগে নিয়ে যাই থানায়। তো ভাইয়া একটা জিনিস লক্ষ্য করবেন, যে কেউ যদি বাচ্চা পায় তাকে কিন্তু সহজে দেয় না, এই বাচ্চা দিয়ে অনেক ব্যবসা করে, বাচ্চাকে বিক্রি করে টাকাও পাওয়া যায়, টাকাও পাওয়া যায়। কেউ দিলে যদি ১০,০০০ ২০,০০০ টাকা দেয়, আমি চিন্তা ভাবনা করছিলাম কেউ যদি দেয় তাহলে আমাকে ২০,০০০ ১০,০০০ টাকা দিবে, ওই চিন্তা ভাবনা করছিলাম। পরে মনে ভিতরে একটা আবেগ জেগে গেল যে আমারও তো একটা পেটের সন্তান আছে। তো বাচ্চাটাকে নিয়ে থানায় গেলাম, থানায় সারা রাত রাখলাম বাচ্চাটা আমার কোলে। তো একজনের বাসায় গেলাম, এই বাইরা বাইরা জনজাত নিয়ে বাইরা, কোথা থেকে রাস্তাঘাটে মেয়ে নিয়ে আসত একটুখানি বাচ্চারে চিনি পানি খাওয়ানোর জন্য, সে খাওয়াইতে দেয়নি। কিন্তু তার শখের সামনে বাচ্চারা আজকে বড় হচ্ছে, তার বাড়ি সাথে বাড়ি।
থানায় যাওয়ার পরে কি করলো?
জন্নাপাকে ফোন দিলাম, জন্নাপ আপনি কি বাচ্চাটা রাখবেন? কয়ে রাখবো।
জন্নাপাটাকে?
জন্নাপ হলো ওই এলাকার।
ওকে।
বাচ্চার নাম রাখছে আলিশা।
না, থানা কি করলো?
থানায় ও জন্নাপাকে ফোন দিল, দেওয়ার পর ওর মধ্যে আরেকটা লোক গেছে বাচ্চাটা নেওয়ার জন্য। পর ওই লোকটাকে বড় যে ওসি ওনাকে বাচ্চা দিবে না, যে তুমি তো চলতে পারো না, তুমি বাচ্চা নিয়ে কি করবা, বাচ্চা দুধের খরচ, কাপড়ের খরচ, ওর ডাক্তারের খরচ কিভাবে তুমি চালাবা। তো জন্নাপাকে বললো যে আপনি কি বাচ্চাটা নিবেন? কয় হ্যাঁ আমি নিব। তো ওখানকার চেয়ারম্যানের সার্টিফিকেট, চেয়ারম্যানের সিগনেচার, ফারুক ভাইয়ের সিগনেচার, তারপর ওইখানকার আরো কিছু মানুষের সিগনেচার নিয়ে তারপর বাচ্চাটা তাকে দিল। দেওয়ার পর বাচ্চাটাকে আমি বাসায় নিয়ে গেলাম। বাসায় নিয়ে ওনার ঘরে গরম পানিতে বাচ্চাকে গোসল করালাম। যে নাভিটার যে কেচি দিয়ে রাখে নাভিটা, এখন তুই পরেনি কাঁচা নাভিটা।
এত ছোট বাচ্চা,
এত ছোট বাচ্চা, একদিনকার বাচ্চা ফালাই দিয়ে গেছে
নদীর পাড়ে।
নদীর পাড়ে?
কোন নদীর পাড়ে এটা?
আমি যে নদীর পাড়ে আমি গোসল উসল করি,
নামটা জানেন?
হ্যাঁ, বুড়িগঙ্গা নদী।
বুড়িগঙ্গা নদীর পাড়ে।
গিরিগিরি বৃষ্টি ছিল, একটা কুকুর আমি পালি, কুকুরের নাম হল আপনার কালী। ওই কুকুরটা আবার ওটা দুটা টানতেছে।
ওকে।
আমি ছোটবেলা থেকে কুকুর ভালোবাসি। আমি ভাব কি টানতেছে বাচ্চা, মো করে শীতের ভিতরে দেখি এত সুন্দর একটা বাচ্চা ভাইয়া, বলার বাইরে।
ছেলে না মেয়ে?
মেয়ে।
গ্রিক উপাখ্যানে অসাধারণ একটা গল্প আছে ফিনিক্স বার্ড নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন, একটা ফিনিক্স বার্ড পৃথিবীতে জন্ম নেয় এবং এই ফিনিক্স বার্ডের কোন প্রয়োজন হয় না। অদ্ভুত একটা বিষয় হল যে এই ফিনিক্স বার্ডটা যখন মারা যায় বা মারা যাওয়ার বয়স চলে আসে, তখন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সে খড়কুটো সংগ্রহ করে। খড়কুটো সংগ্রহ করার পরে ফিনিক্স বার্ডটা সেই খড়কুটোর মাঝখানে বসে। বসার পরে তারপরে সেই খড়কুটোর মধ্যে সে আগুন ধরিয়ে দেয় এবং আগুন ধরিয়ে দেবার পর সেই ফিনিক্স বার্ডটা সেই খড়কুটোর মধ্যে ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে যায় এবং সেই ছাই থেকে ছোট্ট আরেকটা ফিনিক্স বার্ডের জন্ম হয়। আজকের গল্পটা হচ্ছে সেটা। যে চামেলিকে আমরা পেলাম, সেই চামেলির ইতিহাস আমরা জানি না, সেই চামেলি কোথা থেকে এসছে আমরা জানি না, সেই চামেলি এখন কেমন আছে সেটা আপনি জানলেন, সেই চামেলির ভবিষ্যৎকে আমরা জানি না। এরই মাঝে আরো একজন চামেলির দেখা হয়তো আমরা পেয়ে গিয়েছি। সমাজ তাকে চামেলি বানাবে নাকি কি বানাবে সেটাও আমরা জানি না, কিন্তু আরেকটি ফিনিক্স বার্ডের জন্ম হয়ে গেছে এবং সেটাও চামেলির হাতে। চামেলি, একটু বলবেন যে আপনার মূলত পেশা তো এখন প্রস্টিটিউশন, আপনি এটা করেই জীবিকা নির্বাহ করছেন, কি পরিমাণ টাকা রোজগার হয় আপনার প্রতি মাসে?
আমি বললাম না ভাইয়া, যে এটা আমার টাকা চলে না, এই টাকাতে আমার সংসার চলে না।
কারা মূলত আপনার কাস্টমার?
যারাই আমাকে ফোন দেয় তাদের সাথে আমি চলে যাই।
যে কোনো রিক্সা ড্রাইভার, যে কোনো কেউ হতে পারে?
না, রিক্সাদের সাথে আমি কখনো,
মানে কি ধরনের লোকদের সাথে আপনি মিশেন?
ধরেন ব্যবসায়ী, খুব মানে বড় শিল্পপতি, তাদের সাথে।
কয় টাকা দেয় আপনাকে?
কেউ যদি সারাত রাখে 1,000 টাকা দেয়, কেউ সারাত রেখে 2,000 টাকা দেয়, কেউ রেখে আবার 1,500 টাকা দেয়, কেউ আবার 500 টাকা দেয়, সেটা তো আমার হয় না।
আপনি কোনো ড্রাগ নেন? টু বি অনেস্ট,
না না না,
আপনি কখনো কোনো ড্রাগ নেননি?
না,
আপনি নেনও নেন
না?
কত টাকা লাগে আপনার প্রতি মাসে চলার জন্য?
প্রতি মাসে আমার 5,000 টাকা লাগে।
5,000 টাকা দিয়ে আপনার বাড়ি ভাড়া, আপনার মেয়ের খরচ, আপনার খরচ সহ হয়ে যায়। আপনি কোনো কাজ খুঁজেছেন এই সময়ে?
হ্যাঁ খুঁজেছি, শুধু সিগনেচারের জন্য পারছি না।
আপনি সিগনেচারটা পারেন না, এই কারণে আপনাকে কেউ কোনো কাজ দেয়
না?
আপনি কি ধরনের কাজ পেলে কাজ করতে পারবেন?
আমার আশা আছে আমি সেলাই কাজ শিখব।
আপনি কোথাও কোনো এনজিওতে, কোনো সংস্থাতে যোগাযোগ করেছেন?
না, কাগজ দিয়েছিল সেলাই কাজ করার জন্য, শিখার জন্য, কিন্তু ভাইয়া আমি যে শিখব, আমি বলছিলাম যে নিজে কিছু করব, অন্য কারো ঘরে যাব না, নিজের ঘরে একটা সেলাই মেশিন খোলো, আমি নিজে থাকব, এই ব্যবস্থা করেছিলাম, কিন্তু পারিনি।
কেন পারিনি?
কারণ ভাইয়া এখন যে পরিস্থিতি, পরিস্থিতি বোঝা যাচ্ছে যে আমি অনেক টাকা ঋণ আছি, আমার একটা সমস্যা আছে, ডাক্তার ওষুধ খাচ্ছি অবশ্যই। তো ভাইয়া আপনাদের কাছে একটাই দোয়া, যে আমার জন্য দোয়া করবেন যে আমি বেঁচে থাকি।
কি সমস্যা আপনার? কি?
আমার বাম পাশে মাঝে মিতে খুব ব্যথা করে।
ডাক্তার কিছু বলেছে আপনাকে?
ডাক্তার এক্সরে করেছিল, তো এক্সরে করার পর কাগজ এখন তো আমাকে দেয়নি, তো বলছে তোমার নানি আছে, আমাকে আছে, তোমার নানিকে পাঠিয়ে দিও। তো কি রোগ আমি সেটাও জানি না, আমার একটু মাথা সমস্যা আছে, এই যে মাথার ডাক্তি দেখতে পারতেছে, প্রচন্ড মাথা, মানে জিদ উঠলে মাথা খুব মানে হয়ে যায়, হট হয়ে যায়।
আপনার মাথার ডাকটা কিসের?
সে যে বাসায় আমি বড় হয়েছি তার একটা পাগল ছেলে ছিল, সে আমাকে ছাদেতে ঢাকাতে ফেলে দিয়েছিল।
তারপরে আপনার মাথায় গিয়ে এরকম আঘাত লাগে?
টিন ঢুকে গেছিল মাথার ভিতরে, তারা আমাকে হাসপাতালে নিয়ে যায়নি। আমি যখন আমার মানে জিদ উঠে, মানে মানুষের সাথে ঝগড়া করি, তখন আমার মাথা ব্যথা উঠলে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, খিস্তি উঠে যায় আমার।
ওকে, আপনার কিছু বলার আছে হ্যালো 8920 শ্রোতাদের কাছে?
আমার শুধু একটাই কথা বলার ভাইয়া, যে আমি হ্যালো 8920 তে আসার একটাই কারণ, যে মা আমি যদি তোমার মেয়ে হয়ে থাকি শুধু একবার আমার সাথে দেখা করো। বাবা, আমার বাবা যদি একটু বেঁচে থাকে তো বাবা আমার বুকে টেনে বলো যে আমার মেয়ের আমি পাইছি। আমার আর কিছু দরকার নেই, শুধু আমার মাকে চাই, আর আমার বাবা আমার জন্ম পড়েছে কি সেটা আমি দেখতে চাই। আমার বাবাকে আমি জানি না, আমার মাকে সেটাও আমি জানি না, আমার মা কেমন ছিল সেটাও আমি জানি না। মানুষের ছোটবেলা জন্ম নেয় মার বুকে দুধ খেয়ে বড় হয়, কিন্তু আমি বুকে দুধ খাইতে পারিনি, আমি মার খেয়েছি। আমার লাইফটা কিভাবে যাবে আমি নিজেও জানি না, শুধু আমার এতটুকু রিকোয়েস্ট, আমি যে আমার জন্ম পরিচয় পাই, শুধু আমার জন্য এতটুকু দোয়া করবেন।
আমরা জানি না প্রিয় শ্রোতা, ও যেটা চেয়েছে সেটা আদৌ আমরা দিতে পারবো কিনা। এখানে লাখ লাখ মানুষ শুনেছেন, আমরা পুরোপুরি মিস্ট্রি হিসেবেই রেখে দিলাম ওর জন্মের ওই পার্টটুকু। ও বলেছে যে আমাকে এমন একটা সময় নিয়ে আসা হয়েছিল যে সময়টাতে আমার হাতে একটা পিঠা ছিল, তেল পিঠা, আমি ছোট একটা ফ্রক পরা ছিলাম, এর বাইরে আমি কিছু মনে করতে পারি না। কিন্তু এই সময়টাতে যদি সত্যি সত্যি তাকে মার কাছ থেকে নিয়ে আসা হয় এবং যদি সত্যি সত্যি সে মা জানেন যে তার মেয়েটি তার কাছ থেকে চলে গেছে, তাহলে সেই মার মনে করার কথা যে আসলে এই মেয়েটি তার সেই মেয়েটি কিনা। আমরা বিশ্বাস করি যে লাখ লাখ শ্রোতা আমাদের আজকে হ্যালো 8920 শুনলেন এবং এই এপিসোডটি আমাদের ইন্টারনেট ওয়েবসাইটে ডাউনলোডের জন্য অনাদিকাল ধরে থাকবে, লাখ লাখ মানুষের পেন ড্রাইভে এটা চলে যাবে। আপনারা যদি কেউ কোন মায়ের সন্ধান পান এরকম, যে মা তার সন্তানকে ছোটবেলাতে ভাবে হারিয়েছে কিংবা কোন ঘটনার প্রেক্ষাপটে অন্য কারো কাছে দিয়ে দিয়েছে, সেই মাকে খোঁজ করবেন, সেই মাকে খোঁজ করে আমাদের কাছে জানাবেন, সেই বাবাকে খোঁজ করবেন, সেই বাবাকে খোঁজ করে আমাদের কাছে জানাবেন। আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে যদি দেখি যে আজকে যে অতিথি চামেলি, তা সেই চামেলির শৈশবের সাথে সেই মা কিংবা বাবার হারিয়ে যাওয়া সন্তানের মিল রয়েছে, তাহলে চামেলিকে আমরা তার কাছে তুলে দেব। আমরা শুধু এতটুকুই করতে পারি, এর চেয়ে বেশি কিছু করার আপনাদের হাতে ছেড়ে দিলাম যে চামেলিকে আসলে এই জীবনে থাকবে। হাজারটা চামেলি আমাদের এই সমাজে রয়েছে, আমরা কি একটা চামেলির জন্য কোনো কিছু করতে পারব না? সমস্ত কিছু আপনাদের হাতে ছেড়ে দিলাম প্রিয় শ্রোতা। আমরা দেখেছি এখানে বর্ষা ইসলামের গল্প প্রচার হবার পর লাইন দিয়ে লোকজন দাঁড়িয়েছিলেন তাকে বিয়ে করবার জন্য। বিয়ে করা কোনো সমাধান নয়, শুধুমাত্র বিয়ে করেই সমাধান হবে না, এই মেয়েটির পুনর্বাসন খুবই জরুরি। আমরা বিশ্বাস করি না যে একজন চামেলিকে দিয়ে হাজারটা চামেলির অবস্থা পরিবর্তন হয়ে যাবে, তবে আমরা বিশ্বাস করি লাখো শ্রোতা এখানে রয়েছেন, তারা একটু একটু করে চাইলে একজন চামেলিকে সুস্থ এবং সুন্দর একটা জীবন দিতে পারেন। আমরা সেই বিশ্বাসটি নিয়েই আজকে হ্যালো 8920 তে চামেলির এই পর্বটি এখানে শেষ করতে চাই। প্রিয় শ্রোতা, আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, আপনার যদি চামেলির জন্য কিছু করার থাকে, যে কোনো কিছু, সেটার জন্য আপনি আমাদেরকে ফেসবুকে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আরেকটি কথা প্রিয় শ্রোতা, আপনি যে কোনো ধরনের হেল্প করতে চাইলে আমাদেরকে ইনবক্স করবেন, আমাদেরকে টেক্সট লিখে আপনি আপনার সেল নাম্বার সহ পাঠিয়ে দেবেন আমাদের ফেসবুকে, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আমি আবারও বলছি আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, একটু পর আবারও ফিরে আসব। 37 হচ্ছে সময়। আরজে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আরজে শাকিল সহ হ্যালো ইট 920 টিম এবং প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এবিসি রেডিও FM 90.2। ফেসবুকে হাজার হাজার মানুষ জয়েন করেছেন এবং তারা কমেন্টস করেছেন চ্যামেলি সম্পর্কে। আমরা কিছু কমেন্টস আপনাদেরকে পড়ে শোনাতে চাই। রনি মিজি লিখেছে, চামেলির জন্য শুভকামনা, আল্লাহ যেন আপনার প্রতি সহায় হয়। আমির হোসেন লিখেছে, চামেলির কথা শুনে আমার শরীর শক্ত হয়ে গেছে। এরকম অনেক কমেন্টস পেয়েছি আমরা অনুভূতিযুক্ত। রিফাত রায়হান লিখেছে, চামেলি আপু তুমি একটা নর্মাল লাইফ বেছে নাও, আল্লাহ তোমাকে হেল্প করবে। চামেলি তো বারবারই নর্মাল লাইফ বেছে নিতে চেয়েছে, মানে চেয়েছে এবং চারপাশের মানুষ এবং সোসাইটি সেটা কি দিয়েছে। নবাব আলী লিখেছে, এর জন্যই কি দেশ স্বাধীন হয়েছিল, আমরা কি আজও স্বাধীনতা পেয়েছি? আমি বলবো আমরা স্বাধীনতা পাইনি, চামেলি তার জ্বলন্ত প্রমাণ। আমার মনে হয় এভাবে ভাবার কোন সুযোগ আছে। তারপরেও আপনি আপনার অনুভূতি প্রকাশ করেছেন। তামজিদ অর্ণব লিখেছে, কিবরিয়া ভাই এটা একটা জীবন হতে পারে প্রশ্নবোধক চিহ্ন, আমরা কি বাংলাদেশে বাস করি? ভাইয়া জানি এখনো আমাদের চারপাশে অনেক চামেলিকে পাবো, এই কাহিনী শুনে মনে হচ্ছে ভাইয়া রেডিও অফ করে দিই, অফ করে কাঁদি, আর কি করতে পারি ভাইয়া বলতে পারেন প্রশ্নবোধক চিহ্ন। রুবেল তালুকদার লিখেছে, বলার কিছু নেই, জীবনে আর কত কিছু শিখব জানি না, কোনো ভাষা খুঁজে পাই না। মাফিয়া ডন রাকিব নামে একজন বন্ধু লিখেছে, চামেলিয়াপু আমার বাড়ি নারায়ণগঞ্জে, তোমাকে দাওয়াত, তুমি আসবে, তোমার গল্প খুব কষ্টের, তুমি সুখী হও, বোন সালাম। মোহাম্মদ নাজিম রুবেল বা নাজিম রাসেল, হ্যাঁ নাজিম রাসেল লিখে রেখেছে, চামেলি এর গল্প শুনে অনেক খারাপ লাগছে, অনেক গল্প শুনেছি কিন্তু জীবনে এরকম গল্প কখনো শুনিনি, শুনতে শুনতে খুব অবাক লাগছে। উজ্জ্বল হোসেন লিখেছে, কিবরিয়া ভাই ওকে বলে দেন যে ওর জীবনে যা হয়েছে সেটা ভুলে গিয়ে আজকের পর থেকে আর কোনো খারাপ কাজ করবে না, এখনো সময় আছে, সুখী হতে পারবে, আমি আপনাকে দোয়া করি আপনি ভালো হয়ে যান। মোহাম্মদ লিমন সরকার লিখেছে, আমি স্বীকার করছি আপনি অনেক কষ্ট করছেন, বাট আপু আপনার মেয়েটার জন্য আপনাকে ভাবতে হবে। মুশফিকুর রহমান আলামিন লিখেছে, আপু তোমার মেয়েটির জীবনটা যেন তোমার মতো না হয়, আর স্কুলে পাঠিও প্লিজ, এই জাতীয় কথাবার্তা। শেখানিস লিখেছে, হাইরে জীবন কাহিনী, আরো কত কিছু শিখব, হ্যালো 8920 থেকে আপনাকে অনেক ধন্যবাদ। এস এন সাইফুল নাজিম লিখেছে, ভাইয়া মানুষের দুঃখের লেভেল এমন হতে পারে এর আগে জানা ছিল না, চোখের পানি ধরে রাখতে পারিনি। ইমরান হোসেন ইমরান লিখেছে, চামেলি আপনার জীবন যাই হোক না কেন আপনার মেয়েকে মানুষের মতো মানুষ করবেন। জহির আহমেদ লিখেছে, ভাইয়া চোখের পানি ধরে রাখতে পারছি না। এরকম শত শত হাজার হাজার কমেন্টসে আমাদের ফেসবুকের স্ট্যাটাস ফেসবুক ভরে গিয়েছে, যারা বলেছেন যে ভাইয়া কি করব, যারা বলেছেন যে ভাইয়া কিছু কি করবার আছে, ভাইয়া কি করব, এই জাতীয় কমেন্টস করছেন, তাদেরকে বলি অবশ্যই কিছু না কিছু করবার আছে। দেখুন হ্যালো 8920 তে যে ধরনের গল্প প্রচার করা হয়, যে গল্প প্রচার করা হয় সেখান থেকে আমরা প্রতিনিয়ত শিখি। আমাদের চারপাশে এরকম অসংখ্য চামেলি আছেন, আমাদের চারপাশে এরকম মানুষ আছেন যাদের জীবন হয়তো বা চামেলির চাইতেও ভয়াবহ, সেখানে আপনার কিছু না কিছু নিশ্চয়ই করবার আছে। আপনি সেই করার জায়গাটুকু নিয়ে তাদের পাশে দাঁড়ান এবং এগিয়ে আসুন, তবেই কিন্তু হ্যালো 8920 সাকসেস করতে পারবে। গত সপ্তাহে আমাদের এখানে অতিথি হয়ে এসেছিলেন সৌরভ এবং তৃপ্তি, তারা তাদের জীবনের গল্প এখানে বলেছিলেন, অসাধারণ প্রেমের একটি গল্প। তারা তাদের জীবনের গল্প বলে যাবার পর আমরা হাজার হাজার ফোন কল পেয়েছি তাদের সম্পর্কে, ইভেন ফেসবুকেও যদি আপনি দেখেন যে তাদের সম্পর্কে হাজার হাজার কমেন্টসও রয়েছে। আমরা সৌরভ এবং তৃপ্তিকে নিয়ে ফোনে আসা তাদের সম্পর্কে মতামত এবং শুভকামনা সবকিছু মিলিয়েই আমরা অল্প কিছু স্যাম্পল আপনাদেরকে শোনাতে চাই, তারপর আমরা আবারও ফিরে আসছি। আপনারা চাইলে এই মুহূর্তে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, ফেসবুকের ঠিকানা তো বারবারই বলছি, www.facebook.com/hello8920 HELLO 8920, ওখানে সে লাইক দিতে হবে হ্যালো 8920 এর মেম্বার হওয়ার জন্য।
হ্যালো 8920,
আমি আহসান বলছিলাম। সৌরভ এবং তৃপ্তির জীবনের কাহিনীটা শুনলাম, আমার কাছে অনেক খারাপ লাগছে, তো আমি এদেরকে হেল্প করতে চাই, প্রশাসনিক ভাবে হোক ফাইন্যান্সিয়াল ভাবে হোক আমি করতে পারবো ইনশাল্লাহ।
আমি দীপ্তি বলছিলাম টাঙ্গাইল থেকে। সৌরভ আর তৃপ্তির গল্পটি আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে গল্পটি। একটা ছেলে একটা মেয়ে কতটা ভালোবাসতে পারে দুজন দুজন আছে, ওদের গল্পটি শুনে আসলে বোঝা গেল আসলে ভালোবাসা এইভাবেই বাসা উচিত। দোয়া করে ওরা অনেক ভালো থাকুক, সুখী থাকুক।
ইমরান বলছিলাম, সৌরভ আর হচ্ছে তৃপ্তি, ওদের বাড়ির নামদারি শুনে আমি অনেক দুর্বল হয়ে গেছি ওদের প্রতি, আমি ওদেরকে হেল্প করতে চাই।
আমার নাম মোহাম্মদ জুয়েল রানা, আমি উত্তরা থেকে বলছি। ভাইয়া এবং আপু তোমাদের ভালোবাসা মনে হয় এই বাংলাদেশে চির অম্লান হয়ে থাকবে, তোমার জন্য আমার শুভকামনা রইল।
আমার নাম জহিরুল ইসলাম, আমি সৌরভ ও তিতি আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই ভালোবাসাটাকে টিকিয়ে রাখছে। আমি দোয়া করি তোমাদের জীবনটা তাদের সুখী হোক এবং সমৃদ্ধ হোক, ভবিষ্যতে যেন তোমাদের জীবনটা আর কোন দুঃখ কষ্ট না পড়তে হয়।
চিটাং থেকে যিশু হাল বলতেছি। সৌরভ ভাই এবং টিয়াপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, তাদের একটা এরকম প্রেমের কাহিনী শুনে আমার কিন্তু অনেক কষ্ট লাগলো। আশা করি সৌরভ ভাই আর আম্মুর তো কোনো দোষ ছিল না, পুলিশে এরকম যে একটা আচরণ ব্যবহার করলো, পুলিশে আইনগত শাস্তি দরকার।
আমার নাম মনি, আমি মিরুল বাড্ডা থেকে বলছি। তৃপ্তি আপু আসছিল, উনাদের ভালোবাসা যেন জয় হয়। পৃথিবীতে এমন মানুষ আসলে দেখতে পাওয়া যায় না, এই এবিসি রেডিওর মাধ্যমে শুনতে পেলাম, কিন্তু আমি দেখতে পারলাম না উনাদের। উনাদের আর্থিক অবস্থার কারণে উনাদের ভালোবাসাটা বিফলে যাচ্ছে। বাংলাদেশে যাদের অস্তুত টাকা পয়সা আছে, সাহায্যের হাত বাড়াইয়া দিচ্ছে।
আমার নাম নোভা, আমি সিপি আপুকে হেল্প করতে চাই। যদি কোনো ভাবে হেল্প চাই তুমি সেই হেল্পটা করতে পারবো, প্লিজ আমাকে যোগাযোগ করার সুযোগ করে দিন।
আমি মোহাম্মদ রবিউল হক, আমি বলবো সৌরভকে, পিটিকে, যে আইনে সহযোগিতা নেওয়ার জন্য। পিটি ও সৌরভ যদি আমার বাড়িতে অবস্থান নিতে চায় আমি তাদেরকে সহযোগিতা করব, তারা আমার বাড়িতে এসে আইনি চেষ্টার মাধ্যমে আইনজীবীরা সুন্দরভাবে তাদেরকে রাস্তা দেখাবে।
আমি রাঙ্গামাটি কাপ্তাই থেকে শামসু বলছি। সৌরভ আর তৃপ্তির রিয়েল লাভ হিস্টোরিটা শুনে এত চোখের জল ফেলতে হবে, তার চেয়ে বেশি খারাপ লেগেছে মায়ের কষ্টের কথা শুনে। সৌরভকে বলবো, সবচেয়ে বড় কথা হলো মায়ের দোয়া তোমার সাথেই আছে, একদিন তুমি ঘুরে দাঁড়াবে এই সমাজে।
আমার নাম শাকিল, তৃপ্তিদের যে কথাটা শুনলাম সে বিষয়ে কর্মকর্তার সাথে আমরা যোগাযোগ করেছি। পুলিশের নাম কি আর সে কোন থানাতে আছে তথ্য যদি জানতে পারি তাহলে আমি বিষয়টা আমরা দেখব।
আমার নাম তাসলিয়া, সৌরভ ভাইয়াদের কথাটা শুনলাম কি বলবো, যে ভাইয়া তোমাদের ভালোবাসাটা জয় হোক, তোমরা অনেক ভালো হোক, তোমরা সুখে থাকো, কিন্তু তোমাদের এরকম সমস্যা আপু ফ্যামিলি থেকে মেনে নিচ্ছে না। তোমরা যদি পারো আইন ও সালিশ কেন্দ্রে যোগাযোগ করতে পারো, তারা তোমাকে সব ধরনের সহায়তা করবে তোমাদের।
হ্যালো 8920,
আপনাদের এই উৎকণ্ঠা এবং আপনাদের এই ভালো লাগাটা এটা তাদের জন্য অনেক বড় পাওয়া, এবং একসাথে বলতে চাই হ্যালো 8920 এর জন্য অনেক বড় পাওয়া হচ্ছে এই ভালোবাসা এবং এই সাজেশন। প্রিয় শ্রোতা, 1:44 হচ্ছে সময়, আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। জীবনের গল্প নিয়ে চলছে হ্যালো 8920, এবং হ্যালো 8920 হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে মানুষ তার জীবনের গল্প বলেন। আমাদের লাখ লাখ শ্রোতারা যারা রয়েছেন তারা জীবনের গল্প বলেন। আমি অনেক আগেই বলেছিলাম যে হ্যালো 8920 একটি অসাধারণ নেটওয়ার্ক তৈরি করতে চাই, যে নেটওয়ার্কটি হবে সারা দেশ জুড়ে। আমরা শুধুমাত্র ঢাকা কিংবা ঢাকার আশেপাশে না, চিটাগং কক্সবাজারে আমরা রয়েছি আমাদের সম্প্রচারে, এবং শুধুমাত্র চিটাগং কক্সবাজারে না, দেশের 64 জেলা থেকে এইসব প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা আনতে চাই মানুষদেরকে, আমাদের শ্রোতাদেরকে, যারা হয়তোবা এবিসি রেডিও নেটওয়ার্কের মধ্যে নন কিন্তু আমরা বিশ্বাস করি এক ধরনের প্রচ্ছন্ন নেটওয়ার্ক তো অবশ্যই। কারণ আমি আমার বাড়িতে গিয়ে আমি বিভিন্ন, আমি যেটা বলছিলাম গত সপ্তাহে, সিডির দোকানগুলোতেও আমি এই জীবনের গল্প নামে এইগুলো লোকজনের কাছে বিক্রি করতে দেখেছি। তো এই যে নেটওয়ার্কটি, আমি চাই দেশের 64 জেলা থেকে আমাদের এখানে আসুক মানুষজন এবং এসে তারা তাদের জীবনের গল্পগুলো বলুক। সেটা হতে পারে একেবারে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সমাজের যে কোনো মানুষ, এবং সেই জন্যই হ্যালো 8920 টিম খুব শীঘ্রই একটি ভলেন্টারি ওয়ার্ক চালু করতে যাবে। প্রত্যেকটি জেলা থেকে আমরা বেশ কিছু মেম্বার নিয়ে আমরা একটা কমিউনিটি তৈরি করব, এবং যেখানে শুধুমাত্র আমরা এরকম মানুষদেরকেই খুঁজে বের করব যাদের জীবনের গল্প আমাদের সোসাইটিকে কিছু না কিছু শেখাতে পারে, আমাদের পরিবারকে শেখাতে পারে, আমাদের সমাজকে শেখাতে পারে, আমাদের রাষ্ট্রকে কিছু না কিছু শেখাতে পারে। সেটার ঘোষণা আসছে খুব শীঘ্রই, এবং এরকম কিছু ভলেন্টিয়ারকে বেছে নেওয়া হবে যারা হ্যালো 8920 এর অনেক বড় ফ্যান এবং হ্যালো 8920 এর জন্য কাজ করতে চান। এই মুহূর্তে আমি কিছু ফোন কল বাজাবো যারা হ্যালো 8920 তে আসতে চান, এবং এদের মধ্যে থেকে হয়তোবা সামনের সপ্তাহগুলোতে অতিথিরা আসবেন এবং এসে জীবনের গল্পগুলো বলবেন। আমরা কিছু ফোন কল শুনবো, তারপরে আমরা আবারও ফিরে আসছি। আর প্রিয় শ্রোতা, আপনাকে বলতে চাই আপনিও আসতে পারেন এদের মতো, আপনিও বলতে পারেন আপনার জীবনের গল্প। যারা অনেক আগে ফোন করেছিলেন হতাশ হয়ে যাচ্ছেন তাদেরকে বলি হতাশ হবার কোনো কারণ নেই, জীবনের গল্প অনুষ্ঠানটি যতদিন আছে ততদিন আপনি চেষ্টা চালিয়ে যাবেন, কারণ জীবন যেহেতু থেমে থাকে না জীবনের গল্পও থেমে থাকবে না। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলি 9115668। চলুন শোনা যাক কে কি বলছে এবং কিভাবে আসতে চাইছে এই অনুষ্ঠানে।
হ্যালো 8920,
আমি মোহাম্মদ আশরাফুল বলছি। হ্যালো 8920 প্রথম পর্ব হতে আজ পর্যন্ত সপর্ব আমি শুনেছি এবং শুনে যাব। ধন্যবাদ জানাই হ্যালো 8920 কে, কারণ এই হ্যালো 8920 আমাদের সমাজকে কিছু পরিবর্তন করাতে সাহায্য করেছে।
আমার নাম আখি, আমি একটি বাসায় কাজ করি। আমার একটা ছেলের সাথে রিলেশন হয় মাত্র কয়েক বছরে, আজ আমি সেই ছেলের হাত থেকে রেহাই পেতে চাই। এক কথায় বলা যায় সন্ত্রাসের হাত থেকে মুক্তি পেতে চাই, প্লিজ আমার সাথে যোগাযোগ করুন।
আমার নাম হচ্ছে মৌসুমী, আমি কিছু কিছু মেয়েরা মানে সতর্কতা হয়ে যায় আমার কথা বলেছিলেন, আমি সেটা চাচ্ছি। জীবনে কিছু গল্প ছিল আর আমি সেগুলো বলতে চাচ্ছি।
আমার নাম রশিদ মিয়া। আমি যখন ক্লাস টেনে পড়ি তখন একটা মেয়েকে আমার খুব পছন্দ হয়। সেখান থেকে নেশা আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। তারপর আমি শহরে গিয়ে সেখানে একটি মেয়ের সাথে পরিচিত হই এবং তার সাথেও ভালোবাসা আবদ্ধ হই। সেখানে আমার জীবনে করুণ কাহিনী ঘটে, সেই কাহিনীটি আমি আপনাদের বলতে চাই।
আমার নাম সিমু। আমরা ভালোবেসে বিয়ে করেছি কিন্তু আমার স্বামী এখন আমাকে নিয়ে সংসার করতে চায় না। আপনাদের কাছে এসে আমার এবং আমার স্বামীর জীবনের বিভিন্ন ঘটনাগুলো শেয়ার করতে চাই।
আমার নাম জেসমিন। আমার মতো মেয়ে একটা ফ্যামিলিতে কিভাবে বড় হয়েছে, তার জীবনটা কতটা দুর্ভিক্ষ সরে গেছে, সে কতটা বিপদ পার হয়ে আসছে, আমি এগুলোই বলতে চাই। যেন কোনো মা বাবা তার সন্তানদেরকে কখনো এভাবে ছেড়ে চলে না যায়।
আমি মনি বলছিলাম। আমি অনেকদিন যাবো ট্রাই করি, আমার জীবনে একটা অ্যাফেয়ার আছে, সেটা এখনো রয়ে গেছে। তো সে আমাকে রেখে অন্য কারোর সাথে কথা বলবে। আমার জীবনে এমন কিছু কথা আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই।
আমার নাম জয়। আমার মা খুব মারতো, গালালি করতো, পাশাতে ভাই করে দিছে। একদিন পকেটে কোনো টাকা পয়সা ছিল না, খিদার চলতে নাই, রাস্তায় রাস্তায় রিক্সা ঠেলছি, বাসে বাসে পেপার দিচ্ছি, লঞ্চে গুলি গেড়ি করছি। প্লিজ একটা যদি সুযোগ করে দিতেন আমার জীবনের কল্প আমি শেয়ার করতে পারতো সবার কাছে।
আমি আকরাম। আমার বাবা হারানোর পর থেকে আমার লাইফটা অনেক কষ্টের। আমি গানকে ভালোবাসি, প্লাস গান নিয়েই আজকে এত কিছু। তো যদি পারেন কখনো ডাকেন, আমি আসবো আপনাদের মাঝে।
আমি দোলা বলছি, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। এতটুকু বয়সে আমি সমাজ ও পরিবারের কাছ থেকে পেয়েছি অনেক ভালোবাসা, আবার অনেক দিক থেকে অনেক লাঞ্ছনা। আমার বাবা নেই, আমি আমার খালার বাসায় থাকি, আমার ফেসবুক আইডি নেই, তাই আমি আপনাদের সাথে সেল নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে চাই। দয়া করে ভাইয়া আমার সাথে যোগাযোগ করবেন।
আমি দৃষ্টিহীন প্রতিবন্ধী মোহাম্মদ এমদাদ হক। আমরা একটা অসহায় এতিম গরিব মানুষ হওয়াতে মানুষের অত্যাচার অবিচার মার্জ সহ্য করতে হইতেছে। আমার এই পৃথিবীতে দুইটা সন্তান নিয়ে অনেক দুরবস্থায় আছে। দয়া করে আপনারা এডিসি রেডিওতে অতিথি হয়ে আসার একবার সুযোগ করে দিন।
আমি মোহাম্মদ হযরত আলী যশোর থেকে বলছি। আমার ছোটবেলাটা খুবই ভালো ছিল, তাই আমি যখন পড়াশোনা করি আমার মাথায় ব্রেন টিউমার হয়, আমার লেখাপড়া, আমার জীবনে একটা অনেক বড় অন্ধকার নেমে আসে। এমত অবস্থায় আমার পিতা মাতা, আমার আত্মীয় স্বজন আমাকে অনেক অবহেলা করে। আমি আপনাদের কাছে আমার জীবনের কথাগুলো শোনাতে চাই।
আমার নাম মাকসুদা, আমি মিরপুর 14 নম্বর থেকে বলছি। আমার দুটি সন্তান আছে, দুনার স্কুলে পড়ে, আমার স্বামী বিদেশ থাকে, এক বছর ধরে কোনো যোগাযোগ নাই। এই যোগাযোগ যে নাই এটা যদি আমি বলতে চাই তাহলে আমার আরো ক্ষতি হয়, ফ্যামিলির অন্য সদস্যদেরও বলতে পারতেছি না। এখন আমি আপনাদের রেডিওতে এসে আমি বলতে চাই।
আমি নাহিদা। একটা মেয়ের মা ঘরে না থাকলে আশেপাশের ছেলেরা বলেন, পাড়া পড়শে বলেন, তারা কেউই ছাড়ে না। জীবনে কখনো ভাবিনি কারোর সাথে এই কথাগুলো বলতে পারবো, মা ঘরে না থাকলে একটা মেয়ের জীবনে যা হতে পারে। তাই আমি আমার জীবনের গল্পগুলো আপনাদের সবার কাছে বলতে চাই।
আমি পাভেল। একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টের পরে আমি বিয়ে করি। বিয়ের পরে ঢাকাতে সম্ভ্রান্ত এক পরিবারের এক মহিলার সাথে আমার পবিত্র একটা সম্পর্ক হয়, কিন্তু 3 বছর পরে আমাদের সম্পর্কটা অন্যদিকে গড়িয়ে যায়। তার পরিপ্রেক্ষিতে আমার জীবনে অনেকগুলো ভুল করে ফেলে আমি। আমি চাই এবিসি রেডিওর হ্যালো 8920 এর মাধ্যমে জীবনের ঘটনাগুলো শেয়ার করতে।
আমি পলাশ। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তখন একটি মেয়ে জোর করে আমাকে বিয়ে করে আমি পরিবার থেকে ঘৃণার পাত্র হই। চাকরি করা অবস্থায় আমার ওয়াইফকে তাদের বাড়িতে রাখি, কিন্তু সে অন্য এক ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। ওই শুনে আমি ডিভোর্সের সিদ্ধান্ত নেই। পরে ওর ভাই গুন্ডা ভাড়া করে আমাকে ঢাকা থেকে তুলে নিয়ে যায়। আমার উপর চলে নির্মম অত্যাচার, আমার সুন্দর লাইফটা নষ্ট হয়ে যায়। আমি আজ হ্যালো 8920 কে বলতে চাই, আমাকে একটা বার সুযোগ দিতে।
আমি নিশি। স্বামী, সন্তান, স্বপ্ন আমার, কিন্তু আমার জীবনে দুটো ঘটনা, আমার স্বপ্ন, আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান, সবকিছু চুর মার হয়েছে। আজ আমি শূন্য, একা এই পৃথিবীতে, শুধু আজ একাই। আমি আপনাদের এখানে আসতে চাই, আমাকে ডাকো।
এই যে হাজার মানুষের আসতে চাওয়া, সেটা আমাদেরকে নিঃসন্দেহে অনেক 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 বেশি গৌরবান্বিত করে। আমরা আপনাদেরকে কিছুই দিতে পারি না, শুধু মন উজাড় করে আপনারা বলার কিছুক্ষণের জন্য সময় পান, আর আমরা খুব কান খাড়া করে আমরা শুনি, লাখো মানুষ শুনি। এই শোনাটুকুতে আসলে আপনাদের কোনো উপকার হয় না, যারা এখানে আসেন, যারা শোনেন তাদের অনেক বেশি উপকার হয়। এবং আপনাদের এই ভালোবাসার জন্য চির ঋণী হ্যালো ইট নাইন টু জিরো। এবং বারবারই বলে থাকি, হ্যালো ইট নাইন টু জিরো যদি না হতো তাহলে যাহা বলিব সত্য বলিবার মতো অনুষ্ঠানের জন্মই হতো না। প্রিয় শ্রোতা, আজকে শেষ করছি, কিন্তু আগামী রবিবার ঠিক ফিরে আসব যাহা বলিব সত্য বলিব নিয়ে। সেখানে একজন মানুষ তার জীবনের ভুল এবং অপরাধ স্বীকার করবেন। অনেক বেশি ভালো থাকবেন। যাবার সময় যে বিষয়টি নিয়ে সবাইকে একটু সতর্ক করতে চাচ্ছি, আমরা সবসময় বলে থাকি হ্যালো ইট নাইন টু জিরোতে আপনি যদি আসতে চান সেক্ষেত্রে আপনি ফোনটি করার পরে আমাদের টিম মেম্বার শাকিল, কেবলমাত্র শাকিল আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। আমরা এরকম খবরও পেয়েছি যে শাকিলের নাম ভাঙিয়ে অনেকেই হয়তো আপনি ফেসবুকে যোগাযোগ করেছেন, আপনার সেলফোনে ফোন করে বিভিন্ন রকমভাবে অর্থ চাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের সুবিধা আদায় থেকে শুরু করে এবিসি রেডিওতে আপনাকে গল্প বলার সুযোগ দেব বলে অনেক ধরনের সুবিধা আদায় করতে চায়। এইরকম জাতীয় ফোন আপনার কাছে গেলে আপনি চোখ বন্ধ করে ধরে নেবেন যে এটা কেউ না কেউ কারসাজি করে এই কাজটা করেছে এবং এটা শাকিল নয়। শাকিল আপনাকে ফোন করে খুব সুন্দর করে সালাম দিয়ে খুব ঠান্ডা মাথায় আপনার সঙ্গে গল্প করবে, এবং শাকিলের টোন শুনলে আপনারা সেটা বুঝতে পারবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আগামী বুধবার আবারও কথা হচ্ছে, এবং সবসময় বলি এবিসি রেডিও সাথে থাকুন। আর জি কেভিয়ার পক্ষ থেকে এবং আমার ডান পাশে বসে আছে আর্যে শাকিল, তার পক্ষ থেকে শুভরাত্রি। This track was downloaded from FusionBD.com.